গপ মিলে ঠিক কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই থেকে সবই আছে। গপ মিলে ঠিক এবার শনিবার রাত 9টার পাশাপাশি রোববার সন্ধ্যে 6টাতেও জিএমটি শর্টস। গপ মিলে ঠেকের আজকের গপ্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত দ্বিতীয় ও অন্তিম পর্ব। এর আগে আপনারা শুনেছেন মা সর্বজয়া মারা যাবার পর অপুর শূন্য জীবন আকাশে অপর্ণা শরৎ নিয়ে আসে। দুটি সম্পূর্ণ অপরিচিত মানুষ পরিচিত হতে শুরু করে ধীরে ধীরে ঘরকন্যার আড়ালে। তারপর তাহলে শুরু করা যাক। আরো মাস দুই কোন রকমে কাটিয়ে অপু পূজোর সময় দেশে গেল। সেদিন ষষ্ঠী, বাড়ির উঠোনে পা দিয়ে দেখল পাড়ার একদল মেয়ে ঘরের দাওয়ায় মাদু পেতে বসে হাসি ঠাট্টা করছে। অপু আসতেই অপর্ণা ঘোমটা টেনে ঘরের মধ্যে ঢুকল। পাড়ার মেয়েদের সে আজ ষষ্ঠী উপলক্ষে বিকেলের জলযোগে নিমন্ত্রণ করেছিল।
ভাগ্যিস এলে, ভাবছিলাম এমন কলার বড়াটা আজ ভাজলাম।
সত্যি? কই দেখি।
বারে হাত মুখ ধো, ঠান্ডা হও, অমন পেটুক কেন তুমি? পেটুক গোপাল কোথাকার।
পরে সে রেকাবিতে খাবার এনে বলল,
এগুলো খেয়ে ফেলো তো, তারপর আরো দেব। দেখো তো কি মিষ্টি কম হয়নি তো, তোমার তো আবার একটুখানি গুড়ে হবে না।
খেতে খেতে অপু ভাবল,
বেশ তো সে তো করতে বেশ।
পরে দেওয়ালের দিকে চোখ পড়াতে বলল,
বাহ, ওরকম আলপনা দিয়েছে কি, ভারী সুন্দর তো।
ভাদ্র মাসে লক্ষ্মী পুজোতে তো এলে না, আমি বাড়িতে পুজো করলাম, মা করতেন। সিঁদুর মাখা কাঠা দেখি তোলা রয়েছে, তাতে নতুন ধান পেতে বামুন খাওয়ালাম, তুমি এলেও দুটি খেতে পেতে গো, তারই ওই আলপনা।
তাই তো, তুমি ভারী গিন্নি হয়ে উঠেছ দেখছি। হ্যাঁ, লক্ষ্মী পুজো, লোক খাওয়ানো, আমার কিন্তু এসব ভারী ভালো লাগে অপর্ণা। সত্যি মাও খুব ভালোবাসতেন। একবার তখন আমরা এখানে নতুন এসেছি, একজন বুড়ো মতো লোক আমাদের উঠোনের ধারে এসে দাঁড়িয়ে বলে, খোকা খিদে পেয়েছে, দুটো মুড়ি খাওয়াতে পারো? আমি মাকে গিয়ে বললাম, মা একজন মুড়ি খেতে যাচ্ছে, ওকে খানকতক রুটি করে খাওয়ালে ভারী খুশি হবে, খাওয়াবে মা? মা কি করলেন বলো তো?
রুটি তৈরি করে বুঝি?
তা নয়, মা একটু করে সরের ঘি করে রাখতেন, আমি বোর্ডিং থেকে বাড়ি চাড়িয়ে এলে পাতে দিতেন। আমায় খুশি করবার জন্য মা সেই ঘি দিয়ে 8-10 খানা পরোটা ভেজে লোকটাকে ডেকে দাওয়ায় কোলে সিঁড়ি পেতে খেতে দিলেন। লোকটা তো অবাক, তার মুখের এমন ভাব হল।
রাতে অপর্ণা বলল,
এই দেখো মা চিঠি লিখেছেন, পুজোর পর মুরারিদা আসবেন নিতে, 5-6 মাস যায়নি তো, এই তুমি যাবে আমাদের ওখানে?
অপুর বড় অভিমান হল, সে তো কত আশা করে পুজোর সময় বাড়ি এলো, আর এইদিকে কিনা অপর্ণা বাপের বাড়ি যাবার জন্য পা বাড়িয়ে আছে। সেই তাহলে ভেবে মরে, অপর্ণার কাছে বাপের বাড়ি যাওয়াটাই অধিকতর লোভনীয়।
বেশ যাও, আমার যাওয়া হবে না, ছুটি নেই এখন।
দশমীর পরদিনই মুরারি এসে হাজির, জামাইকেও যেতে হবে। অপর্ণার মা বিশেষ করে বলে দিয়েছেন বলে পীড়াপিড়ি শুরু করল।
পাগল, ছুটি কোথায় যে যাব আমি? বোনকে নিতে এসছো, বোনকেই নিয়ে যাও ভাই, আমরা গরিব চাকুরি লোক, তোমাদের মতো জমিদার নই, আমাদের গেলে কি চলে?
অপর্ণা বুঝতে পেরেছিল স্বামী চটেছে, এই অবস্থায় তার যাবার ইচ্ছে ছিল না মোটেই, কিন্তু বড় ভাই নিতে এসেছে, সে কি করেই বা না বলে।
দেখো আমি যেতাম না, কিন্তু মুরারিদা এসেছেন, আমি কি কিছু বলতে পারি? রাগ করে না লক্ষ্মীটি, তুমি এখন না যাও, কালী পুজোর ছুটিতে অবশ্য করে যাও, ভুলো না যেন।
অপর্ণা চলে যাবার পর মনসাপোতায় থাকতে আর একদিনও ভালো লাগল না। অপর্ণার ওপর অভিমান করে সে এটা ভুলে গেল যে
অপর্ণা আজ ছ মাস এই শূন্য বাড়িতে শূন্য শয্যায় তারই মুখ চেয়ে কাটিয়েছে। পরদিন ভোরে অপু কলকাতা রওনা হল। সেখানে দিন চারেক পরেই অপর্ণার চিঠি এল। অপু সেই চিঠির কোনো জবাব দিল না। দিন পাঁচ ছয় পরে অপর্ণার আরেকখানা চিঠি। উত্তর না পেয়ে সে বড়ই চিন্তায় রয়েছে, তারও কোনো জবাব দিল না অপু। কার্তিক মাসের শেষের দিকে একদিন একখানা দীর্ঘ চিঠি এল।
অপু, আমার বুকে এমন পাষাণ চাপিয়ে আর কতদিন রাখবে? আমি এত কি অপরাধ করেছি তোমার কাছে? আজ এক মাসের ওপর হল তোমার এক ছত্র লেখা পাইনি, কি করে দিন কাটাচ্ছি তা কাকে জানাবো? দেখো, যদি কোনো দোষী করে থাকি, তুমি যদি আমার ওপর রাগ করবে, তবে ত্রিভুবনে আর কার কাছে দাঁড়াই বলো তো?
বেশ জব তো, কেন যাও আরো বাপের বাড়ি, আমাকে চাইবার দরকার কি? কে আমি?
সঙ্গে সঙ্গে একটা অপূর্ব পুলকের ভাব দেখা দিল। পৃথিবীতে একজন কেউ আছে যে সব সময় তার জন্য ভাবছে, তার চিঠি না পেলে সেই একজনের দিন কাটতে চায় না, জীবন বিস্বাদ লাগে। সে যে হঠাৎ এক সুন্দরী তরুণীর কাছে এতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে, এই অভিজ্ঞতা সম্পূর্ণ অভিনব ও অদ্ভুত তার কাছে। অতএব তাকে আরো ভাবাও, আরো কষ্ট দাও। সুতরাং অপর্ণার মিনতি বৃথা হল। অপু চিঠির জবাব দিল না। এদিকে অপুদের আপিসের অবস্থা বড় খারাপ হয়ে এল, কাগজ উঠে যাবার জোগাড়। একদিন সত্তাধিকারী তাদের কয়েকজনকে ডেকে পাঠালেন কি করা উচিত সে সম্বন্ধে পরামর্শ করার জন্য। কথাবার্তার গতিকে বোঝা গেল কাগজের পরমায়ু আর বেশিদিন নয়। ইতিমধ্যে সে একদিন লীলাদের বাড়ি গেল। সেখানে যাওয়া হয়নি প্রায় বছর দুই। হঠাৎ অপ্রত্যাশিতভাবে তাকে দেখে লীলা আনন্দ ও বিস্ময়ের সুরে বলে উঠল,
এ কি আপনি? আজ নিতান্তই পথ ভুলে বুঝি এদিকে এসে পড়লেন।
অপু যে শুধু অপ্রতিভ হল তা নয়, কোথায় যেন সে নিজেকে অপরাধী বিবেচনা করল। একটুখানি আনাড়ির মতো হাসি ছাড়া লীলার কথার কোনো উত্তর দিতে পারল না।
এবার না হয় আপনার পরীক্ষার বছর, তার আগে তো অনায়াসেই আসতে পারতেন।
কিসের পরীক্ষা? সেসব তো আজ বছর দুই হলো ছেড়ে দিয়েছি, এখন খবরের কাগজের অফিসে চাকরি করি।
কেন, কি জন্য ছাড়লেন পড়া শুনি একটু।
এমনি এমনি দিলুম ছেড়ে, ভালো লাগে না আর কি হবে পড়ে। তা তুমি তো পড়ছো না?
হ্যাঁ, এবার আইএ পাশ করেছি, থার্ড ইয়ারে পড়ছি। তা আপনি আজকাল পুরনো বাসায় থাকেন নাকি আর কোথাও উঠে গিয়েছেন?
লীলার মা ও মাসিমা এলেন। লীলা নিজের আঁকা ছবি দেখিয়ে বলল,
কেমন হয়েছে? এবার আপনার মুখে স্বর্গ হইতে বিদায়টা শুনব, মা আর মাসিমা সেই জন্যই এসেছেন।
আরো খানিক পরে অপু বিদায় নিয়ে বাইরে এলো। লীলা বৈঠকখানার দোর পর্যন্ত সঙ্গে এলো। ফেরার পথে একটা কথা তার বারবার মনে হচ্ছিল, অপর্ণা সুন্দরী বটে, কিন্তু লীলার সঙ্গে এ পর্যন্ত দেখা কোনো মেয়ের তুলনা হয় না, হওয়া অসম্ভব। লীলার রূপ মানুষের মতো নয়, মুখের অনুপম স্মৃতিতে, চোখের ও ভুরুর ভঙ্গিতে, গায়ের রঙে, গলার সুরে, গতির ছন্দে একেবারে দেবীর মতো রূপ। অপু বুঝল সে লীলাকে ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে, কিন্তু তা আবেগহীন, শান্ত, ধীর ভালোবাসা। মনে সেই ভালোবাসা তৃপ্তি আনে, স্নিগ্ধ আনন্দ আনে, কিন্তু শিরায় উপশিরায় রক্তের তাণ্ডব নর্তন তোলে না। লীলা তার ছেলেবেলার সাথী, তার উপর মায়ের পেটের বোনের মতো একটা মমতা, স্নেহ অনুকম্পা, একটা মাধুর্য ভরা ভালোবাসা। বিয়ের পর লীলার সঙ্গে এই প্রথম দেখা, কিন্তু দু একবার বলি বলি করেও অপু বিবাহের কথা বলতে পারল না। অথচ সে নিজে ভালোই বোঝে যে না বলতে পারবার কোনো সঙ্গত কারণ নেই। এক বছর কেটে গিয়েছে। অপু নতুন একটি অফিসে জয়েন করেছে পিয়ন হিসেবে। অপু এখন থাকে শ্রী গোপাল মল্লিক লেনের মধ্যে গোলদিঘির কাছে। 13 টাকা ভাড়াতে নিচু একতলা ঘর, ছোট রান্নাঘর। সামান্য বেতনে দু জায়গায় সংসার চালানো অসম্ভব বলে আজ বছরখানেক হল সে অপর্ণাকে কলকাতায় এনে রেখেছে। তবু এখানে চাকরিটি জুটেছিল তাই রক্ষে। শৈশবের স্বপ্ন এভাবেই প্রায় মুছে যায়। অনভিজ্ঞ তরুণ মনের উচ্ছ্বাস, উৎসাহ মাধুর্য ভরা রঙিন ভবিষ্যতের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। যে ভাবে বড় সদাগর হবে, দেশে দেশে বাণিজ্যের কুঠি খুলবে, তাকে হতে হয় পাড়াগাঁয়ের হাতুড়ে ডাক্তার। যেভাবে ওকালতি পাশ করে রাসবিহারী ঘোষ হবে, তাকে হতে হয় কয়লার দোকানি। শতকরা 99 জনের বেলা যা হয়, অপুর বেলাও তার ব্যতিক্রম হয়নি। যথা নিয়মে সংসার যাত্রা, গৃহস্থালি, কেরানিগিরি, ভাড়া বাড়ি, বেবি ফুড, অয়েল ক্লথ। তবে তার শেষোক্ত দুটির এখনো দরকার পড়েনি। এই যা, অপর্ণা ঘরের দোরের কাছে বঁটি পেতে সবজি কাটছে। স্বামীকে দেখে বলল,
কি গো, আজ এত সকাল সকাল যে?
খুব সকাল আর কই, 7টা বেজেছে, তবে অন্যদিকের তুলনায় সকাল বটে। হ্যাঁ গো, তেলওয়ালা আর আসেনি তো?
এসেছিল একবার দুপুরে, বলে দিয়েছি বুধবারে মাইনে হলে আসতে। তোমার আসবার দেরি হবে ভেবে এখনো আমি চায়ের জল জড়াইনি।
চা খেতে বসেছে, এমন সময় কলের কাছে একটা চিৎকার চেঁচামেচি শোনা গেল।
তাহলে বাবু, 100 টাকা বাড়ি ভাড়া দিয়ে সাহেব পাড়ায় থাকো গে? আজ আমার মাথা ধরেছে, কাল আমার ছেলের সর্দি লেগেছে, পালার দিন হলেই তো ছুতো।
আবার বুঝি আজ বেঁধেছে গাঙ্গুলি গিন্নির সঙ্গে।
নতুন করে আর কি বাঁধবে, বেঁধেই তো আছে। গাঙ্গুলি গিন্নিরও মুখ বড় খারাপ। হালদারদের বউটা ছেলে মানুষ, কোলের মেয়ে নিয়ে পেরে ওঠে না। সংসারে তো আর মানুষ নেই, তবুও আমি এক একদিন গিয়ে ওই বাটনা টাটনা বেটে দিয়ে আসি।
সিঁড়ি ও রোয়াক ধোবার পালা নিয়ে অন্য ভাড়াতৃদের মধ্যে রেশারেশি লেগেই আছে। অপুর সবচেয়ে বেশি খারাপ লাগে এদের এই সংকীর্ণতা। এই বাড়িতে হাওয়া খেলে না, বারান্দায় বসলে হয়তো একটু পাওয়া যায়, কিন্তু একটু দূরেই ঝাঁঝরি ড্রেন। সেখানে সারা বাসার তরকারির খোসা, মাছের আঁশ, আবর্জনা, বাসি ভাত তরকারি পড়ছে। বর্ষার দিনে বাড়িময় ময়লা ও আধময়লা কাপড় শুকোচ্ছে। এখানে তোবড়ানো টিনের বাক্স, ওখানে কয়লার ঝুড়ি। ছেলে মেয়েগুলো অপরিষ্কার, ময়লা পেনি বা ফ্রক পরা। অপুদের নিজেদের দিকটা ওরই মধ্যে পরিষ্কার। এই ছোট্ট বারান্দার টবে 2-4টে রজনীগন্ধা, বিদ্যাপাতার গাছ রাখলে কি হয়, এই এক বছর অপু বুঝতে পেরেছে। এমনিতে জীবনে সকল সৌন্দর্য, পবিত্রতা, মাধুর্য এখানে নষ্ট হয়ে যায়। এই আবহাওয়ার বিষাক্ত বাষ্পে মনের আনন্দকে গলা টিপে মারে। এরা থাকতে জানে না, বাস করতে জানে না, শুকর পালের মতো খায় আর কাদায় গড়াগড়ি দিয়ে মহা আনন্দে দিন কাটায়। এত কুশ্রী বেষ্টনীর মধ্যে দিন দিন যেন তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু উপায় নেই, মনসাপতায় থাকলেও আর কুলোয় না। অথচ 13 টাকা ভাড়ায় এর চেয়ে ভালো ঘর শহরে কোথাও মেলে না। তবুও অপর্ণা এই আলো হাওয়া বিহীন স্থানেও শ্রীছাদ এনেছে, ঘরটা নিজের হাতে সাজিয়েছে, বাক্স প্যাঁটরাতে নিজের হাতে বোনা ঘেরা টোপ, জানালায় ছিটের পর্দা, বালিশ মশারি সব ধপধপ করছে, দিনে 2-3 বার ঘর ঝাঁট দেয়। এই বাড়িরই উপরের তলার ভাড়াতে গাঙ্গুলিদের একজন আত্মীয় পীড়িত অবস্থায় এখানে এসে 2-3 মাস আছেন। আত্মীয়টি প্রৌঢ়, সঙ্গে তার স্ত্রী আর ছেলে মেয়ে। মনে হয় অতি দরিদ্র। বড়লোক আত্মীয়দের আশ্রয়ে এখানে রোগ সারাতে এসেছেন আর চোরের মতো একপাশে পড়ে আছেন। বউটি যেমন শান্ত তেমনই নিরীহ, ইতিপূর্বে কখনো কলকাতায় আসেনি। দিন রাত জুজুর মতো হয়ে আছে। সারা দিন সংসারের খাটুনি খাটে, সময় হলেই রুগ্ন স্বামীর মুখের দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে বসে থাকে। তার উপর গাঙ্গুলি বউয়ের ঝংকার, বিরক্তি প্রদর্শন, মধুবর্ষণ তো আছেই। অত্যন্ত গরিব অপু রোগী দেখতে যাবার ছলে মাঝে মাঝে বেদানা আঙুর লেবু দিয়ে এসেছে। এদিকে তারও চলে না, এই সামান্য আয়ে সংসার চালানো একরকম অসম্ভব। অপর্ণা অন্যদিকে ভালো গৃহিণী হলেও পয়সা কড়ির ব্যাপারটা ভালো বোঝে না। দুজনে মিলে মহা আমোদে মাসের প্রথম দিকটা খুব খরচ করে ফেলে আর শেষের দিকে কষ্ট পায়। কিন্তু সব কিছুর থেকে কষ্টকর হয়েছে আপিসের এই ভূতগত খাটুনি। ছুটি বলে কোনো জিনিস নেই এখানে। ছোট ঘরটিতে টেবিলের সামনে ঘাড় গুঁজে বসে সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত কাজ, আজ দেড় বছর ধরে এই চলছে। আপিস আর বাসা, বাসা আর আপিস। আপিসে অন্য যারা আছে তাদের এতে তত কষ্ট হয় না, তারা প্রবীণ, বহুকাল ধরে তাদের খাকের কলম শিলবাবুদের সেরেস্তায় অক্ষয় হয়ে বিরাজ করছে, তাদের গর্ব সেইখানে।
কেউ পারবে না মশাই, আজ এক কলমে ২২ বছর হলো বাবুদের এখানে, কোনো ব্যাটার ফু খাটবে না বলে দিলাম। ভালো কথা, ৪ সালের ভূমিকম্প মনে আছে? তখন কর্তা বেঁচে গদি থেকে বেরুচ্ছি, ওপর থেকে কর্তা হেঁকে বললেন, ওহে রামধন, পোস্তা থেকে ল্যাংড়া আমের দরটা জেনে এসো দেখি চট করে। বলি কি, বেরুতে যাবো মশাই, আর যেন মা বাসুকি একেবারে ১৪,০০০ ফনা নারাজি উঠলেন। ও সে কি কাণ্ড মশাই, আজকের লোক নই বাবু।
মাটির সঙ্গে যোগ অনেকদিনই তো হারিয়েছে, সেসব বিকেল তো এখন দূরের স্মৃতি মাত্র। কিন্তু কলকাতা শহরের যে সাধারণ বিকেলগুলো তাও তো সে হারাচ্ছে প্রতিদিন। বেলা ৫টা বাজলে এক একদিন লুকিয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে সামনের বাড়ির উঁচু কার্নিশের ওপর যে একটুখানি বিকেলের আকাশ চোখে পড়ে সেদিকে বুভুক্ষুর মতো তাকিয়ে থাকে অপু। প্রথম জীবনের সেসব মাধুরী ভরা মুহূর্তগুলি যৌবনের কলকোলাহলে কোথায় মিলিয়ে গেল? কোথায় সেই নীল আকাশ, মাঠ, আমের বৌলের গন্ধ ভরা জ্যোৎস্না রাত্রি? পাখি ডাকে না, ফুল ফোটে না, আকাশ আর সবুজ মাঠের সঙ্গে মেলে না, ঘেঁটু ফুলের ঝোপে সদ্য ফোটা ফুলের তেতো গন্ধ বাতাসকে আর তেতো করে না। জীবনে সে যে রোম্যান্সের স্বপ্ন দেখেছিল, যে স্বপ্ন তাকে একদিন শত দুঃখের মধ্যে দিয়েও টেনে এনেছে, তার সন্ধান তো কই এখনো পাওয়া গেল না? এ তো এক রঙা ছবির মতো বৈচিত্র্যহীন, কর্মব্যস্ত একঘেয়ে জীবন। সারাদিন এখানে আপিসের বদ্ধ জীবন, বোর্ড, খতিয়ান, মর্টগেজ, ইনকাম ট্যাক্সের কাগজের বোঝা, অ্যাটর্নিদের নামে বড় বড় চিঠি মুসাবিদা করা, আর সন্ধ্যায় পায়রার খোপের মতো অপরিষ্কার নোংরা বাসাবাড়িতে ফিরেই তখনই আবার ছেলে পড়াতে ছোটা। কেবল এক অপর্ণাই এই বদ্ধ জীবনের মধ্যে আনন্দ আনে। আপিস থেকে ফিরলে সে যখন হাসি মুখে চা নিয়ে কাছে দাঁড়ায়, কোনোদিন হালুয়া, কোনোদিন দু চারখানা পরোটা, কোনোদিন বা মুড়ি নারকেল রেকাবিতে সাজিয়ে সামনে ধরে, তখন মনে হয় এ যদি না থাকত, ভাগ্যিস অপর্ণাকে সে পেয়েছিল। এই ছোট্ট পায়রার খোপকে যে গৃহ বলে মনে হয় সে শুধু অপর্ণা এখানে আছে বলেই, নতুবা চৌকি টুল বাসনকোসন জানলার পর্দা এসব সংসার নয়। অপর্ণা যখন বিশেষ ধরনের শাড়িটি পরে ঘরের মধ্যে ঘোরাফেরা করে, অপু ভাবে এই স্নেহনীর শুধু ওরই চারধারে ঘিরে, ওরই মুখের হাসি, বুকের স্নেহ যেন পরম আশ্রয়। দেখতে দেখতে পূজো এসে গেল, শনিবার আপিস বন্ধ হয়ে গেল। অপুর আজকাল এমন হয়েছে, বাড়ি ফিরে অপর্ণার মুখ দেখতে পারলে যেন সে বাঁচে। কতক্ষণে সাতটা বাজবে ঘন ঘন ঘড়ির দিকে সতৃষ্ণ চোখে তাকায়। হোক পায়রার খোপের মতো বাসা, অপর্ণা যেন সব দুঃখ ভুলিয়ে দেয়। তার কাছে গেলে আর কিছু মনে থাকে না। অপর্ণা চা খাবার আনল। এ সময়টা আধ ঘন্টা সে স্বামীর কাছে থাকতে পারে, গল্প করতে পারে, তারপর আর সময় হয় না। এখনই আবার অপুকে ছেলে পড়াতে বেরোতে হবে। অপু এ সময় তাকে সব দিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছে, ফর্সা লাল পাড় শাড়িটি পরা, চুলটি বাঁধা, পায়ে আলতা, কপালে সিঁদুরের টিপ, মূর্তিমতী গৃহলক্ষ্মীর মতো হাসি মুখে তার জন্য চা আনে, গল্প করে, রাতে কি রান্না হবে রোজ জিজ্ঞাসা করে, সারা দিনের বাসার ঘটনা বলে। চায়ের বাটিতে চুমুক দিয়ে অপু বলল,
এবার তো তোমায় নিয়ে যেতে রেখেছেন শ্বশুর মশাই, কিন্তু অফিসের ছুটির যা গতি, রাম এসে নিয়ে যাক না, তারপর আমি কার্তিক মাসের দিকে না হয় দু চার দিনের জন্য যাব। তাছাড়া যদি যেতেই হয় তবে এ সময় যত সকালে যেতে পারা যায়, মানে এ সময়টা বাপ মায়ের কাছে থাকাই ভালো, মানে ভেবে দেখলাম।
রাম ছেলে মানুষ, ওকে নিয়ে যেতে পারবে? তাছাড়া মা তোমায় কতদিন দেখেননি, দেখতে চেয়েছেন।
তা বেশ চলো আমি যাই। আসলে রামের হাতে ছেড়ে দিতে ঠিক ভরসা হয় না, এই অবস্থায় একটু সাবধানে ওঠানামা করতে হবে কিনা। দাও তো ছাতাটা, ছেলে পড়িয়ে আসি। আর শোনো, যাওয়া হয়তো চলো কালই যাই। আর বলছি, একটা সিগারেট দাও না।
আবার সিগারেট? সকাল থেকে কটা খেয়েছো জানো? আটটা, এখন আর পাবে না, আবার পড়িয়ে এলে তবে একটা পাবে।
দাও 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 লক্ষ্মীটি, রাতে আর চাইব না, দাও একটি।
রাতে তুমি কি আর ছাড়বে আর একটা না নিয়ে? তেমন ছেলে তো তুমি নও।
বেশি সিগারেট খায় বলে ও পুই সিগারেটের টিন অপর্ণার জিম্মায় রাখবার প্রস্তাব দিয়েছিল। অপর্ণার কড়াকড়ি বন্দোবস্ত সবসময় ঘাটে না। অপু বরাদ্দ অনুযায়ী সিগারেট শেষ করবার পর আরও চায়, পিড়াপিড়ি করে, অপর্ণাকে শেষকালে দিতেই হয়। তবে ঘরে সিগারেট না পেলে বাইরে গিয়ে সে পারতপক্ষে কেনে না, কারণ অপর্ণাকে প্রবঞ্চনা করতে তার মনে বড় বাধে। কিন্তু সব দিন নয়, ছুটি ছাটার দিন বাড়তি প্রাপ্য আদায় করেও আরও দু এক বাক্স কেনে, যদিও সে কথা অপর্ণাকে জানায় না। রেলে ও স্টিমারে অনেক দিন পর চড়া, দুজনেই হাঁপ ছেড়ে বাঁচল, দুজনেই খুব খুশি। অনেক দিন পর কলকাতা ছেড়ে বেরোনো, অপর্ণাও পল্লী গ্রামের মেয়ে, শহর তারও ভালো লাগে না। অতটুকু ঘরে কোনোদিন থাকেনি, সকাল আর সন্ধেবেলা যখন সব বাসারে মিলে একসঙ্গে কয়লার উনুনে আগুন দিত, ধোঁয়ায় অপর্ণার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত, চোখ জ্বালা করত, সে কি ভীষণ যন্ত্রণা। সে নদীর ধারের মুক্ত আলো বাতাসে প্রকাণ্ড বাড়িতে মানুষ, কিন্তু এই দু বছরে সে নিজের সুখ সুবিধের কথা বড় একটা ভাবেনি। অপুর ওপর তার একটা অদ্ভুত স্নেহ গড়ে উঠেছে। অপুর কৌতুকপ্রিয়তা, ছেলে মানুষই খেয়াল, সংসার অনভিজ্ঞতা, হাসি খুশি, এসব অপর্ণার বড় ভালো লাগত। তার উপর স্বামীর দুঃখময় জীবনের কথা, ছাত্রাবস্থায় দারিদ্র, অনাহারের সঙ্গে সংগ্রাম, সে সব শুনেছে। সেসব অপু বলেনি, সেসব বলেছে প্রণব। না খেয়ে যে কেউ এত কষ্ট করে বেঁচে থাকতে পারে অপর্ণার এ কথা জানা ছিল না। সচ্ছল ঘরের আদরে লালিতা মেয়ে, দুঃখ কষ্টের সন্ধান সে জানে না। অপু যদিও নিজের অবস্থা অনেক বাড়িয়েই বলেছিল, তবু বুদ্ধিমতী অপর্ণার স্বামীকে চিনতে বাকি নেই। কিন্তু স্বামীর কথা সে যে সর্বৈব মিথ্যে বলে বুঝেছে, এ ভাব একদিনও দেখায়নি। অপর্ণা মনে মনে ভেবেছিল, এখন থেকে স্বামীকে সে সুখে রাখবে। এটা একটা নেশার মতো তাকে পেয়েছে। অল্পদিনেই সে আবিষ্কার করে ফেলল অপু কি কি খেতে ভালোবাসে। সেসব পদ বানিয়ে অপুকে সে প্রায়ই খাওয়াত। এদিকে অপুর অদ্ভুত মনে হয়, অপর্ণা মায়ের মতো স্নেহশীলা, সেবা পরায়ণা, সেই রকমই অন্তর্যামিনী। মেয়েদের দেখার চোখ তার নতুন করে ফোটে। প্রত্যেককে দেখে মনে হয় এ কারো মা, কারো স্ত্রী, কারো বোন। জীবনে এই তিন রূপেই নারীকে পেয়েছে অপু। তাদের মঙ্গল হাতের পরিবেশনে এই ২৬টি বছরের জীবন পুষ্ট হয়েছে। তাদের কি চিনতে বাকি আছে তার? স্টিমার ছেড়ে দুজনে নৌকায় চড়ল। অপর্ণার খুড়তুতো ভাই মুরারি ওদের নামিয়ে নিতে এসেছিল। হেমন্ত অপরাহ্নের সিন্ধু ছায়া নদীর বুকে নেমেছে। অপু কৌতুক সুরে বলল,
ওগো কলাবৌ, ঘুমটা খোলো, চেয়ে দেখো বাপের বাড়ির দেশটা, একটু চেয়ে দেখো গো।
কি সব বলছো তুমি?
মুরারি হাসি মুখে অন্যদিকে মুখ ফিরিয়ে রইল। অপর্ণা লজ্জায় আরো জড়সড় হয়ে বসল। আরো খানিকটা এসে মুরারি জানালো ওখানকার হাটে বড় মাছ কিনতে যাবে। মুরারি নেমে গেলে অপর্ণা বলল,
আচ্ছা তুমি কি গো দাদার সামনে ওরম করে? আমার তুমি সে দুষ্টুমি এখনো গেল না? না কি ভাবলো বলো তো দাদা? ছি ছি ছি, তোমার সঙ্গে আমি আর কোথাও কখনো যাবো না, কখনো না। ঠিকও তুমি একলা বাসায়
বই গেল। আমি তোমাকে মাথার দিব্যি দিয়ে সেধেছিলুম কি না? আমি নিজে মজা করে রেঁধে খাবো।
তাই খেও। আহা কি রান্না ছিরি! তবু যদি আমি না জানতাম, আলু ভাতে, বেগুন ভাতে, সাত রকম তরকারি, সব ভাতে কি রাঁধুনি আমার!
সব ভাতে আমি সব পারি, নিজেই রেঁধে খাবো দেখো।
তুমি ভাঙন মাছ খাওনি না? আমাদের এই নোনাগাঙের ভাঙন মাছ ভারী মিষ্টি, কাল মাকে বলে তোমাকে খাওয়াবো।
লজ্জা করবে না তার বেলা? কি বলবে মাকে, ও মা এই আমার?
অপর্ণা স্বামীর মুখে হাত চাপা দিয়ে বলল, ঠিক সন্ধ্যের সময় অপর্ণাদের ঘাটে নৌকা লাগল। দুজনেরই মনে এক অপূর্ব ভাব। সটি বনের সুগন্ধ ভরা স্নিগ্ধ হেমন্ত অপরাহ্ন তার সবটা কারণ নয়, নদী তীরের ঝুপসি হয়ে থাকা গোল গাছের সবুজ শাড়িও নয়, কারণ হল তাদের আনন্দ প্রবণ অনাবিল যৌবন, নবীন আগ্রহ ভরা যৌবন। জ্যোৎস্না রাতে ওপরের ঘরে ফুলশয্যার সেই পালঙ্কে বাতি জেলে বসে পড়তে পড়তে সে অপর্ণার প্রতীক্ষায় থাকে। নারকেল শাখায় দেবীপক্ষের বকের পালকের মতো শুভ্র চাঁদের আলো পড়ে। বাইরে রাতের দিকে তাকিয়ে কত কথা মনে আসে। কোথায় যেন এই ধরনের সব পুরনো দিনের কত জ্যোৎস্না ঝরা রাত! এ যেন সব আরব্য উপন্যাসের কাহিনী। সে ছিল কোন কুঁড়ে ঘরে, পেট পুড়ে সব দিন খেতেও পেত না, সে আজ এত বড় প্রাচীন জমিদার ঘরের জামাই। অথচ আশ্চর্য এই যে এইটাই মনে হচ্ছে সত্যি। পুরনো দিনের জীবনটা অবাস্তব, অস্পষ্ট, ধোঁয়া ধোঁয়া মনে হয়। হেমন্তের রাত, ঠান্ডা বেশ, কেমন একটা গন্ধ বাতাসে। অপুর মনে হয় কুয়াশার গন্ধ। অনেক রাতে অপর্ণা এল।
এত রাত যে আমি কতক্ষণ জেগে বসে থাকি?
নিচে কাকাবাবুর শোবার ঘর, আমি সিঁড়ি দিয়ে এলে পায়ের শব্দ ওর কানে যায়, এই জন্য উনি ঘরে খিলনা দিলে আসতে পারিনি, ভারী লজ্জা করে।
অপু জানালার খড়খড়িটা সশব্দে বন্ধ করে দিল। অপর্ণা লাজুক মুখে বলল,
এই বুঝি শুরু হলো তোমার দুষ্টুমি? তুমি কি গো, কাকাবাবু এখনো ঘুমোননি যে?
অপু আবার খটাস করে খড়খড়ি খুলে আরো জোরে বলল,
অপর্ণা, এক গ্লাস জল আনতে ভুলে গেলে যে। অপর্ণা, ও অপর্ণা!
অপর্ণা লজ্জায় বালিশের মধ্যে মুখ গুঁজে পড়ে রইল। ভোর রাতেও দুজনে গল্প করছিল। সকালের আলো ফুটলে অপর্ণা বলল,
হ্যাঁ গো, তোমার স্টিমার কটায়? সারা রাত তো নিজেও ঘুমলে না, আমাকেও ঘুমোতে দিলে না। এখন খানিকটা ঘুমিয়ে থাকো, আমি অনাদিকে পাঠিয়ে তুলে দেবো ক্ষণ বেলা হলে। আর শোনো, গিয়ে চিঠি দিও, কিন্তু জানলার পর্দাগুলো ধোপার বাড়িতে দিও, আমি না গেলে আর সাবানটা কে দেবে? কিরকম রোগা হয়ে গিয়েছ, এখন তোমাকে আর কাজ ছাড়া করতে ইচ্ছে করে না জানো। কলকাতায় না আমাদের দুধ, না আমাদের কিছু, এখানে এই সময় কিছুদিন থাকলে তোমার শরীরটা একটু সারত। রোজ অফিস থেকে এসে মোহনভোগ খেয়েও কিন্তু কিন্তু মাকে বলে এসেছি সেই সব করে দেবে। আর এখন তো খরচ কমলো, বেশি ছেলে পড়ানোতে কাজ নেই, যাই তাহলে।
বসো, এখনো কোথায় তেমন ফর্সা হয়েছে, কাকার উঠতে এখনো ঢের দেরি।
ও হ্যাঁ, আর একটা কথা, ওই মনসাপোতার ঘরটা এবার খুঁচি দিয়ে রেখো, নইলে বর্ষার দিকে বড্ড খরচ পড়ে যাবে। কলকাতার বাসায় তো চিরদিন চলবে না, ওই হলো আপন ঘর তো, বুঝলে? এবার মনসাপোতায় ফিরব, বাসনা করলে খড়ের ঘর টেকে না। আচ্ছা এবার যাই, কাকা এবার উঠবেন। কি গো, যাই?
অপর্ণা চলে গেলে অপুর মন খুঁতখুঁত করতে লাগলো। এখনো বাড়ির কেউই ওঠেনি, কেন সে অপর্ণাকে ছেড়ে দিল, কেন বলল যাও? তার সম্মতি না পেলে অপর্ণা তো কখনোই যেত না। কিন্তু অপর্ণা আরেকবার এসেছিল ঘণ্টাখানেক পরে চা দেওয়া হবে কিনা জিজ্ঞাসা করতে। অপু তখন ঘুমোচ্ছে, খোলা জানালা দিয়ে মুখের রোদ লাগছে। অপর্ণা সন্তর্পণে জানালাটা বন্ধ করে দিল। ঘুমন্ত অবস্থায় স্বামীকে বুঝি এমন দেখায়, এমন একটা মায়া হয় ওর উপরে। সিঁড়ি দিয়ে নামার সময় ভাবল, মা সত্যিই বলে বটে, পটের মুখ, পটে আঁকা ঠাকুর দেবতার মতো মুখ। চলে আসার সময় কিন্তু অপর্ণার সাথে দেখা হল না। অপুর আগ্রহ ছিল বটে, কিন্তু এতগুলো আত্মীয় কুটুম্বের সামনে মুখ চোরা অপু নিজের ইচ্ছের কথা কাউকে জানাতে পারল না। নৌকায় উঠে মুরারির ছোট ভাই বিশু বলল,
আসবার সময় দিদির সঙ্গে দেখা করে এলেন না কেন জামাইবাবু? আপনি যখন চলে আসছিলেন দিদি সিঁড়ির ঘরে জানলার ধারে দাঁড়িয়ে কাঁদছিল।
কিন্তু নৌকা তখন স্রোতে টানে যশাই কাটির বাঁকের প্রায় কাছাকাছি। মাস দুই তিন বড় কষ্টে কাটল। আজ এক বছরের অভ্যেস, আপিস থেকে বাসায় ফিরে অপর্ণার হাসি ভরা মুখ দেখে কর্মক্লান্ত মন শান্ত হতো। আজকাল এমন কষ্ট হয়, বাসায় না ফিরেই সোজা ছেলে পড়াতে যায়। আজকাল বাসায় মন লাগে না, খালি খালি ঠেকে। একদিন রবিবার সে বেলুড় মঠ থেকে ঘুরে এসে অপর্ণাকে এক লম্বা চিঠি দিল, অপর্ণা এখানে এলে একদিন ঘুরে আসবে। এসব চিঠির উত্তর অপর্ণা খুব শীঘ্র দেয়, কিন্তু এই চিঠির কোনো জবাব এল না। দুদিন, চার দিন, সাত দিন হয়ে গেল। অপুর মন অস্থির হয়ে উঠল। কি ব্যাপার, অপর্ণা হয়তো নেই, সে হয়তো মারা গিয়েছে? রাতে অপু নানা রকম স্বপ্ন দেখে। অপর্ণা ছলছল চোখে বলছে,
তোমায় তো বলেছিলাম আমি বেশি দিন বাঁচব না, মনে নেই? সেই যে মনুষ্যপোতায় একদিন রাতে আমার মনে কি যেন বলত, যাই আবার আর জন্য দেখাও।
পরদিন শনিবার সে আপিসে গেল না, চাকরির মায়া না করেই সুটকেস গুছিয়ে বেরিয়ে যাচ্ছে এমন সময় শ্বশুর বাড়ির পত্র পেল। সকলেই ভালো আছে, যাক বাঁচা গেল। উফ, কি ভয়ানক দুর্ভাবনার মধ্যে ফেলেছিল। অপর্ণার ওপর একটু অভিমানও হল। কি কাণ্ড, মন ভালো না থাকলে এমন সব অদ্ভুত কথাও মনে আসে। শনিবার আপিস থেকে ফিরে দেখল মুরারি তার বাসার বারান্দায় চেয়ারখানাতে বসে রয়েছে।
এ কি সাক্ষাৎ বড় কুটুম যে, কার মুখ দেখে না জানিয়া সকালে উঠেছি।
মুরারি খামে আটা একখানা চিঠি তার হাতে দিল, কোনো কথা বলল না। অপু চিঠিখানা হাত বাড়িয়ে নিতে গিয়ে দেখল মুরারির মুখ কেমন যেন হয়ে গিয়েছে। সে যেন চোখের জল চাপতে প্রাণপণ চেষ্টা করছে।
কি হয়েছিল?
কাল সকাল 8টার সময় প্রসব হলো, আর 9:30টার সময়
ছিল
আগাগোড়া। ছোট কাকিমার কাছে চুপি চুপি নাকি বলেছিল ছেলে হওয়ার কথা তোমাকে তার করে জানাতে। তখন ভালোই ছিল, হঠাৎ 9টার পর থেকে।
মুরারি চলে গেলে সন্ধ্যের দিকে একবার অপুর মনে হল নবজাত পুত্রটি বেঁচে আছে না নেই, সে কথা তো মুরারিকে জিজ্ঞাসা করা হয়নি, বা সেও কিছু বলেনি। কে জানে, হয়তো নেই। কথাটা ক্রমে বাসার সবাই শুনল, আর সবার একই কথা।
আহা, রূপে সরস্বতী গুণে লক্ষ্মী ছিল গো,
কি মিষ্টি কথাই না বলতো না গো, সবই শ্রী হরি দিচ্ছে।
সময় কখনো শোকের জন্য থেমে থাকে না। সারা দিন অপু কাজকর্মে ভুলে থাকতে প্রাণপণ চেষ্টা করে, যখনই একটু মনে আসে অমনি একটা কিছু কাজ দিয়ে সেটাকে চাপা দেয়। আগে সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে বসে কি ভাবত, খাতাপত্রে গল্প কবিতা লিখত, কাজ ফাঁকি দিয়ে অন্য বই পড়ত। কিন্তু অপর্ণার মৃত্যুর পর থেকে অপু 10 গুণ ঘাটতে লাগল, সকলের কাছে কাজে তাগাদা করে বেড়াতে লাগল। সারা দিনের কাজ 2 ঘন্টায় করে ফেলে, তার লেখা চিঠি টাইপ করতে করতে নৃপেন বিরক্ত হয়। পূর্ণিমা তিথিটা অপর্ণা ছাদের আলসের ধারে দাঁড়িয়ে থাকত। এই তো গত কোজাগরি পূর্ণিমার রাতে লক্ষ্মীর মতো মহিমময়ী, কি সুন্দর ডাগর চোখ দুটি, কি সুন্দর মুখশ্রী। অপুর মনে হয়েছিল ওর ঘাড় ফেরাবার ভঙ্গিটা যেন রানীর মতো। এক এক সময় সম্ভ্রম আসে মনে, হঠাৎ অপুর মনে হয়
কি লিখে যাচ্ছি নিচে, কি হবে আর এসবে,
কি বিরাট শূন্যতা, কি যেন এক বিরাট ক্ষতি হয়ে গিয়েছে। জীবনে আর কখনো তা পূর্ণ হবার নয়, কখনো না। সামনে গাছ নেই, লতা নেই, ফুল ফল নেই, শুধু এক রুক্ষ ধূসর বালুকাময় বহু বিস্তীর্ণ মরুভূমি। এখন আবার নিজে রান্না করে খাওয়ার ব্যবস্থা। অবশ্য এর আগে সে বরাবরই নিজেই রান্না করে এসেছে, কিন্তু এবার যেন রান্না করতে গিয়ে কার উপর একটা সুতীব্র অভিমান হয়। ঘরটাও বড় নির্জন, রাত্রে প্রাণ যেন হাঁপিয়ে ওঠে। পাষাণ ভারের মতো দারুণ নির্জনতা সব সময় বুকের উপর চেপে বসে থাকে। এমনকি শুধু ঘরে নয়, পথে ঘাটে আপিসেও তাই। মনে হয় জগতে কেউ কোথাও আপনার নেই। মাসখানেক পরে পিন্টুরা চলে গেল। অপু সংসারের বহু জিনিস পিন্টুদের জিনিসপত্রের সঙ্গে বেঁধে দিল, ডালা কুলো ধামা বঁটি চাকি বেলুন। মৃত্যুর পর কি হয় কেউ কি বলতে পারে? অপু এখন মাঝে মাঝেই এই প্রশ্নের উত্তর খুঁজতে চায়। একদিন একজন সন্ন্যাসীর সন্ধান পেয়ে দরমাহাটার এক গলিতে তার কাছে সকালের দিকে গেল। লোকের খুব ভিড়, কেউ দর্শন প্রার্থী, কেউ ওষুধ নিতে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করবার পর অপুর ডাক পড়ল। সন্ন্যাসী গেরুয়াধারী নন, সাদা ধুতি পরনে, গায়ে হাত কাটা বেনিয়ান, জলচৌকির উপর আসন পেতে বসে আছেন। অপুর প্রশ্ন শুনে গম্ভীরভাবে বললেন,
আপনার স্ত্রী কতদিন মারা গেছেন? মাস দুই। তার পুনর্জন্ম হয়ে গিয়েছে।
কি করে আপনি? মানে
মৃত্যু সঙ্গে সঙ্গেই হয়, এতদিন থাকে না। আপনাকে বলে দিচ্ছি, বিশ্বাস করতে হয় এসব কথা। ইংরেজি পড়ে আপনারা তো আবার এসব মানেন টানেন না।
অপুর এই কথা আদৌ বিশ্বাস হল না। অপর্ণা, তার অপর্ণা, আর মাস আট নয় পরে অন্য দেশে কোনো গৃহস্থের ঘরে সব ভুলে ছোট খুকি হয়ে জন্মাবে। এত স্নেহ, এত প্রেম, এত মমতা, এ সব ভুয়োবাজি, অসম্ভব। সারা রাত অপু এই চিন্তায় ছটফট করল। এত ভয়ানক সঙ্গীহীনতার ভাব গত দশ এগারো মাস তার হয়নি। পিন্টুরা চলে যাওয়ার পর বাসা ভালো লাগে না, বাসাটায় থাকা অসম্ভব হয়ে উঠল। পরদিন সন্ধ্যের কিছু আগে ভবানীপুরে লীলাদের ওখানে গেল। রামলাগান বেয়ারা তাকে চেনে বৈঠকখানায় বসাল। তার থেকেই জানা গেল মিস্টার লাহিড়ি এখানে নেই, রাঁচি গিয়েছেন। আর লীলার বিবাহ হয়ে গিয়েছে গত বৈশাখ মাসে। নাগপুরে জামাইবাবু বড় এঞ্জিনিয়ার, বিলেত ফেরত, একেবারে খাঁটি সাহেব, দেখলে নাকি চেনার জো নেই। খুব বড় লোকের ছেলে, এদের সমান বড় লোক। বাইরে এসে জগৎটা যেন অপুর কাছে একেবারে নির্জন, সঙ্গীহীন, বিস্বাদ ও বৈচিত্র্যহীন ঠেকল। কেন এরকম মনে হচ্ছে তার? লীলার বিয়ে, এর মধ্যে অসম্ভব তো কিছু নেই, সম্পূর্ণ স্বাভাবিক। তবে তাতে মন খারাপ করবার কি আছে? ভালোই তো, জামাই এঞ্জিনিয়ার, শিক্ষিত, অবস্থাপন্ন, লীলার উপযুক্ত বর জুটেছে, ভালোই তো। রাস্তা ছেড়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সম্মুখের মাঠটাতে অর্ধ অন্ধকারের মধ্যে সে উদ্ভ্রান্তের মতো অনেকক্ষণ ঘুরে বেড়াল। লীলার বিবাহ হয়েছে, খুবই আনন্দের কথা, ভালো কথা, ভালোই তো। দেখতে দেখতে আরো কিছুটা সময় কেটে গেল। এই একা অসহ্য জীবন অপুর আর ভালো লাগে না, বিশেষ করে উৎসবের সময়। বিজয়া দশমীর দিন শুধু আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছে হয়, কিন্তু তার কোনো পূর্ব পরিচিত বন্ধু আজকাল আর কলকাতায় থাকে না, কে কোথায় ছড়িয়ে পড়েছে। গ্রে স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে প্রতিমা দেখতে দেখতে অপু ভাবতে লাগল, কোথায় যাওয়া যায়। তারপর কিসের টানে সে ট্রামে উঠে একেবারে ভবানীপুরে লীলাদের বাড়ি গিয়ে হাজির হল। রাত তখন প্রায় সাড়ে আটটা। লীলার দাদামশাইয়ের লাইব্রেরি ঘরটাতে লোকজন কথা বলছে। গাড়ি বারান্দাতে দুখানা মোটর দাঁড়িয়ে আছে। পোকার উপদ্রবের ভয়ে হলের ইলেকট্রিক আলোগুলিতে রাঙা সিল্কের ঘেরাটোপ বাঁধা। মার্বেলের সিঁড়ির ধাপ বেয়ে হলের সামনে চাতালে ওঠার সময় অপুর মনে হল এবার হয়তো লীলাকে দেখবে সে। অপুর বুকটা ঢিপঢিপ করতে লাগল। লীলার ছোট ভাই বিমলেন্দু তাকে দেখতে পেয়ে ছুটে এসে হাত ধরল। এই ছেলেটিকে অপুর বড় ভালো লাগে। একটু বিস্ময় মাখানো আনন্দের সুরে বলল,
অপূর্ববাবু, আপনি এতদিন পর কোথা থেকে? আসুন আসুন, বিজয়ের প্রণামটা। দাঁড়ান,
এসো এসো এসো, কল্যাণ হোক,
মা কোথায়?
মা গিয়েছেন বাগবাজারের বাড়িতে, আসবেন এক্ষুনি, আপনি বসুন না।
হ্যাঁ, তোমার দিদি এখানে কি?
না।
এক মুহূর্তে সারা বিজয়া দশমীর উৎসবটা অপুর কাছে বিস্বাদ, নিরস, অর্থহীন হয়ে গেল। শুধু আজ বলে নয়, পুজো শুরু হবার সময় থেকেই সে ভাবছে লীলা পুজোর সময় নিশ্চয়ই কলকাতায় আসবে, বিজয়ার দিন গিয়ে দেখা করবে, কিন্তু সেই লীলাই নেই এখানে। বিমলেন্দু তাকে উঠতে দিল না, চা ও খাবার এনে খাওয়াল।
বসুন, এখন কিন্তু উঠতে দেব না, নতুন আইসক্রিমের কারখানা এসেছে, বড়মামার বন্ধুদের জন্য সিদ্ধির আইসক্রিম হচ্ছে, খাবেন সিদ্ধির আইসক্রিম? আপনার গান শোনা হয়নি কতদিন, না সত্যি একটা গান কিন্তু শোনাতেই হবে, নয়তো ছাড়ছি না।
লীলা কি সেই রায়পুরেই আছে? আসবে টাসবে না?
এখন তো আসবে না দিদি, দিদির নিজের ইচ্ছেতে তো কিছু হওয়ার জো নেই। দাদামশায় পত্র লিখেছিলেন, জামাইবাবু উত্তর দিলেন এখন নয়, দেখা যাবে এরপর।
তারপর সে অনেক কথা বলল, অপু এসব জানত না।
জামাইবাবু লোক ভালো নয়, খুব রাগি, বদমেজাজি, দিদি খুব তেজি মেয়ে বলে পেরে ওঠে না, তবু ব্যবহার আদৌ ভালো নয়, খুব মাতালো নাকি। দিদি তো এসব কথা লেখে না, কিন্তু এবার বড়দিদির ছেলে কিছুদিন বেড়াতে গিয়েছিল গরমের ছুটিতে, সে এসে সব বলল। বড়দিকে তো আপনি চেনেন, সুজাতা দি, এখানেই আছেন, এসেছেন আজ।
আরো খানিক কথার পর অপু উঠে পড়ল, বিমলেন্দু তাকে এগিয়ে দিতে এলো।
গত বছর ফাল্গুন মাসে দিদি এসেছিল, দিন পনেরো ছিল, কাউকে বলবেন না, আপনার পুরনো আপিসে একবার আমায় পাঠিয়েছিল আপনার খোঁজে, সবাই বললে তিনি চাকরি ছেড়ে চলে গিয়েছেন, কোথায় কেউ কিছু জানে না। আপনার কথা আমি লিখব, আপনার ঠিকানাটা দিন না, দাঁড়ান লিখে নি।
দিন কাটতে কাটতে একদিন সে স্কুল থেকে ছুটির পরে বাইরে আসছে, স্কুলের বেয়ারা তার হাতে একখানা চিঠি দিল, অপু খুলে পড়ল। স্কুলের সেক্রেটারি লিখছেন তাকে আর বর্তমানে প্রয়োজন নেই, এক মাসের মধ্যে সে যেন অন্যত্র চাকরি দেখে নেয়। অপু অবাক হল, কি ব্যাপার, হঠাৎ এই নোটিসের মানে কি? সে তখনই হেডমাস্টারের কাছে গিয়ে চিঠিখানা দেখালো। তিনি নানা কারণে অপুর ওপর অসন্তুষ্ট ছিলেন, ছেলেদের কাছে অপু অত্যন্ত প্রিয় পাত্র, তার কথায় ছেলেরা রীতিমতো ওঠে বসে, এই জিনিসটা হেডমাস্টারের চক্ষুশূল। অনেকদিন থেকেই তিনি সুযোগ খুঁজছিলেন, অপু বুঝল এবার চাকরিটা যাবে। একদিন অপুর চিঠি এলো, চৌকো সবুজ রঙের মোটা খামের ওপর নিজের নাম দেখে বিস্মিত হল, কে তাকে এত বড় শৌখিন খামে চিঠি দিল? প্রণব নয়, হাতের লেখাটা সম্পূর্ণ অপরিচিত। রান্না খাওয়ার কাজ শেষ হতে অপু চিঠিখানা খুলে দেখল, দুখানা চিঠি, একখানা ছোট চার পাঁচ লাইনের, আর একখানা মোটা সাদা কাগজে। পরক্ষণেই আনন্দে, বিস্ময়ে, উত্তেজনায় তার বুকের রক্ত যেন চলকে উঠল। সর্বনাশ, কার চিঠি এটা? চোখকে যেন বিশ্বাস করা যায় না, লীলা তাকে লিখছে। সঙ্গের চিঠিখানা তার ছোট ভাইয়ের, সে লিখছে, দিদির এই চিঠি তাদের চিঠির সাথে এসেছে, অপুকে পাঠাবার অনুরোধ ছিল দিদির, পাঠানো হল। অনেক কথা, ন পৃষ্ঠা ছোট ছোট অক্ষরের চিঠি, খানিকটা পড়ে সে খোলা হাওয়ায় এসে বসল। কি অবর্ণনীয় মনোভাব, বোঝানো যায় না, বলা যায় না। আরম্ভটা এই রকম,
ভাই অপূর্ব, অনেকদিন তোমার কোনো খবর পাইনি, তুমি কোথায় আছো, আজকাল কি করো, জানবার ইচ্ছে হয়েছে অনেকবার, কিন্তু কে বলবে, কার কাছেই বা খবর পাব। সেবার কলকাতায় গিয়ে বিনুকে একদিন তোমার পুরনো ঠিকানায় তোমার সন্ধানে পাঠিয়েছিলাম, সে বাড়িতে অন্য লোকে আজকাল থাকে, তোমার সন্ধান দিতে পারেনি, কি করেই বা পারবে? এ কথা বিনু বলেনি তোমায়? আমি বড় অশান্তিতে আছি এখানে, কখনো ভাবিনি এমন আমার হবে। কখনো যদি দেখা হয় তখন সব বলবো। এইসব অশান্তির মধ্যে যখন আবার মনে হয় তুমি হয়তো মলিন মুখে কোথাও পথে পথে ঘুরে বেড়াও, তখন মনের যন্ত্রণা আরো বেড়ে যায়। এই অবস্থায় হঠাৎ একদিন বিনুর পত্রে জানলাম, বিজয়া দশমীর দিন তুমি ভবানীপুরের বাড়িতে গিয়েছিলে, তোমার ঠিকানাও পেলাম। বর্ধমানের কথা মনে আছে? অত আদরের বর্ধমানের বাড়িতে আজকাল আর যাবার জো নেই। জ্যাঠামশাই মারা যাওয়ার পর থেকেই রমেন বড় বাড়াবাড়ি করে তুলেছিল। আজকাল সে যা করছে তা তুমি হয়তো কখনো শোনোনি। মানুষের ধাপ থেকে সে যে কত নিচে নেমে গিয়েছে, আর যা কীর্তি কারখানা তা লিখতে গেলে পুঁথি হয়ে পড়ে। কোন মারোয়ারির কাছে নিজের অংশ বন্ধক রেখে টাকা ধার করেছিল, এখন তার পরামর্শে পার্টিশন স্যুট আরম্ভ করেছে বিনুকে ফাঁকি দেবার উদ্দেশ্যে। এসব তোমার মাথায় আসবে কোনোদিন?
কত রাত পর্যন্ত অপু চোখের পাতা এক করতে পারল না। সারা চিঠিতে একটা শান্ত সহানুভূতি, স্নেহপ্রীতি, করুণা। এক মুহূর্তে আজ দু বছর ব্যাপী এই নির্জনতা অপুর যেন কেটে গেল। এইমাত্র সে ভাবছিল সংসারে সে একা, তার কেউ কোথাও নেই। লীলার চিঠিতে জগতের চেহারা যেন এক মুহূর্তে বদলে গেল। কোথায় সে, কোথায় লীলা, বহু দূরের ব্যবধান ভেদ করে তার প্রাণের উষ্ণ প্রেমময় স্পর্শ অপুর প্রাণে লেগেছে। কিন্তু কি অপূর্ব রসায়ন এই স্পর্শটা! কোথায় গেল অপুর চাকরি যাবার দুঃখ? কোথায় গেল গোটা দুই বছরের পাষাণ ভারের মতো নির্জনতা? নারী হৃদয়ের অপূর্ব রসায়নের প্রলেপ তার সকল মনে, সকল অঙ্গে কি যে আনন্দ ছড়িয়ে দিল! লীলা যে আছে, সব সময় তার জন্য ভাবে, দুঃখ করে। জীবনে অপু আর কি চায়? সাক্ষাতের দরকার নেই, জন্ম জন্মান্তর ব্যাপী এই স্পর্শটুকু অক্ষয় হয়ে বিরাজ করুক। অপু ঠিক করল একটা খুব লম্বা পাড়ি দেবে, যেখানে সেখানে, যেদিকে দুচোখ যায়। এতদিনে সত্যি মুক্তি, আর কোনো জালে নিজেকে জড়াবে না, সব দিক থেকে সতর্ক থাকবে। শিকলের বাঁধন অনেক সময় অলক্ষিতে জড়ায় কিনা? ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়ে সারা ভারতবর্ষের ম্যাপ ও অ্যাটলাস কয়দিন ধরে দেখে কাটাল। ড্যানিয়েলের ওরিয়েন্টাল সিনারি ও পিঙ্কার্টনের ভ্রমণ বৃত্তান্তের নানা স্থান নোট করে নিল। বেঙ্গল নাগপুর ও ইস্ট ইন্ডিয়ান রেলের নানা স্থানের ভাড়া ও অন্যান্য তথ্য জিজ্ঞাসা করে বেড়াল। 70 টাকা হাতে আছে, ভাবনা কিসের? কিন্তু যাওয়ার আগে একবার ছেলেকে চোখে দেখা দেখে যাওয়া দরকার। সেদিনই বিকেলে ট্রেনে সে শ্বশুর বাড়ি রওনা হল। অপর্ণার মা জামাইকে এতটুকু তিরস্কার করলেন না, বরং এত আদর যত্ন করলেন যে অপু নিজেকে অপরাধী ভেবে সংকুচিত হয়ে রইল। অপু বাড়ির লোকজনের সঙ্গে কথা বলছে, এমন সময় তার খুড় শাশুড়ি একটি সুন্দর খোকাকে কোলে করে নিয়ে এলেন। অপু ভাবল, বেশ খোকাটি, কাদের? খুড় শাশুড়ি বললেন,
যাও তো খোকন, এবার তোমার আপনার লোকের কাছে যাও, ধন্যই যাহোক, এমন নিষ্ঠুর বাপ কখনো দেখিনি, যাও তো একবার কোলে।
ছেলের বয়স প্রায় 3 বছর, ফুটফুটে সুন্দর গায়ের রং, অপর্ণার মতো ঠোঁট ও মুখের নিচেকার ভঙ্গি, চোখ বাপের মতো ডাগর ডাগর, কিন্তু সব শুদ্ধ ধরলে অপর্ণার মুখের আদলি বেশি ফুটে ওঠে খোকার মুখে। প্রথমে সে কিছুতেই বাবার কাছে আসবে না, অপরিচিত মুখ দেখে ভয়ে দিদিমাকে জড়িয়ে রইল। অপুর মনে এতে বেশ আঘাত লাগল। সন্ধ্যের সময় খানিকটা ভাব হল, তাকে দু একবার বাবা বলে ডাকল। একবার কি একটা পাখি দেখে বলল,
পাখি পাখি ওই একটা পাখি নেব বাবা।
কচি জীব ও ঠোঁটের কি কৌশলে পকে ফ বলে উচ্চারণ করে, কেমন অদ্ভুত মনে হয়। আর এত কথাও বলে খোকা, কিন্তু বেশিরভাগই বোঝা যায় না, উল্টো পাল্টা কথা। কিন্তু অপুর মনে হয় কথা বললে খোকার মুখ দিয়ে মানিক ঝরে, সে যাই বলুক না কেন। প্রত্যেক ভাঙা অশুদ্ধ অপূর্ণ কথাটি অপুর মনে বিস্ময় জাগায়। সৃষ্টির আদিম যুগ থেকে যেন কোনো শিশু কখনো বাবা বলেনি, জল বলেনি, সমস্ত কোন অসাধ্য সাধন যেন তার খোকাই করছে। পথে বাবার সঙ্গে পেরিয়েই খোকা বকুনি শুরু করল। হাত পা নেড়ে কি বোঝাতে চায় অপু না বুঝে অন্য মনস্ক সুরে ঘাড় নেড়ে বলে,
ঠিক ঠিক ঠিক, তারপর কি হলো রে খোকা?
একটা বড় সাঁকো পথে পড়ে। খোকা বলে,
বাবা যাব, ওই দেখব।
আস্তে 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 নেমে যা, নেমে গিয়ে একটা কু করবি। হ্যাঁ
বাবা, এই মন্দিরে একটা বাগান।
কু করো খোকা, একটা কু করো।
তুমি করো না বাবা।
বাড়ি ফেরার পথে বলে,
খবি চাক এনো বাবা, দিদিমা খবি চাক আরবে, খবি চাক ভালো।
সন্ধেবেলা খোকা আরো কত গল্প করে। এখানকার চাঁদ গোল, মাসিমার বাড়ি একবার গিয়েছিল সেখানকার চাঁদ ছোট্ট, এতটুকু। তবে শীঘ্রই অপু দেখল খোকা বড় দুষ্টু। অপু পকেট থেকে টাকা বের করে গুনছে, খোকা দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে বলে,
কত টাকা, আয় 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 দেখে যা।
পরে একটা টাকা তুলে নিয়ে বলে,
এইটা আমি কিছুতেই দেব না।
না দে, টাকা কি করবি?
আমি কাছের বাক্সে কিনব।
কলকাতা ফেরার সময় অপর্ণার মা বললেন,
বাবা আমার মেয়ে গিয়েছে যাক, কিন্তু তোমার কষ্ট হয়েছে আমার থেকেও বেশি। তোমাকে যে কি চোখে দেখেছিলাম বলতে পারিনি। তুমি যে এরকম পথে পথে বেড়াচ্ছ, এতে আমার বুকটা ফেটে যায়। তোমার মা বেঁচে থাকলে কি বিয়ে না করে পারতে? খোকনের কথাটাও তো ভাবতে হবে। আমি বলি কি, একটা বিয়ে করো বাবা।
নৌকায় আবার পীরপুরের ঘাটে আসা। অপর্ণার ছোট খুড়তুতো ভাই ননি তাকে তুলে দিতে এসেছিল। রোদে নোনা জল চকচক করছে। মাঝ নদীতে একখানা বাদাম তোলা মহাজনী নৌকা, দূরে বড় দলের মোহনার দিকে সুন্দরবনের ধোঁয়া ধোঁয়া অস্পষ্ট সীমারেখা। আশ্চর্য, এরই মধ্যে অপর্ণা যেন কত দূরের হয়ে গিয়েছে। অসীম জলরাশির প্রান্তের ওই অনতিস্পষ্ট বনরেখার মতোই দূরের, অনেক দূরের।
আমি পেয়েছি ভাঙা তরি, পেয়েছি এক ভাঙা তরি, জনম গেল ছেচতে
পানি। এই দেশেতে এই সুগ হলো আবার কোথায় যায় না জানি। আমি পেয়েছি এক ভাঙা তরি, জন্ম গেল ছেঁচতে পানি। এই দেশেতে এই সুখ হলো আবার কোথা যায় না জানি। এই দেশেতে এই সুখ হলো আবার কোথা যায় না জানি।
একটা জায়গায় এসে অপুর হঠাৎ মনে হল জায়গাটা সে চিনতে পেরেছে। একটা ছোট খাল, ডাঙ্গার উপরে একটা হিজল গাছ। এই খালটিতেই অনেক দিন আগে অপর্ণাকে কলকাতা থেকে আনার সময় অপু বলেছিল,
ওগো কলাবু, ঘুমটা খোলো, চেয়ে দেখো বাপের বাড়ির দেশটা, একটু চেয়ে দেখো গো।
ট্রেনে উঠে জানলার ধারে বসে থাকে অপু। স্টেশনের পর স্টেশন আসে আর চলে যায়। অপু শুধুই ভাবে বড় দলের তীর, চাঁদা কাটার বন, ভাঁডার জল কলকল করে নেমে যাচ্ছে, একটি অসহায় ক্ষুদ্র শিশুর অবোধ হাসি, অন্ধকার রাত্রে বিকীর্ণ জলরাশির ওপারে কোথায় দাঁড়িয়ে অপর্ণা যেন সেই মনসাপোতার বাড়ির পুরনো দিনগুলির মতো দুষ্টুমি ভরা চোখে হাসি মুখে বলছে,
আর কখনো যাব না তোমার সঙ্গে, আর কখনো না, দেখে নি।
আর কি রে এই পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে, আর কি রে এই পাপির ভাগ্যে দয়াল চাঁদের দয়া হবে, কতদিন এই হালে যাবে, কতদিন এই হালে যাবে, বহিতে পাপের তরণ এই দেশেতে এই সুখ হলো আবার কোথা যায় না জানি।
কলকাতায় পৌঁছানোর কিছুদিন পর অপু দেখল হাতের পয়সা শেষ হতে আর বেশি দেরি নেই। আর কিছুদিন দেরি করলে হয়তো যাওয়াই হবে না। এখানেই আবার চাকরির উমেদারি করতে করতে দরজায় দরজায় ঘুরতে হবে। কিন্তু আকাশ পাতাল ভেবে অবশেষে সিদ্ধান্ত নিল যে স্টেশনে গিয়ে সামনে যা পাওয়া যাবে তাতেই উঠে পড়বে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে হাওড়া স্টেশনে গিয়ে অপু দেখল আর মিনিট পনেরো পরে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে গয়া প্যাসেঞ্জার ছাড়ছে। একখানা থার্ড ক্লাসের টিকিট কিনে সোজা ট্রেনে উঠে জানালার ধারে একটা জায়গায় সে নিজের বিছানা পেতে বসল। এত বয়স হল, কখনো সে গ্র্যান্ড কর্ড লাইনে বেড়ায়নি। সেই ছোটবেলায় দুটি বার ছাড়া ইস্ট ইন্ডিয়ান রেলেও আর কখনো চড়েনি। রেলে চড়ে দূর দেশে যাওয়ার আনন্দে সে ছেলে মানুষের মতোই উৎফুল্ল হয়ে উঠেছিল। রাস্তার ধারে গাছপালা ক্রমশ কিরূপ বদলে যায় অনেক দিন থেকে এটা দেখার ইচ্ছে ছিল। বর্ধমান পর্যন্ত দেখতে দেখতে গেল, কিন্তু তারপরেই অন্ধকারে আর কিছু দেখা গেল না। পরদিন বিকেলে গয়ায় নেমে সে বিষ্ণুপাদ মন্দিরে পিণ্ড দিল। পিণ্ড দেবার সময় ভেবে ভেবে ছেলেবেলায় বা পরে যে যেখানে মারা গেছে বলে জানা ছিল তাদের সকলের উদ্দেশ্যে পিণ্ড দিল। এমনকি পিসিমা ইন্দির ঠাকুরুনকে সে মনে করতে না পারলেও দিদির মুখে শুনেছিল তার উদ্দেশ্যেও পিণ্ড দান করল। বিকেলে বুদ্ধ গয়া দেখতে গেল। অপুর যদি কারো ওপরে শ্রদ্ধা থেকে থাকে তাহলে ওই সত্যদ্রষ্টা মহাসন্ন্যাসীর ওপর। তাই ছেলের নাম সে রেখেছে অমিতাভ। বাই ক্ষীণশ্রোতা ফল্গু কটা রঙের বালুসজ্জায় ক্লান্ত দেহ এলিয়ে দিয়েছে। ওপারে হাজারিবাগ জেলার সীমান্তবর্তী পাহাড় শ্রেণী, সারা পথে ভারী সুন্দর ছায়া, গাছপালা, পাখির ডাক, ঠিক যেন বাংলাদেশ। সোজা বাঁধানো রাস্তাটি ধারে ধারে ডালপালার ছায়ায় ছায়ায় চলেছে। সারাটা পথ অপু স্বপ্নাভিভূতের মতো এক্কার ওপর বসে রইল। গয়া থেকে পরদিন সে দিল্লি এক্সপ্রেসে চাপল, একেবারে দিল্লির টিকিট কেটে। পাশের বেঞ্চিতেই একজন বাঙালি ভদ্রলোক ও তাঁর স্ত্রী যাচ্ছিলেন। কথায় কথায় ভদ্রলোকটির সঙ্গে আলাপ হয়ে গেল। নাম অবনী মোহন বসু। গাড়িতে আর কোনো বাঙালি নেই। কথাবার্তার সঙ্গী পেয়ে তিনি খুব খুশি। অপুর কিন্তু বেশি কথাবার্তা ভালো লাগছিল না। খুশি ভরা উৎসুক ব্যগ্র মনে সে প্রত্যেক পাথরের নুড়িটি গাছপালাটি লক্ষ্য করছিল। বাঁদিকের পাহাড় শ্রেণীর পেছনে সূর্য অস্ত গেল। সারাদিন আকাশটা লাল হয়ে আছে। আনন্দে আবেগে সে গাড়ির দরজা খুলে দরজার হাতল ধরে দাঁড়াতেই ভদ্রলোক বলে উঠলেন,
পড়ে যাবেন, পাদানিতে স্লিপ করলেই। আর বন্ধ করুন মশাই।
বেশ লাগে কিন্তু, মনে হয় যেন উড়ে যাচ্ছি।
গাছপালা, খাল, নদী, পাহাড়, গোটা শাহাবাদ জেলাটা তার পায়ে তলা দিয়ে চলে যাচ্ছে। অনেক দূর পর্যন্ত সোন নদের বালুর চড়া জ্যোৎস্নায় অদ্ভুত দেখাচ্ছে, ঠিক যেন নীল নদ। একটু রাতের দিকে ভদ্রলোক বললেন,
এ লাইনে ভালো খাবার পাবেন না, আমার সঙ্গে খাবার আছে, আসুন খাওয়া যাক।
তাঁর স্ত্রী কলার পাতা চিরে সকলকে বেঞ্চির ওপর পেতে দিলেন। লুচি, হালুয়া, সন্দেশ।
আপনি খান কতক বেশি লুচি নিন, আমরা তো আজ মোগল সরাইয়ে ব্রেক জার্নি করব, আপনি তো সোজা দিল্লি চলেছেন।
এও অপুর এক বিচিত্র অভিজ্ঞতা, পথে বেরোলে এত শীঘ্র এমন ঘনিষ্ঠতা হয়। এক গলির মধ্যে শহরে শতবর্ষ বাস করলেও তো তা হয় না। ভদ্রলোক নাগপুরের কাছে কোনো গভর্নমেন্ট রিজার্ভ ফরেস্টে কাজ করেন। ছুটি নিয়ে কালীঘাটে শ্বশুর বাড়ি এসেছিলেন। ছুটির শেষে আবার কাজের জায়গায় চলেছেন। অপুকে নিজের ঠিকানা দিলেন। বারবার অনুরোধ করলেন সে যেন দিল্লি থেকে ফেরার পথে একবার অতি অবশ্যই যায়। মোগল সরাইয়ে গাড়ি দাঁড়াল। অপু মালপত্র নামাতে সাহায্য করল।
আচ্ছা বউ ঠাকুরন, নমস্কার। শিগগিরই আপনাদের ওখানে উপদ্রব করছি কিন্তু।
দিল্লিতে ট্রেন পৌঁছল রাত্রি 11:30। গাজিয়াবাদ স্টেশন থেকেই সে বাইরের দিকে ঝুঁকে চেয়ে দেখল যে দিল্লিতে সে এসে পৌঁছেছে সেটা এস কাপুর কোম্পানির দিল্লি নয়, লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বারদের দিল্লি নয়, এশিয়াটিক পেট্রোলিয়ামের এজেন্টের দিল্লি নয়। সে দিল্লি সম্পূর্ণ ভিন্ন, বহুকালের বহু যুগের নরনারীদের। মহাভারত থেকে শুরু করে রাজসিংহ ও মাধবী কঙ্কন সমস্ত কবিতা, উপন্যাস, গল্প, নাটক, কল্পনা ও ইতিহাসের মালমশলায় তার প্রতিটি ইঁট তৈরি। কিন্তু বাইরে ঘন অন্ধকার, কিছু দেখা যায় না। অনেকক্ষণ তাকিয়ে থেকে কেবল কতকগুলো সিগন্যালের বাতি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। একটা প্রকাণ্ড ইয়ার্ড কেবিন, লেখা আছে দিল্লি জাংশন ইস্ট, একটা গ্যাসোলিনের ট্যাঙ্ক তারপরই চারদিকে আলোকিত প্ল্যাটফর্ম সমেত প্রকাণ্ড দোতলা স্টেশন। সেই পিয়ার্স সোপ, কিটিংস পাউডার, হলস ডিস্টেম্পার, লিপটনের চা, নিজে ছোট ক্যানভাসের সুটকেস ও ছোট বিছানাটা হাতে নিয়ে অপু স্টেশনে নামল। রাত অনেক, শহর সম্পূর্ণ অপরিচিত। জিজ্ঞাসা করে জানল ওয়েটিং রুম দোতলায়, রাত সেখানে কাটানোই নিরাপদ মনে হল। সকালে উঠে জিনিসপত্র স্টেশনে জমা দিয়ে সে বাইরে এসে দাঁড়াল। এ যে একেবারে কলকাতার মতোই সব, এমনকি মণিলাল জুয়েলার্স এর বিজ্ঞাপন পর্যন্ত। দুজন লোক কলকাতা থেকে বেড়াতে এসেছিল, টাঙ্গা ভাড়া সস্তা পড়বে বলে তাকে তারা সঙ্গ দেবার প্রস্তাব করল। কুতুব মিনার যাওয়ার পথে একজন বলল,
মশাই আরো বার দুই দিল্লি এসেছি বুঝলেন, কুতুবের মুরগির কাটলেট সে যা জিনিস, খাননি কখনো নিশ্চয়ই? চলুন চলুন, এক ডজন কাটলেট অর্ডার দিয়ে তবে উঠব কুতুব মিনারে।
ছোটবেলায় দেওয়ানপুরে পড়বার সময় পুরনো দিল্লির কথা পড়ে কল্পনা করতে গিয়ে বারবার স্কুলের পাশের একটা পুরনো ইট খোলার ছবি অপুর মনে উদয় হতো। আজ অপু দেখল পুরনো দিল্লি ছোটবেলার সেই ইটের পাঁচাটা নয়। কুতুব মিনার নতুন দিল্লি শহর থেকে যে এত দূর তা সে ভাবেনি। এই দীর্ঘ পথের দুধার মরুভূমির মতো অনুর্বর কাঁটা গাছ ও ফণী মনসার ঝোপে ভরা, রৌদ্র দগ্ধ প্রান্তরে এখানে ওখানে সর্বত্র ভাঙা বাড়ি, মিনার, মসজিদ, কবর, খিলান, দেওয়াল, আর এই সব কিছুর আড়ালে যেন কত হৃত গৌরব নিস্তব্ধতায় আত্মগোপন করে আছে। অপু জীবনে এরকম দৃশ্য দেখেনি, কখনো কল্পনাও করেনি। সে অবাক ও অভিভূত হল। গাইডবুক উল্টাতে ভুলে গেল, ম্যাপের নম্বর মিলিয়ে দেখতে ভুলে গেল। মহাকালের এই বিরাট শোভাযাত্রা একটার পর একটা বায়োস্কোপের ছবির মতো চলে যাবার দৃশ্যে সে যেন দিশেহারা হয়ে পড়ল। নিজামউদ্দিন আউলিয়ার মসজিদ প্রাঙ্গণে সম্রাট দুহিতা জাহানারার তৃণাবৃত পবিত্র কবরের পাশে দাঁড়িয়ে মসজিদদারে কেনা দু চার পয়সার গোলাপ ফুল ছড়াতে ছড়াতে অপুর অশ্রু বাধা মানল না। পরে সে কবি আমির খসরুর কবরের ওপরেও ফুল ছড়াল। পরদিন বিকেলে শাহজাহানের লাল পাথরের কেল্লা দেখতে গিয়ে অপরাহ্নের ধূসর ছায়ায় দেওয়ানে খাসের পাশের খোলা ছাদে একখানা পাথরের বেঞ্চিতে বহুক্ষণ বসে রইল। মনে হল এসব স্থানে জীবনধারার কাহিনী কেউ লিখতে পারেনি। গল্পে, উপন্যাসে, নাটকে, কবিতায় যা পড়েছে সে সবটাই কল্পনা, বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিন দিন পরে সে বিকেলের দিকে কাটনি লাইনের একটা ছোট্ট স্টেশনে নিজের বিছানা ও সুটকেসটা নিয়ে নেমে পড়ল। হাতে পয়সা বেশি ছিল না বলে প্যাসেঞ্জার ট্রেনে এলাহাবাদ আসতে বাধ্য হয়, তাই এত দেরি। কদিন স্নান নেই, চুল রুক্ষ উস্কো খুস্কো, জোর পশ্চিমা বাতাসে ঠোঁট শুকিয়ে গিয়েছে। ট্রেন ছেড়ে চলে গেল, ছোট্ট স্টেশন, সামনে একটা ছোট পাহাড়, দোকান বাজারও চোখে পড়ল না। স্টেশনের বাইরের বাঁধানো চাতালে একটু নির্জন স্থানে সে বিছানার বান্ডিলটা খুলে পাতল। কিছুই ঠিক নেই, কোথায় যাবে, কোথায় শোবে, কিন্তু মনে এক অপূর্ব অজানা আনন্দ। শতরঞ্চির ওপরে বসে সে খাতা খুলে খানিকটা লিখল, পরে একটা সিগারেট খেয়ে সুটকেসটায় ঠেস দিয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ পরে একটি ঘোড়া ভাড়া করে সাথে ঘোড়ার মালিককে আরও একটু পয়সা বেশি দিয়ে সেই রাতেই উমেরিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হল। সামনের এই সুন্দর জ্যোৎস্না ভরা রাত্রে জঙ্গলের পথে ঘোড়ায় চেপে যাওয়ার একটা দুর্দমনীয় লোভ তাকে পেয়ে বসেছে। স্টেশন থেকে অল্প দূরে একটি বস্তি, একটা পাহাড়ি নালা, বাঁক ঘুরে রাস্তাটা শালবনের মধ্যে ঢুকে পড়ল। চারধারে জোনাকি পোকা জ্বলছে, রাত্রির অপূর্ব নিস্তব্ধতা। ত্রয়োদশীর চাঁদের আলো শালপলাশের পাতার ফাঁকে ফাঁকে মাটির ওপর যেন আলো আঁধারের বুটি কাটা জাল বুনে দিয়েছে। বন সত্যি ঘন, পথ আঁকা বাঁকা, ছোট ঝর্ণা এখানে ওখানে, নুড়ি বিছানো পাহাড়ি নদীর তীরে ঘোট ফার্নের ঝোপ, ফুলের কি সুবাস, রাত্রিচর পাখির কি ডাক, নির্জনতা, গভীর নির্জনতা। মাঝে মাঝে সে ঘোড়াকে ছুটিয়ে দেয়, ঘোড়া চড়া অভ্যেস তার অনেক দিনের। ছোটবেলায় মাঠের ছোট ঘোড়া ধরে সে কত চড়েছে। সারা রাত চলে সকাল 7:30টায় উমেরিয়া পৌঁছল। একটা ছোট গ্রাম, পোস্ট অফিস, ছোট বাজার ও কয়েকটা গালার আড়ত। ফরেস্ট রেঞ্জার অবনীমোহন বসু তাকে দেখে বিস্মিত হয়ে বললেন,
আরে আসুন আসুন, আপনি চিঠি দিলেন না, কিচ্ছু না, ভাবলুম বোধ হয় এখনো আসবার দেরি আছে, মানে এতটা পথ এলেন রাতারাতি, আরে ভয়ানক লোক তো আপনি।
পথেই একটা ছোট নদীর জলে স্নান করে চুল আঁচড়ে সে ফিটফাট হয়ে এসেছে। তখনই চা খাবারের বন্দোবস্ত হল। অপু ঘোড়াওয়ালাকে নিজের শেষ সম্বল 4 টাকা দিয়ে বিদায় দিল। দুপুরের আহারের সময় অবনীবাবুর স্ত্রী দুজনকে পরিবেশন করে খাওয়ালেন।
এখানে আপনাদের জ্বালাতন করতে এলুম বউ ঠাকুরন।
না এলে দুঃখিত হতাম, আমরা কিন্তু জানি আপনি আসবেন, কালুকে বলছিলাম আপনার আসবার কথা, এমনকি আপনার থাকবার জন্য সাহেবের বাংলোটা ঘাট দিয়ে ধুয়ে রাখার কথাও হলো, ওটা এখন খালি পড়ে আছে কিনা।
এখানে আর কোনো বাঙালি কি অন্য কোনো দেশের শিক্ষিত লোক নেই?
আমার এক বন্ধু খুড়িয়ার পাহাড়ে তামার খনির জন্য প্রসপেক্টিং করছেন, মিস্টার রায়চৌধুরী, জিওলজিস্ট, বিলিতে ছিলেন অনেকদিন, তিনি ওইখানে তাঁবুতে আছেন, মাঝে মাঝে তিনি আসেন।
অল্পদিনেই এদের সঙ্গে অপুর কেমন একটা সহজ মধুর সম্বন্ধ গড়ে উঠল, যা কেবল এইসব জায়গায় এইসব অবস্থাতেই সম্ভব। কারণ কৃত্রিম সামাজিকতার হুমকি এখানে মানুষের সঙ্গে মানুষের স্বাভাবিক বন্ধুত্বের দাবিকে ঘাড় গুঁজে থাকতে বাধ্য করে না। দিন দুই পরে অবনীবাবুর বন্ধু মিস্টার রায়চৌধুরী এলেন, ভারী মন খোলা ও অমায়িক ধরনের লোক, বয়স 40-এর কাছাকাছি, কানের পাশে চুলে পাক ধরেছে, বলিষ্ঠ গঠন ও সুপুরুষ, একটু অতিরিক্ত মাত্রায় মদ খান, জব্বলপুর থেকে হুইস্কি এনেছেন কত কষ্ট করে, খানিকক্ষণ তারই বর্ণনা করলেন। কথাবার্তায় গানে হাসি খুশিতে সেদিন প্রায় সারা রাত কাটল। মিস্টার রায়চৌধুরী চলে যাবার দিন তিনেক পরে একজন চাপরাশি তাঁর কাছ থেকে অপুর নামে একটি চিঠি এনে দিল। তার ওখানে একটা ড্রিলিং তাঁবু তত্ত্বাবধানের জন্য একজন লোক দরকার, আপাতত মাসে 50 টাকা আর বাসস্থান। অপুর কাছে এ একেবারে অপ্রত্যাশিত, হাতে আনাদশিক পয়সা মাত্র অবশিষ্ট আছে, ওরা যতই আত্মীয়তা দেখান চিরদিন তো এখানে কাটানো চলবে না। আশ্চর্যের বিষয়, এতদিন এই কথাটা কেন যে তার মনে আসেনি। মিস্টার রায়চৌধুরীর বাংলো প্রায় 20 মাইল দূর। 3 দিন পরে ঘোড়া ও লোক এল। অবনীবাবু ও তার স্ত্রী অত্যন্ত দুঃখের সাথে তাকে বিদায় দিলেন। পথ অতি দুর্গম, উমেরিয়া থেকে 3 মাইল উত্তর পশ্চিম দিকে গেলেই ঘন জঙ্গলের মধ্যে ডুবে যেতে হয়। 2-3টে ছোট ছোট পাহাড়ি নদী, আবার ছোট ছোট ফার্ন ঝোপ ঝর্ণা। সেই জলে অপু মুখ ধুয়ে দেখল জলে গন্ধকের গন্ধ, পাহাড়িয়া করবী ফুটে আছে, স্নিগ্ধ বাতাস নবীন মাদকতায় ভরা, এমনকি একটু যেন গা শিরশির করে এই চৈত্র মাসেও। সন্ধ্যের আগে সে গন্তব্যস্থানে পৌঁছে গেল, মাত্র খান 4-5 চওড়া খড়ের ঘর, 2টো বড় বড় তাঁবু, কুলিদের থাকবার ঘর, একটা অফিস ঘর। সব শুদ্ধ 8-10 বিঘা জমির ওপর সব। চারদিকে ঘন দুর্গম অরণ্য, পেছনে পাহাড়। মিস্টার রায়চৌধুরী বললেন,
আপনার যে খুব সাহস তা আমি বুঝেছি, যখন শুনলাম আপনি রাতে ঘোড়ায় চড়ে উমেরিয়া এসেছিলেন। ও পথে রাতে এদেশের লোকও যেতে সাহস পায় না কিন্তু।
অপুর এক সম্পূর্ণ নতুন জীবন শুরু হল, এমন এক জীবন যা সে চিরকাল ভালোবেসেছে, যার স্বপ্ন সে দেখে এসেছে। কিন্তু কোনোদিন যে হাতের মুঠোয় নাগাল পাওয়া যাবে তা ভাবেনি। তাকে যে ড্রিল তাঁবুর তত্ত্বাবধানে থাকতে হবে তা এখান থেকে আরো 17-18 মাইল দূরে। মিস্টার রায়চৌধুরী নিজের একটা ঘোড়া দিয়ে তাকে পরদিনই সেখানে পাঠিয়ে দিলেন। নতুন জায়গায় গিয়ে অপু দারুণ অবাক হয়ে গেল। নিবিড় বনানীর প্রান্তে উঁচু তৃণভূমি, তারই মধ্যে খড়ের বাংলো ঘর, একটা পাতকুয়ো, কুলিদের বাঁশের খুপড়ি, পেছনে ও দক্ষিণে পাহাড়, সেদিকের ঘন বন কত দূর পর্যন্ত বিস্তৃত তা চোখে দেখে আন্দাজ করা যায় না। অপুর সারাদিনের কাজও খুব পরিশ্রমের। সকালে স্নানের পর কিছু খেয়েই ঘোড়ায় উঠতে হয়। মাইল চারেক দূরের একটা জায়গায় কাজ তদারক করবার পর প্রাইম মিনিস্টার রায়চৌধুরীর 16 মাইল দূরের তাঁবুতে গিয়ে রিপোর্ট করতে হয়, তবে সেটা 2-3 দিন অন্তর অন্তর। ফিরতে কোনোদিন সন্ধে, কোনোদিন বা রাত এক প্রহর। সবটা মিলে 20-25 মাইলের রাস্তা। পথ কোথাও সমতল, কোথাও ঢালু, কোথাও বা দুর্গম। ঘোড়া চালাতে চালাতে অপুর মনে হয় সে যেন এই জগতে সম্পূর্ণ একা। সারা দুনিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, শুধু আছে সে আর তার ঘোড়াটি, আর চারপাশের এই অপূর্ব দৃষ্ট বিজন বনের নির্জনতা। ঠিক এই সব সময় তার মনে পড়ে শিলেদের অফিসের সেই 3 বছর ব্যাপী বদ্ধ সংকীর্ণ অন্ধকার কেরানি জীবনের কথা। এখনো চোখ বুঝলে অফিসটা সে দেখতে পায়। বাঁয়ে টাইপিস্ট বসে খটখট করছে, অ্যাকাউন্টেন্ট বসে খাতাপত্র লিখছে, পিছনের দেওয়ালের চুন বালি খসে পড়ছে। সে কি বদ্ধতা! এখন যেন সেসব একটা দুঃস্বপ্নের মতো মনে হয়। সারাদিনের পরিশ্রমের পর সে বাংলোয় ফিরে পাতকুয়োর ঠান্ডা জলে স্নান করে এক প্রকার বন্য লেবুর রস মেশানো চিনির শরবত খায়। তারপরই রামচরিত মিশ্র এসে রাতের খাবার দিয়ে যায়, আটার রুটি, কুমড়ো বা ঢেঁড়সের তরকারি ও অড়হরের ডাল। 12-13 মাইল দূরের এক বস্তি থেকে জিনিসপত্র নিয়ে আসা হয়। মাছ একেবারেই পাওয়া যায় না। মাঝে মাঝে অপু পাখি শিকার করে আনে। একদিন সে বনে এক হরিণকে বন্দুকের সীমানার মধ্যে পেয়ে অবাক হয়ে গেল। বড় সিংহা কিংবা সম্বর হরিণ ভারী সতর্ক, মানুষের গন্ধ পেলে তার ত্রিসীমানায় থাকে না। কিন্তু তার ঘোড়ার 12 গজের মধ্যে এই হরিণটা এলো কিভাবে? খুশি ও আগ্রহের সাথে বন্দুক তুলে নিয়ে লক্ষ্য করতে গিয়ে অপু দেখল লতা পাতার আড়াল থেকে শুধু মুখটা বেরিয়ে আছে। হরিণটিও অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। ঘোড়ায় চড়া মানুষ দেখে ভাবছে হয়তো এ আবার কোন জীব। হঠাৎ অপুর বুকটা ছ্যাঁত করে উঠল। হরিণের চোখ দুটো যেন তার খোকার চোখের মতো, অমনি ডাগর ডাগর, অমনি অবোধ নিষ্পাপ। সে উদ্যত বন্দুক নামিয়ে তখনই টোটাগুলি খুলে নিল। এখানে যতদিন ছিল আর কখনো শিকারের চেষ্টা করেনি। খাওয়া দাওয়া শেষ হয় সন্ধ্যের পরেই। তারপরে সে নিজের খড়ের বাংলোর কম্পাউন্ডে চেয়ার পেতে বসে। অস্পষ্ট জ্যোৎস্না ও আঁধারে পেছনের পাহাড়ের গম্ভীর দর্শন অনাবৃত গ্রানাইট প্রাচীরটা কি যে অদ্ভুত দেখায়! শালকুসুমের সুবাস ভরা অন্ধকার, মাথার উপরকার আকাশে অগণিত নৈশ নক্ষত্র। এখানে অন্য কোনো সাথী নেই। তার মন ও চিন্তার উপর অন্য কারো দাবি দাওয়া নেই। উত্তেজনা নেই, উৎকণ্ঠা নেই, আছে শুধু সে আর এই বিশাল অরণ্য প্রকৃতির কর্কশ বন্ধুর বিরাট সৌন্দর্য। আর আছে এই নক্ষত্র ভরা নৈশ আকাশ। একদিন অমরকণ্টক দেখতে যাবার জন্য অপু মিস্টার রায়চৌধুরীর কাছে ছুটি চাইল। মনটা এর আগে অত্যন্ত উতলা হয়েছিল। কেন যে উতলা হল কারণটা কিছুতেই ভালো করে ধরতে পারল না। ভাবল এই সময় একবার ঘুরে আসবে। মিস্টার রায়চৌধুরী শুনে বললেন,
তা আপনি যাবেন কিসে? পথ কিন্তু অত্যন্ত খারাপ, এখান থেকে প্রায় 80 মাইল দূর হবে, আর এর মধ্যে 60 মাইল ডেন্স ভার্জিন ফরেস্ট, বাঘ ভাল্লুক নেকড়ের দল সব আছে। আর শুনুন, বিনা বন্ধুকে যাবেন না, অবশ্যই ঘোড়া সহিষ নিয়ে যান, আর রাত হবার আগে আশ্রয় নেবেন কোথাও। সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘ রসগোল্লাটির মতন লুফে নেবে, ওই জন্য কতদিন আপনাকে বারণ করেছি বলুন তো, এখানেও সন্ধ্যের পর তাঁবুর বাইরে বসবেন না, বা অন্ধকারে বনের পথে একা ঘোড়া চালাবেন না। তা আপনি তো শোনেন না, বড্ড রেকলেস।
তখন সে উৎসাহে পড়ে বিনা ঘোড়াতেই বেরোল বটে, কিন্তু দ্বিতীয় দিন সন্ধ্যের সময় সে নিজের ভুল বুঝতে পারল। ধারালো পাথরের নুড়িতে জুতোর তলা কেটে চিড়ে গেল। অতদূর পথ হাঁটবার অভ্যেস নেই, পায়ে এক বিরাট ফোসকা উঠল। পেছনে রামচরিত মিশ্র বোঁচকা নিয়ে আসছিল। সে সমানে পথ হেঁটে চলেছে, মুখে কথাটি নেই। বহু দূরের একটা পাহাড় দেখিয়ে বলল, ওর পাশ দিয়ে রাস্তা। পাহাড়টা ধোঁয়া ধোঁয়া দেখা যায়, বোঝা যায় না মেঘ না পাহাড়, এতটাই দূরে। অপু ভাবল, পায়ে হেঁটে অত দূর সে যাবে কদিনে? অপুর মনে হল, এই ধরনের ভীষণ অরণ্যভূমি এই অঞ্চলে এতদিন এসেও সে দেখেনি। সে যেখানে থাকে সেখানকার বন এর তুলনায় নিতান্ত অবোধ শিশু। দুপুরের পর যে বন শুরু হয়েছে তা এখনো শেষ হয়নি, অথচ সন্ধে হয়ে এল। অন্ধকার নামার আগে একটা উঁচু পাহাড়ের উপরকার চড়াই পথে উঠতে হল। উঠেই দেখা গেল সর্বনাশ, সামনে আবার ঠিক এমনই আরেকটা পাহাড়। অপুর পায়ের ব্যথাটা খুব বেড়েছিল, তেষ্টাও পেয়েছিল খুব। অনেকক্ষণ থেকে জলের সন্ধান পাওয়া যায়নি। আবলুস গাছের তলা বিছিয়ে অম্ল মধুর কিঁদু ফল পড়েছিল। সারা দুপুর তাই চুষতে চুষতে কেটেছে, কিন্তু জলের অভাবে আর যে চলে না। দূরে দূরে উত্তরে ও পশ্চিমে নীল পর্বতমালা, নিচের উপত্যকার ঘন বন সন্ধ্যের ছায়ায় ধূসর হয়ে আসছে। সরু পথটা বনের মধ্যে দিয়ে ইঁকে বেঁকে নেমে গিয়েছে। সৌভাগ্যের বিষয়, সামনের পাহাড়টার ওপারে 1 মাইলের মধ্যে বন বিভাগের একটা ডাকবাংলো পাওয়া গেল। চারধারে নিবিড় শালবন, মধ্যে ছোট্ট খড়ের ঘর। খনি ও বন বিভাগের লোকেরা মাঝে মাঝে রাত কাটায়। এই রাতের অভিজ্ঞতা ভারী অদ্ভুত ও বিচিত্র। বাংলোতে অপুরা একটি প্রৌঢ় লোককে পেল। সে এরই মধ্যে ঘরে খিল দিয়ে বসে কি যেন পড়ছিল। ডাকা ডাকিতে উঠে দরজা খুলে দিল। জিজ্ঞাসা করে জানা গেল লোকটা মৈথিলি ব্রাহ্মণ, নাম আজবলাল ওঝা, বয়স 60 কি 70 হবে। সেই রাতে নিজের ভাঁড়ার থেকে আটা ও ঘি বের করে এনে অপুর নিষেধ সত্ত্বেও উৎকৃষ্ট পুরী ভেজে আনল। পরে অতিথি সৎকার সেরে সে ঘরের মধ্যে বসে সংস্কৃত রামায়ণ পড়তে আরম্ভ করল।
রামস্বদয়িতা ভার্যা নিত্যং প্রাণ সমাহিতা জনকুশ কুলে জাতা দেবমহে বনির্মিতা সর্বলক্ষণ সম্পন্না নারী নাম উত্তমা বধূ সীতাপ্পনুগতা।
তারপর সে নিজের কাহিনী বলল।
বাবু, আমার দেশ ছিল দ্বারভাঙ্গা জেলায়, সেখানেই শৈশব কাটে। 13 বছর বয়সে উপনয়নের পর এক বেনিয়ার কাছে চাকরি নিয়ে কাশীতে এলাম। পড়াশুনো সেখানেই, তারপরে কয়েক জায়গায় টোল খুলে ছাত্র পড়াবার চেষ্টা করেছিলাম, কোথাও সুবিধে হয়নি। পেটের ভাত জোটে না, অনেক জায়গায় ঘুরেছি বাবু। তারপর এই ডাক বাংলোয় আজ 7-8 বছর বাস করছি। লোকজন এখানে খুব একটা কেউ আসে না, কালে ভদ্রে একজন, আমি একাই থাকি। মাঝে মাঝে 13 মাইল দূরের বস্তি থেকে খাবার জিনিস ভিক্ষা করে আনি, বেশ চলে যায়। বেশ আছি এখানে আমি আমার এই পুঁথি আর বই নিয়ে।
অপুর ভারী সুন্দর লাগলো এই নিরীহ অদ্ভুত প্রকৃতির লোকটির কথাবার্তা ও তার আগ্রহ ভরা কাব্যপ্রীতি। তবে লোকটি যেন একটু বেশি বকে, বিদ্যেটা যেন বেশি জাহির করতে চায়, কিন্তু সেটা এত সরলভাবে করে যে দোষ ধরাও যায় না। অপু বলল,
পণ্ডিতজি, এই যে আপনাকে এখানে থাকতে দেয়, কেউ কিছু বলে না?
না বাবুজি, নাগেশ্বর প্রসাদ বলে একজন ইঞ্জিনিয়ার আছেন, তিনি আমাকে খুব মানেন, সেই জন্যই কেউ কিছু বলে না।
আচ্ছা পণ্ডিতজি, এই বন কি অমরকণ্টক পর্যন্ত এরকমই ঘন?
বাবুজি, এই হচ্ছে প্রসিদ্ধ বৃন্দারণ্য। অমরকণ্টক ছাড়িয়ে বহু দূর পর্যন্ত বন এরকমই ঘন। চিত্রকূট ও দণ্ডকারণ্য এই বনের পশ্চিম দিকে, এর বর্ণনা শুনবেন? বলছি শুনুন। নৈষধচরিতে আছে, দময়ন্তী রাজ্যভ্রষ্ট নলের সঙ্গে ছাড়াছাড়ি হবার পরে এই বনে পথ হারিয়ে ঘুরেছিলেন। যক্ষবান পর্বতের পাশের পথ দিয়ে তিনি বিদর্ভ দেশে যান। রামায়ণেও এই বনের বর্ণনা শুনবেন অরণ্যকাণ্ডে। শুনুন তবে।
অপু ভাবল লোকটা বর্তমানের কোনো ধার ধারে না, প্রাচীন শিক্ষা দীক্ষায় একেবারে ডুবে আছে, সব কথায় পুরাণের কথা এনে ফেলে। লোকটিকে ভারী অদ্ভুত লাগছিল। সারা জীবন এখানে ওখানে ঘুরে কিছুই করতে পারেনি, এই বনবাসে নিজের প্রিয় পুঁথিগুলো নিয়ে বছরের পর বছর কাটিয়ে চলেছে। কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এই ধরনের লোকের দেখা মেলে না বেশি। ওঝাজি সুস্বরে রামায়ণের বন বর্ণনা পড়ছিল। কি অদ্ভুত ভাবে এই দৃশ্য চারপাশের দৃশ্যের সঙ্গে খাপ খায়। নির্জন শাল বনে অস্পষ্ট জ্যোৎস্না উঠেছে, তেন্দু ও তিরঞ্জি গাছের পাতাগুলো এক এক জায়গায় ঘন কালো দেখাচ্ছে। বনের মধ্যে শেয়ালের দল ডেকে উঠে প্রহর ঘোষণা করছে।
তথা তো তং সমাধিষ্য ভ্রাতরং রঘুনন্দন বাবন্ধ সিং মহাতেজ জম্বুনাদময়ত স্বরূপ।
কোথায় রেল, মোটর, এরোপ্লেন, ট্রেড ইউনিয়ন? ওঝাজির মুখে অরণ্যকাণ্ডের শ্লোক শুনতে শুনতে অপু যেন অনেক দূরের এক সুপ্রাচীন জাতির অতীত সভ্যতা ও সংস্কৃতির মধ্যে গিয়ে পড়ল। অপু যেন স্পষ্ট দেখল এই নিবিড় অজানা অরণ্যানীর মধ্যে দিয়ে নির্ভীক রাজপুত্রগণ সমস্ত বিপদকে অতিক্রম করে চলেছেন। একটি অদ্ভুত ধরনের দুঃখ ও বিষাদ অপুর হৃদয় অধিকার করল। কত কথা মনে পড়ল, তার বাবা এই রকম গান ও পাঁচালি লিখতেন তার ছেলেবেলায়, কোথায় গেল সেসব? ওঝাজির এত আগ্রহের সাথে লেখা কবিতা কে পড়বে? কে আজকাল এর যথার্থ সম্মান করবে? সকালে উঠে বেরিয়ে যাবার আগে সে ওঝাজিকে একখানা ১০ টাকার নোট দিয়ে প্রণাম করল। লিখবার জন্য নিজের একখানা ভালো বাঁধানো খাতা ছিল, তাও দিল। অপুর এই এক দুর্বলতা, যে একবার তার হৃদয় স্পর্শ করে তাকে দেবার বেলায় সে মুক্ত হস্ত, নিজের সুবিধে অসুবিধে তখন সে আর দেখে না। অপু বেরিয়ে পড়ল সঙ্গে রামচরিত। ডাকবাংলো থেকে মাইলখানিক পরে পথ ক্রমে ওপরের দিকে উঠতে লাগল। চতুর্থ দিন বিকেলে অমরকণ্টক থেকে কিছু দূরে অপরূপ সৌন্দর্য ভূমির সঙ্গে পরিচয় হল। পথ সেখানে নিচের দিকে, দুদিকে পাহাড়ের মধ্যে সিকিমাইল চওড়া উপত্যকা, দুধারের বন অজস্র ফুলে ভরা, পলাশের গাছ যেন জ্বলছে। অপুর পা আর নড়তে চায় না। তার মুগ্ধ ও বিস্মিত চোখের সামনে শৈশবের কল্পনার স্বর্গকে কে যেন আবার এভাবে বাস্তবে পরিণত করে খুলে বিছিয়ে দিল। ঘোড়াটিকে বেঁধে অপু বক্রতোয়ার ধারে বসল। হঠাৎ এক এক করে সব পুরনো স্মৃতি ভেসে উঠল অপুর মনে। অপর্ণার মুখ, কতকাল আগে ভুলে যাওয়া দিদির মুখ, একদিন শৈশব মধ্যাহ্নে মায়ের মুখে শোনা মহাভারতের দিনগুলো, আর তখনই সঙ্গে সঙ্গে তার মনে হল, যে জীবন যে জগৎকে আমরা প্রতিদিনের কাজকর্মে হাটে ঘাটে হাতের কাছে পাই, জীবন তা নয়। এই কর্মব্যস্ত অগভীর একঘে জীবনের পেছনে একটা সুন্দর পরিপূর্ণ আনন্দ ভরা সৌম্য জীবন লুকোনো আছে। সে এক শাশ্বত রহস্য ভরা গহন গভীর জীবন মন্দাকিনী, দুঃখ যার অমৃতত্বের পাথেয়। এ জীবনকে খুব কম মানুষই চেনে। অমরকণ্টক তখনও কিছু দূর। অপু বলল,
রামচরিত, কিছু শুকনো ডাল শালপাতা কুড়িয়ে আনো তো, একটু চা করি।
হুজুর, হে সব বনে বড় ভাল্লুকের ভয়, অন্ধকার হবার আগে অমরকণ্টকের ডাকবাংলোয় যেতে হবে যে।
আরে তাড়াতাড়ি চা হয়ে যাবে, যাও না তুমি।
পরে সে বড় লোটাটায় সোনের জল এনে তিন টুকরো পাথরের ওপর চাপিয়ে আগুন জ্বালল।
একটা ভজন গাও তো রামচরিত, যে আগুন জ্বলেছে এর কাছে তোমার ভালুক এগোবে না, নির্ভয়ে গাও।
সীতারাম চরিত অতি পাবন।
জ্যোৎস্না উঠল, চারধারে অদ্ভুত গম্ভীর শোভা, কালকের কাব্য পুরাণের রেশ তার মন থেকে এখনো যায়নি। বসে বসে মনে হল, সত্যি যেন কোনো সুন্দরী রাজবধু নতুন করে ফুটে ওঠা লতার মতো তন্নি লীলাময়ী এই জনহীন নিষ্ঠুর অরণ্য ভূমিতে পথ হারিয়ে বিপন্নার মতো ঘুরছেন। তার উদ্ভ্রান্ত স্বামী ঘুমন্ত অবস্থায় তাকে পরিত্যাগ করে চলে গিয়েছে। দূরে ঋক্ষবান পর্বতের পাশ দিয়ে বিদর্ভ যাবার পথটি কে তাকে বলে দেবে? নন কোঅপারেশনের উত্তেজনাপূর্ণ দিনগুলি তখন বছর তিনেক পিছিয়ে পড়েছে। এমন সময় একদিন প্রণব রাজশাহী জেল থেকে খালাস পেল। জেলে তার স্বাস্থ্যহানি হয়নি, কেবল চোখের কেমন একটা অসুখ হয়েছে, চোখ করকর করে, জল পড়ে। জেলে ডাক্তার মিস্টার সেন চশমা নিতে বলেছেন এবং কলকাতার এক চক্ষু রোগ বিশেষজ্ঞের নামে একটি চিঠিও দিয়েছেন। জেল থেকে বেরিয়ে সে ঢাকা রওনা হল এবং সেখান থেকে গেল নিজের গ্রামে। এক প্রৌঢ়া খুড়িমা ছাড়া তার আর কেউ নেই। বাপ মা শৈশবেই মারা গিয়েছেন, এক বোন ছিল সেও বিয়ের পর মারা যায়। দিন চারেক বাড়িতে থেকে তারপর কলকাতায় ফিরল প্রণব। এসেই আগে অপুর খোঁজ করল, পরিচিত জায়গাগুলোতে গিয়ে দেখল, দু একদিন ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়ে খোঁজও করল, কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না। কলকাতা থেকে এবার সে এলো মামা বাড়িতে। মাতৃসমা বড় মামিমা আর ইহজগতে নেই, গত বছর পূজোর সময় গত হয়েছেন। প্রণব তখন জেলে, সেখানেই সে সংবাদটা পায়। গঙ্গা নন্দকাটির ঘাটে নৌকা ভিড়তে তার চোখ ছলছল করে উঠল। কাল ট্রেনে সারা রাত ঘুম হয়নি, তাড়াতাড়ি স্নানাহার সেরে দোতলায় কোণের ঘরে বিশ্রামের জন্য গিয়ে দেখল, বিছানার উপর একটি পাঁচ ছ বছরের ছেলে চুপ করে শুয়ে আছে। দেখে মনে হল এক রাশ বাসি গোলাপ ফুল খে যেন বিছানার উপর উপুর করে ঢেলে রেখেছে। গায়ে হাত দিতেই বুঝতে পারল জ্বরে ছেলেটির গা যেন পুড়ে যাচ্ছে, মুখ লাল, ঠোঁট কাঁপছে, কেমন যেন দিশেহারা ভাব। মাথার দিকে একখানা রিকাবিতে দুখানা আধ খাওয়া ময়দার রুটি ও খানিকটা চিনি।
তুমি কাজল না?
খোকা যেন হঠাৎ চমক ভেঙে কিছুটা ভয় ও কিছুটা বিস্ময় নিয়ে তার দিকে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। ওকে দেখে প্রণবের মনে বড় কষ্ট হল।
খোকা, রুটি কেন, সাবু দেয়নি তোমায়?
সাবু নেই।
নেই কে বললে?
মা মানিমা বলল সাবু নেই।
প্রণব ঠান্ডা জল এনে তার মাথাটা বেশ করে ধুয়ে দিয়ে পাখার বাতাস করতে লাগল। কিছুক্ষণ পর জ্বর কমে এল, কাজল একটু সুস্থ হল।
বলতো আমি কে?
জানি না তো।
আমি তোমার মামা হই খোকা। তোমার বাবা বুঝি আসেনি এর মধ্যে?
না, বাবা তো কতদিন আসেনি।
সে অপুর ছেলেকে খুব ছোটবেলায় দেখেছিল, আজ দেখে মনে হল অপুর ঠোঁটের সুকুমার রেখাটুকু ও গায়ের সুন্দর রংটি বাদে এর মুখের বাকি সবটুকু মায়ের মতো।
আমার বাবা আসবে না?
বারে আসবে না কেন, নিশ্চয়ই আসবে।
কবে আসবে?
এই এই এলো বলে। আচ্ছা, বাবার জন্য তোমার মন কেমন করে বুঝি?
কাজল কিছু বলল না। অপুর উপরে প্রণবের খুব রাগ হল। আচ্ছা পাষণ্ড তো, মা মরা কচি বাচ্চাটাকে বেঘরে ফেলে রেখে কোথায় নিরুদ্দেশ হয়ে বসে আছে, ওকে এখানে কে দেখে তার নেই ঠিক। শশীনারায়ণ বাণুজ্যে প্রণবের কাছে জামাইয়ের যথেষ্ট নিন্দা করলেন।
বন্ধুর সঙ্গে বিয়ের যোগাযোগ তুই তো ঘটিয়েছিলে, ভেবে দেখো তো, সে আজ পাঁচ বছরের মধ্যে নিজের ছেলেকে একবার চোখের দেখা দেখতে এলো না? হ্যাঁ, 30-40 টাকার মাইনের চাকরি করছে আর ঘুরে বেড়াচ্ছেন ভবঘুরের মতো, চাল নেই, চুল নেই, আর হর আশাও নেই। এদিকে ছেলেটিও অবিকল তাই, এই বয়স থেকেই তেমনই নির্বোধ, অথচ যেমন চঞ্চল তেমন একগুঁয়ে। আর চঞ্চল কি একটু আড্ডু, ওইটুকু তো ছেলে। একদিন করেছে কি, একদল গরুর গাড়ির গারোয়ানের সঙ্গে চলে গেছে সে পীরপুরের বাজারে, এদিকে আমরা খুঁজে পাই না, চার দিকে লোক পাঠাই, শেষে মাখন মুহুরির সঙ্গে দেখা, সে ধরে নিয়ে আসে। ও যতই খাওয়াও দাওয়াও, মেয়ের ছেলে কখনো আপনার হয় না।
খোকা বাপের মতো লাজুক ও মুখচোরা, কিন্তু প্রণবের মনে হল এমন সুন্দর ছেলে সে খুব কম দেখেছে। সব সময় মুখ টিপে কেমন এক করুণ অপ্রতিভ ধরনের হাসি হাসে, মুখখানা এত লাজুক ও অবোধ দেখায়, সে সময় কেমন একটা করুণা হয়। এখানে কয়েকদিন থেকে প্রণব বুঝতে পেরেছে দিদিমা মারা যাওয়ার পর এই বাড়িতে ছেলেটিকে যত্ন করার কেউ নেই। সে কখন খায়, কখন শোয়, কি পরে, এসব বিষয়ে বাড়ির কারো দৃষ্টি নেই। শশী নারায়ণ বাণুজ্যে তো নাতিকে দু চোখে দেখতেই পারেন না, সর্বদা কড়া শাসনে রাখেন। তাঁর বিশ্বাস, এখন থেকে শাসন না করলে এও বাপের মতো ভবঘুরে হয়ে যাবে। অথচ বালক বুঝে উঠতে পারে না দাদামশাই কেন তাকে অমন উঠতে বসতে তাড়া দেন, ফলে সে দাদামশাইকে জমের মতো ভয় করে, তাঁর ত্রিসীমানা দিয়ে হাঁটতে চায় না। কাজলের মুশকিল হয় রোজ সন্ধ্যের সময়। খাওয়া দাওয়া হয়ে গেলে মামিমা বলেন,
ওপরে চলে যাও, শুয়ে পড়ো গিয়ে।
কাজল বিপন্ন মুখে রোয়াকের কোণে দাঁড়িয়ে শীতে ঠক ঠক করে কাঁপতে থাকে। ওপরে কেউ নেই, মধ্যে একটা অন্ধকার সিঁড়ি, তার উপর দোতলার পাশের ঘরটাতে আলনায় এক রাশ লেপ কাঁথা বাঁধা আছে। আধো অন্ধকারে সেগুলোকে কেমন যেন অদ্ভুত দেখায়। আগে দিদিমা সঙ্গে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে রেখে আসতেন, দিদিমা আর নেই, মামিমারা খাইয়ে দিয়েই খালাস। নিরুপায় হয়ে ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে কাজল ওপরে ওঠে, কিন্তু ঘরে ঢুকতে সাহস না পেয়ে প্রথমটা দূরের কাছে দাঁড়িয়ে থাকে। কোণে কড়ির আলনার নিচে দাদামশাইয়ের এক রাশ পুরনো হুঁকোর খোল রাখা, এক কোণে মিটমিটে তেলের প্রদীপ, তাতে সামান্য একটুখানি আলো হয় মাত্র। কোণের অন্ধকার তাতে আরো যেন সন্দেহজনক দেখায়। এখানে একবার এলে আর কেউ কোথাও নেই, শুধু সে আর চারপাশের এই সব অজানা বিভীষিকা। কিন্তু এখানেই বা সে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? ছোট মাসিমা ও বিন্দু ঝি এ ঘরে শোয়, তাদের আসতে তো এখনো অনেক দেরি। শীতের হাওয়ায় হাড় কাঁপুনি ধরে যায়। অগত্যা সে অন্যান্য দিনের মতো চোখ বুজে ঘরের মধ্যে ঢুকে নিজের বিছানার ওপর উঠে ছোট লেপটা একেবারে মুড়ি দিয়ে ফেলে। কিন্তু বেশিক্ষণ লেপ মুড়ি দিয়ে থাকতে পারে না, মুখ খুলে একবার ভীত চোখে চারদিকে তাকিয়ে আবার লেপ মুড়ি দেয়। দিদিমা থাকতে এসব কষ্ট ছিল না, দিদিমা তাকে ঘুম না পাড়িয়ে নিচে নামতেন না। কোথায় গেল সেই দিদিমা? সেই বছর দেড়েক আগে, তখন তার বয়স 4.5 বছর, কাজল রাতে ঘুমিয়ে গেছিল। সকালে উঠলে মামার ছেলে অরু চুপি চুপি বলল,
ঠাকুমা কাল রাতে মারা গিয়েছে, আজকে শেষ রাতে নিয়ে গিয়েছে, তুই তখন ঘুমোচ্ছিলি, ঠাকুমাকে তো পোড়াতে নিয়ে চলে গেছে ওইদিকে।
সে হাত তুলে নদীর বাঁকের দিকে দেখিয়ে দিল। কিন্তু সেই থেকেই কাজল আর দিদিমাকে দেখতে পায় না। গোপনে অনেক কেঁদেছে কাজল, এরকম এক রাতের মধ্যে দিদিমা কোথায় নিরুদ্দেশ হয়ে যেতে পারে সে সম্বন্ধে অনেক ভেবেছে, কিন্তু কিছুই ঠিক করতে পারেনি। আরো এক বছর কেটে গেল, চৈত্র মাস প্রায় শেষ হয়ে এসেছে, অপু অনেক দিন পরে দেশে ফিরছে। হাওড়া স্টেশনে ট্রেনটা এসে দাঁড়াতেই সে যেন খানিকটা অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখতে লাগল, এত আলো, এত লোকজন, এত ব্যস্ততা, এত গাড়ি ঘোড়া, জীবনে যেন সে এই প্রথম দেখছে। হাওড়া পুল পার হবার সময় ওপারের আলোকোজ্জ্বল মহানগরীর দৃশ্যে সে যেন মুগ্ধ হয়ে গেল। ওগুলো কি মোটর বাস? কই, আগে তো ছিল না কখনো। কি বড় বড় বাড়ি কলকাতায়, ফুটপাতে কি লোকজনের ভিড়, বাড়ির মাথায় একটা কিসের বিজ্ঞাপনের বিজলি আলোর রঙিন হরফ একবার জ্বলছে আবার নিভছে। হ্যারিসন রোডের একটা বোর্ডিং এ গিয়ে একা একটা ঘর নিল সে। স্নানের ঘর থেকে সাবান মেখে স্নান সেরে সারা দিনের ধুলো বালি ও গরমের পর ভারী আরাম পেল। ঘরের আলোর সুইচ টিপে ছেলে মানুষের মতো আনন্দে আলোটাকে একবার জ্বালাতে একবার নেভাতে লাগল। সবই নতুন মনে হয়, সবই অদ্ভুত লাগে। পরদিন দুপুর পর্যন্ত সে ঘুমিয়েই কাটালো। বিকেলের দিকে ভবানীপুরে লীলার মামা বাড়ি গেল। অনেক দিন সে লীলার কোনো খবর পায় না। দূর থেকে লাল ইটের বাড়িটা চোখে পড়তেই একটা আশা ও উদ্বেগে বুক ঢিপ ঢিপ করে উঠল। লীলা এখানে আছে না নেই? যদি গিয়ে দেখে সে আছে, সেই একদিন দেখা হয়েছিল অপর্ণার মৃত্যুর আগে, আজ 8 বছর হতে চলল। এই দীর্ঘ সময়ের মধ্যে আর কোনো দিন দেখা হয়নি। প্রথমেই দেখা হল লীলার ভাই বিমলেন্দুর সঙ্গে। বিমলেন্দু অপুকে বৈঠকখানার পাশের ঘরে নিয়ে গিয়ে বসাল। 2-5 মিনিট এ কথা ও কথার পরে অপু যতদূর সম্ভব সহজ স্বরে বলল,
তারপর তোমার দিদির খবর কি? এখানে আছে নাকি শ্বশুর বাড়ি?
ও, আপনি তো আবার আসুন, আমার সঙ্গে চলুন।
কেমন একটা অজানা আশঙ্কায় অপুর মন ভরে উঠল। একটু পরে গিয়ে বিমলেন্দু রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিচু সুরে বলল,
দিদির কথা কিছু শুনেননি আপনি?
না তো, কি হয়েছে? লীলা আছে তো?
আছেও বটে, আবার নেইও বটে। সেসব অনেক কথা, আপনি ফ্যামিলির ফ্রেন্ড বলে বলছি। দিদি আসলে ঘর ছেড়েছে, স্বামী গোড়া থেকে ঘোর মাতাল, অতি কুচরিত্র। বেন্টিং স্ট্রিটের এক ইহুদি মেয়েকে নিয়ে বাড়াবাড়ি আরম্ভ করে দিল, তাকে নিজের বাসাতে রাতে নিয়ে যেতে শুরু করলো। এবার দিদিকে তো জানেন, তেজি মেয়ে, এসব সহ্য করার পাত্রী নয়। সেই রাতেই ট্যাক্সি ডাকিয়ে পদ্মপুকুরে চলে আসে নিজের ছোট মেয়েটাকে নিয়ে। মাস দুই পর একদিন দাদাবাবু এলো, মেয়েকে সিনেমা দেখাবার ছুট করে নিয়ে গেল জব্বলপুর, আর দিদির কাছে পাঠায় না। তারপর দিদি যা করেছে, এটা যে দিদি করতে পারত তা কখনো কেউ ভাবেনি। আচ্ছা, আপনার ওই হীরক সেনকে মনে আছে? সেই যে ব্যারিস্টার হীরক সেন, আমাদের এখানে পার্টিতে দেখেছেন অনেকবার। সেই হীরক সেনের সঙ্গে দিদি একদিন নিরুদ্দেশ হয়ে গেল। এক বছর কোথায় রইল কে জানে। আজকাল ফিরে এসেছে, কিন্তু হীরক সেনকে ছেড়েছে, একা আলিপুরে বাড়ি ভাড়া নিয়ে থাকে। এই বাড়িতে তার নাম আর করার উপায় নেই। মা কাশীবাসিনী হয়েছেন, আর আসবেন না। আসলে হীরক সেন কিছু না, এ শুধু তার একটা শৌর্যতোলা মাত্র, সেন তো শুধু উপলক্ষ। আচ্ছা, তবে আসি অপূর্ববাবু, এখন কিছুদিন থাকবেন তো এখানে নাকি?
এই শোনো শোনো, লীলা আলিপুরে আছে তাহলে?
এতে আমাদের যে কি মর্মান্তিক অবস্থা হয়েছে কি বলবো। বর্ধমানে আমাদের বাড়ির সেই নিস্তারিণী ঝিকে মনে আছে? সে দিদিকে ছেলেবেলায় মানুষ করেছে। পুজোর সময় বাড়ি গেলুম, সে ভেউ ভেউ করে কাঁদতে লাগল। রমেনদা আজকাল বাড়ির মালিক, দিদিও সুখে নেই। আপনি আবার বলবেন না কাউকে, আমি লুকিয়ে যাই। এত কাঁদে মেয়ের জন্য। হীরক সেন দিদির টাকাগুলো দু হাতে উড়িয়েছে, আবার বলেছিল বিলেতে বেড়াতে নিয়ে যাবে, সেই লোভ দেখিয়ে নাকি দিদিকে টানে। দিদি আবার এসব বিশ্বাসও করত, জানেনি তো দিদিরও ঝোঁক আছে চিরকাল।
আচ্ছা, তুমি কোন সময় যাও?
রোজ যে যাই তা নয়, ওই বিকেলে দিদি মোটরে বেড়াতে আসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে, ওইখানেই দেখা করি।
বিমলেন্দু চলে গেলে অপু অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে রসা রোডে এসে পড়ল। কি ভাবতে ভাবতে সে শুধুই হাঁটতে লাগল। পথের ধারে একটা পার্ক, ছেলেমেয়েরা খেলা করছে। সে পার্কটায় ঢুকে একটা বেঞ্চের উপর বসল। লীলার উপর রাগ অভিমান কোনোটাই হল না। অপু অনুভব করল সে কোনো দিনই কাউকে এতটা ভালোবাসেনি। এই 8 বছরে লীলা তো তার কাছে অবাস্তব হয়ে পড়েছে। তার মুখ পর্যন্ত ভালো করে মনে পড়ে না, অথচ মনের কোন গোপন অন্ধকার কোণে এত ভালোবাসা সঞ্চিত ছিল তার জন্য। ভাবল, ওর দাদা মশাইরই যত দোষ, কে এই বিয়ে দিতে মাথার দিব্যি দিয়েছিল তাকে? বেচারি লীলা, সবাই মিলে ওর জীবনটা নষ্ট করে দিল। কিছুদিন কলকাতায় থাকার পর অপু বাসা বদলে অন্য এক বোর্ডিং এ গিয়ে উঠল। পুরনো দিনের কষ্টগুলো আবার সবই এসে জুটেছে। একা থাকবার মতো পয়সা হাতে নেই, অথচ দু তিনটি কেরানিবাবুর সঙ্গে এক ঘরে থাকা আজকাল তার পক্ষে একেবারেই অসম্ভব মনে হয়। লোক তারা ভালোই, অপুর চেয়ে বয়স অনেক বেশি, সংসারী, ছেলেমেয়ের বাপ, কিন্তু তাদের মনের ধারা এতটাই আলাদা যে তাদের সাথে শুধুমাত্র আলাপ করা যায়, আড্ডা নয়। কলকাতা আবার তার কাছে সেই পুরনো রূপেই এসে ধরা দিতে শুরু করেছে। সেই ধুলো, ধোঁয়া, গোলমাল, একঘেয়েমি, সংকীর্ণতা, সেই সব। অপু কলকাতায় আসত না, কিংবা এলেও আবার এতদিনে চলেও যেত। মুশকিল এই যে, মিস্টার রায়চৌধুরীও ওখানকার কাজ শেষ করে কলকাতায় ফিরে একটি জয়েন্ট স্টক কোম্পানি গড়বার চেষ্টায় আছেন। অপুকে তার আপিসে কাজ দিতে রাজি হয়েছেন। কিন্তু অপু বসে বসে ভাবত, গত ছ বছরের জীবনের পরে আবার কি সে আপিসের ডেস্কে বসে কেরানিগিরি করতে পারবে? এদিকে পয়সা ফুরিয়ে এলো যে, না করলেই বা চলে কি সে? ওখানে থাকতে এই ছয় বছরে যা হয়েছিল অপু বোঝে, এখানে তা ২৪ বছরেও হতো না। আটের নতুন স্বপ্ন সেখানে সে দেখেছে। ওখানকার সূর্যাস্তের শেষ আলোয়, জনহীন প্রান্তরে, নিস্তব্ধ অরণ্য ভূমির মায়ায়, অন্ধকার ভরা নিশীথ রাতের আকাশে নিচে, শালমঞ্জরির ঘন সুবাস ভরা দুপুরের রোদে সে জীবনের গভীর রহস্যময় সৌন্দর্যকে চিনতে পেরেছে। কিন্তু কলকাতার ম্যাচে তা তো মনে আসে না। এর মধ্যে অপু তার জীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখে ফেলেছে, নিজের প্রথম বই। মনে কত চিন্তাই না আসে, অনভিজ্ঞ মন সবটাতেই অবাক হয়ে যায়, সবেতেই গাঢ় পুলক অনুভব করে। কিন্তু প্রথম ধাক্কা খেল বইখানার পাণ্ডুলিপি হাতে দোকানে দোকানে ঘুরে। অজ্ঞাতনামা লেখকের বই কেউ নেওয়া দূরে থাক, ভালো করে কথাও বলে না। তবে একটা দোকানে খাতা রেখে যেতে বলল। দিন পাঁচেক পরে তাদের একখানা পোস্ট কার্ড পেয়ে অপু ভালো কাপড় পরে, জুতো পরিষ্কার করে, বন্ধুর চশমা ধার করে দুরু দুরু বুকে সেখানে গিয়ে হাজির হল। অত ভালো বই পড়ে হয়তো ওরা অবাক হয়ে গিয়েছে। দোকানের মালিক প্রথমে তাকে চিনতে পারল না, পরে জানালো নতুন লেখকের বই তারা নিজের খরচে ছাপাবে না, তবে যদি ৫০০ টাকা খরচ দেয় সে অন্য কথা। অপু কখনো অত টাকা এক জায়গায় দেখেইনি। এদিকে মুশকিল, হাতের টাকা ফুরিয়ে এলো, চাকরিও জোটে না। পরদিন সকালে বিমলেন্দু অপুর বাসায় এসে হাজির। বিকেল ৫টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে লীলা আসবে, বিশেষ করে বলে দিয়েছে অপুকে নিয়ে যেতে। বিকেলে দুজনে মাঠে গিয়ে ঘণ্টাখানেক অপেক্ষা করবার পর বিমলেন্দু একটা হলদে রঙের মোটর দেখিয়ে বলল,
ওই দিদি আসছে, আসুন গাছতলে গাড়ি পার্ক করবে, এখানে ট্রাফিক পুলিশে আজকাল বড় কড়াকড়ি করে।
অপুর বুক ঢিপ ঢিপ করছিল, কি বলবে সে লীলাকে? বিমলেন্দু আগে আগে, অপু পেছন পেছন। লীলা গাড়ি থেকে নামেনি। বিমলেন্দু গাড়ির জানালার কাছে গিয়ে বলল,
দিদি অপূর্ব বাবু এসেছেন, এই যে।
অপু গাড়ির পাশে দাঁড়িয়ে হাসি মুখে বলল,
এই যে, কেমন আছো লীলা?
লীলা অপূর্ব সুন্দরী। অপুর মনে হল, যে কবি বলেছেন সৌন্দর্যই একটা মহৎ গুণ, যে সুন্দর তার আর কোনো গুণের দরকার পড়ে না, তিনি সত্যদর্শী। তার কথা অক্ষরে অক্ষরে সত্যি। তবুও আগের লীলা আর নেই, একটু মোটা হয়েছে, যদিও মুখের পরিণত সৌন্দর্য ঠিক তার সেই ছেলেবেলায় বর্ধমানের বাড়িতে দেখা মেজ বৌরানীর মুখের মতো। উদ্দাম লালসা মাখা সৌন্দর্য নয়, শান্ত নিশ্চল। কুলের বাইরে চলে গিয়েছে যে মেয়ে, তার ছবির সঙ্গে অপু কিছুতেই এই বিষ নয়না দেবী মূর্তিকে খাপ খাওয়াতে পারল না। লীলা ব্যস্ত হয়ে হাসি মুখে বলল,
এসো না অপূর্ব, এসো, তুমি তো আমাদের ভুলেই গিয়েছো একেবারে। উঠেস উঠেস, চলো তোমাকে একটু বেরিয়ে নিয়ে আসি। সিংজি, লেকে যাব।
লীলা মাঝে বসল, ও পাশে বিমলেন্দু, এ পাশে অপু। অপুর মনে পড়ল, ছোটবেলা ছাড়া লীলার এত কাছে সে আর কখনো বসেনি। বারবার লীলার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, এত কাল পরে লীলাকে আবার এত কাছে পেয়েছে, বারবার দেখেও যেন তৃপ্তি হচ্ছিল না। লীলা অনর্গল বকছিল, নানা রকম মোটর গাড়ির তুলনামূলক সমালোচনা করছিল, মাঝে মাঝে অপুর সম্বন্ধে এটা ওটা প্রশ্নও করছিল। লেক দেখে অপু কিন্তু নিরাশ হল। সে মনে মনে ভাবল, এই লেক, এরই এত নাম? এ কলকাতার বাবুদের ভালো লাগতে পারে, অপুর ভালো লাগে না। বিমলেন্দু মোটর নিয়ে লেক ঘুরতে গেল। একটা নারকেল গাছের তলায় বেঞ্চ পাতা, সেখানে অপু আর লীলা বসল।
তারপর তুমি নাকি দিগ্বিজয়ে বেরিয়েছিলে?
তোমার শ্বশুর বাড়ির দেশে গিয়েছিলাম, জব্বলপুরের কাছে। আচ্ছা, ওই দ্বীপ মতন ব্যাপারগুলো, ওতে যাবার পথ নেই?
সাঁতার দিয়ে যাওয়া যায়, তুমি তো ভালোই সাঁতার জানো, তাই না? আচ্ছা, ওসব কথা থাক, এতদিন কোথায় ছিলে, কি করছিলে সেসব বলো। তোমাকে দেখে আমি আজ এত খুশি হয়েছি। আমার বাসায় এসো না একদিন, আলিপুরে চা খাবে। একটু তামাটি রং হয়েছে কেন, রোদে ঘুরে ঘুরে বুঝি? আচ্ছা অপূর্ব, আমার কথা তোমার মনে ছিল?
অপু একটু হাসল, কোনো নাটুকে ধরনের কথা সে মুখে বলতে পারে না, আর এই সময়ে যত মুখ চোরা রোগ এসে জোটে। কতকাল পরে তো লীলাকে একা কাছে পেয়েছে, কিন্তু মুখে কথা জোগায় কই? কত কথা লীলাকে বলবে ভেবেছিল, এখন লীলাকে কাছে পেয়ে সেসব কথা মুখ থেকে বেরোচ্ছেই না। হঠাৎ লীলা বলল,
হ্যাঁ ভালো কথা, তুমি নাকি বই লিখেছো, একদিন আমাকে দেখাবে না কি লিখলে? আমি জানি তুমি একদিন মস্ত বড় লেখক হবে, তোমার সেই ছেলেবেলার গল্প লেখার কথা মনে আছে? তখন থেকেই জানি। শোনো, এই বই ছাপানোর সব খরচ আমি দিতে চাই।
অপ্রত্যাশিত আনন্দে অপুর সারা শরীরে যেন একটা বিদ্যুতের ঢেউ খেলে গেল। সব খরচ যত লাগে, তবুও আজ সে মুখে কিছু বলল না। অপুর মনে লীলার জন্য একটা করুণা ও অনুকম্পা জেগে উঠল, ঠিক পুরনো দিনের মতো। লীলারও কত আশা ছিল, আর্টিস্ট হবে, ছবি আঁকবে, অনভিজ্ঞ তরুণ বয়সে তারই মতো কি না স্বপ্নের জাল বুনত। এখন শুধু নতুন নতুন মোটর গাড়ি কিনছে, সাহেবি দোকানে লেস কিনে বেড়াচ্ছে, অভাগিনী লীলা। তবে মনটা সেই পুরনো দিনের মতোই আছে, অপুকে সাহায্য করতে হাত বাড়িয়ে দিয়েছে। অপু ভাবল,
লীলার মনটা ভালো বলে সবাই সেই সুযোগে ওর টাকা নিচ্ছে। না, আমি ওকে এক্সপ্লয়েট করতে পারব না, দরকার নেই, আমার বই ছাপা নয়।
এদিকে মুশকিল, হাতে টাকা ফুরল, চাকরিও জোটে না। মিস্টার রায়চৌধুরী অনবরত ঘোরাতে লাগলেন। অপু যেখানে ছিল সেখানে আবার এরা ম্যাঙ্গানিজ খননের কাজ আরম্ভ করেছেন। অপু ধরে পড়ল তাকে আবার সেখানে পাঠানো হোক। অনেকদিন ঘোরানোর পর মিস্টার রায়চৌধুরী একদিন প্রস্তাব করলেন সে আরও কম টাকার বেতনে সেখানে যেতে রাজি আছে কিনা। অপমানে অপুর চোখে জল চলে এল। তবে অপুর কিন্তু চাকরিটা হল না। এবার একা মিস্টার রায়চৌধুরী নয়, জয়েন্ট স্টক কোম্পানির অন্যান্য ডাইরেক্টররাও রাজি হল না। তারাও মানুষ, তাদেরও প্রত্যেকেরই বেকার ভাগ নিয়ে ভাইপো শালি ছেলে আছে। অপু ভাবল, চাকরি না হয় হোক, বইখানা বের করে দেখবে চলে কিনা। মাসিক পত্রিকায় দু একটা গল্পও দিল, একটা গল্পের বেশ নাম হল, কিন্তু টাকা কেউ দিল না। হঠাৎ তার মনে হল, অপর্ণার গয়নাগুলো শ্বশুরবাড়িতে আছে, সেগুলো ওখান থেকে এই 7-8 বছর সে আনেনি, ওগুলো বিক্রি করে বই বের করার খরচ জোগাড় হতে পারে। এই সহজ উপায়টা কেন এতদিন মাথায় আসেনি? সে লীলার কাছে আরো কয়েকবার গেল, কিন্তু কথাটা প্রকাশ করল না। উপন্যাসের খাতাখানা নিয়ে গিয়ে পড়ে শোনাল, লীলা খুব উৎসাহ দেয়। একদিন লীলা হিসেব করতে বসল বই ছাপাতে কত লাগবে। অপু ভাবল,
অন্য কেউ যদি দিত হয়তো নিত, কিন্তু লীলা, বেচারির টাকা নেব না আমি।
শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা অপরাজিত দ্বিতীয় ও অন্তিম পর্ব। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তাহলে বাকিটা শোনা যাক। কাজল বড় হয়ে উঠেছে। আজকাল গ্রামের সীতানাথ পণ্ডিত সকালে একবেলা করে পড়িয়ে যান, কিন্তু একটু ঘুম কাতুরে বলে সন্ধ্যের পর অনেক বকুনি সত্ত্বেও সে পড়তে পারে না, চোখের পাতা যেন জুড়িয়ে আসে। অনেক সময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে, রাতে কেউ যদি ডেকে খাওয়ায় তবেই খাওয়া হয়। তাছাড়া বেশি রাতে খেতে হলে দাদামশাইয়ের সঙ্গে বসে খেতে হয়, সে আরো বিপদ। দাদামশাইয়ের সাথে পারতপক্ষে কাজল খেতে বসতে চায় না, ভাত ফেলে গুছিয়ে খেতে জানে না বলে দাদামশাই তাকে খেতে বসে সহবত শিক্ষা দেন।
আরে ডাল দিয়ে ভাত মাখো, শুধু ভাত খাচ্ছ কেন? মাখো মাখো, মেখে খাও। আরে এত ভাত নষ্ট করছো কেন? করো করো, বাবার অন্ন তো জুটবে না।
তবে পড়াশোনায় কাজলের আগ্রহ প্রচুর। বিশ্বেশ্বর মুহুরীর হাত বাক্সে কেশব রঞ্জনের উপহারের দরুন গল্পের বই আছে অনেকগুলো। খুনি আসামি কেমন করে ধরা পড়ল সেই সব গল্প। দাদামশাইয়ের বিছানার উপর একদিন পড়েছিল, সে উল্টে দেখছে, টের পেয়ে বিশ্বেশ্বর মুহুরি কেড়ে নিয়ে বলল,
এই 8 বছরের ছেলের আবার নভেল পড়া? হ্যাঁ, এইবার একদিন তোমার দাদামশাই শুনতে পেলে দেখো কি করবে।
বর্ষাকালের শেষের দিকে সে দু একবার জ্বরে পড়ে। জ্বর এলে উপরের ঘরে একলাটি একটা কিছু টেনে গায়ে দিয়ে চুপ করে শুয়ে থাকে। সেই সময় ইচ্ছে করে কেউ কাছে এসে বসুক, কিন্তু বাড়ির এত লোক, সবাই যে যার নিজের কাজে ব্যস্ত। জ্বরের প্রথম দিকে কিন্তু চমৎকার লাগে, কেমন যেন একটা নেশা, সব কেমন অদ্ভুত লাগে। কিন্তু শেষের দিকে বড় কষ্ট, গা জ্বালা করে, হাত পা ব্যথা করে, সারা শরীর ঝিমঝিম করে, মাথা যেন ভার। এই সময়টা কেউ যদি কাছে এসে বসে। কাছারির উত্তর দিকে পথের ধারে এক বুড়ির খাবারের দোকান, 12 মাস খুব সকালে উঠে সে তেলে ভাজা বেগুনি ফুলুরি ভাজে। কাজল তার বাঁধা খরিদ্দার, অনেকবার বকুনি খেয়েও সে এই লোভ সামলাতে সমর্থ হয় না। জ্বর সারবার দিন দুই পরেই কাজল সেখানে গিয়ে হাজির। অনেকক্ষণ সে বসে বসে ফুলুরি ভাজা দেখল, উই পাতার বেগুনি, জবা পাতার তিল পিটুলি। অবশেষে অপ্রতিভ মুখে বলল,
আমার পুঁই পাতার বেগুনি দাও না দিদিমা, দেবে এনাও পয়সা।
বুড়ি প্রথমটাই দিতে চায় না, কিন্তু কাজলের অনুরোধে অবশেষে দিতে হয়। একদিন সে বুড়ির দোকান থেকে বেরিয়ে জবা পাতার তিল পিটুলি ঠোঙা হাতে খেতে খেতে পুকুর পাড় পর্যন্ত গিয়েছে। বিশ্বেশ্বর এসে ঠোঙাটি কেড়ে নিয়ে ফেলে দিয়ে বলল,
আচ্ছা পাজি ছেলে তো, আবার ওই তেলে ভাজাগুলো রোজ রোজ খাওয়া?
আমি খাচ্ছি তো, তোমার কি?
বিশ্বেশ্বর মুহুরি হঠাৎ এসে তার কান ধরে একটা ঝাঁকুনি দিয়ে বলল,
ও বাবা, আমার কি, আমার কি?
রাগে অপমানে কাজলের মুখ রাঙা হয়ে গেল। এদের হাতে মার খাওয়ার অভিজ্ঞতা তার এই প্রথম।
তুমি মারলে কেন?
বিশ্বেশ্বর তার গালে জোরে এক চড় বসিয়ে দিয়ে বলল,
এসো তো কর্তার কাছে, একবার এসো,
আমার বাবা আসুক বলে দেব, তখন দেখো।
আচ্ছা আচ্ছা, তুমি যাও 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 যাও, ওই বাবা রে, তোমার বাবার ভয়ে আমি একেবারে গর্তের মধ্যে শিয়ে দিয়ে যাব আর কি। আজ পাঁচ বছরের মধ্যে কোনো খোঁজ নিল না, ভারী তো বাবা এসেছে।
কাজল রাগের মাথায় ও কতকটা কাছে বিশ্বেশ্বর দাদামশাইয়ের কাছে ধরে নিয়ে যায়। সেই ভয়ে পুকুরের দক্ষিণ পাড়ের নারকেল বাগানের দিকে ছুটে যেতে যেতে বলতে লাগলো,
দেখো না, দেখো তুমি, বাবা একবার আসুক না।
নদীর বাঁধা ঘাটে সেদিন সন্ধেবেলা বসে বসে সে অনেকক্ষণ দিদিমার কথা ভাবল। দিদিমা থাকলে বিশ্বেশ্বর মুহুরি গায়ে হাত তুলতে পারত, সে জবা পাতার বেগুনি খায় তো ওর কি। আরো মাস কয়েক পরে ঘটল আর এক ঘটনা। ভাদ্র মাসের শেষের দিকে দাদামশাইয়ের বিকেলের মিছরির পানা খাওয়ার শ্বেত পাথরের গেলাসটা তার বড় মামিমা মেজে ধুয়ে তার হাতে দিল। উপরের ঘরের বাসনের জল চৌকিতে রাখতে হবে। সিঁড়িতে ওঠার সময় কেমন করে যেন গেলাসটা হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। কাজলের মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল, হৃৎপিণ্ডের গতি যেন মিনিটখানিকের জন্য বন্ধ হয়ে গেল। সর্বনাশ! দিশেহারা অবস্থায় কাজল টুকরোগুলো তাড়াতাড়ি খুঁটে খুঁটে তুলল, পরে অন্য জায়গায় ফেললে পাছে কেউ টের পায় তাই তাড়াতাড়ি আরব্য উপন্যাস যার মধ্যে আছে সেই বড় কাঠের সিন্দুকটার পেছনে গোপনে রেখে দিল। কারো কাছে সে কোনো কথা বলল না। বাকি দিনটুকু ভেবে ভেবে কিছু ঠিক করতেও পারল না। রাতে একবার তার মনে হল সে বাড়ি ছেড়ে পালাবে। কলকাতা কোন দিকে? সে বাবার কাছে চলে যাবে কলকাতায় কাল বিকেলের আগে। কিন্তু রাতে পালানো হল না, নানা দুঃস্বপ্ন দেখে সে সকালে ঘুম থেকে উঠল। দু তিনবার কাঠের সিন্দুকটার পেছনে সন্তর্পণে উঁকি মেরে দেখল গেলাসের টুকরোগুলো সেখান থেকে কেউ বের করেছে কিনা। দুপুরের কিছু পরে বাড়ির রাস্তা দিয়ে কে একজন সাইকেল চড়ে যাচ্ছে দেখে সে নাট মন্দিরের বেড়ার কাছে ছুটে দেখতে গেল, কিন্তু সাইকেল দেখা তার হল না। নদীর বাঁধা ঘাটে একখানা ডিঙি নৌকো লেগেছে। একজন ফর্সা চেহারার লোক একটা ছড়ি আর ব্যাগ হাতে ডিঙি থেকে নেমে ঘাটের সিঁড়িতে পা দিয়ে মাঝির সঙ্গে কথা বলছে। কাজল অবাক হয়ে ভাবল,
লোকটাকে?
এমন সময় লোকটা মাঝির সঙ্গে কথা শেষ করে এদিকে মুখ ফেরাল। সঙ্গে সঙ্গে কাজল অল্পক্ষণের জন্য চোখে যেন ধোঁয়া দেখল। পরক্ষণেই সে নাট মন্দিরের বেড়া গোলে বাইরে নদীর ধারে রাস্তাটা বেয়ে বাঁধা ঘাটের দিকে ছুটল। যদিও অনেক বছর পরে দেখা, তবুও কাজল চিনেছে লোকটিকে, তার বাবা। অপু খুলনার স্টিমার ফেল করেছিল, নয়তো সে কাল রাতেই এখানে পৌঁছত। সে মাঝিদের জিজ্ঞাসা করছিল পরশু ভোরে নৌকো এখানে এনে তাকে বরিশালের স্টিমার ধরিয়ে দিতে পারবে কিনা। কথা শেষ করেই ফিরে দেখল একটি ছোট সুশ্রী বালক ঘাটের দিকে দৌড়ে আসছে। পরক্ষণে সে চিনতে পারল, আজ সারা পথ নৌকোয় সে ছেলের কথা ভেবেছে। না জানি সে কত বড় হয়েছে, কেমন দেখতে হয়েছে, তাকে ভুলে গিয়েছে না মনে রেখেছে। ছেলের আগেকার চেহারা তার মনে ছিল না। এই সুন্দর বালকটিকে দেখে সে আনন্দিত আর বিস্মিত হল। তার সেই তিন বছরের ছোট্ট খোকা এমন সুদর্শন লাবণ্য ভরা বালকে পরিণত হল কবে?
কিরে খোকা, চিনতে পারিস?
কাজল ততক্ষণে ছুটে এসে অসীম নির্ভরতার সাথে তার কোমর জড়িয়ে ধরেছে। ফুলের মতো মুখটি উঁচু করে হেসে বাবার মুখের দিকে তাকিয়ে সে বলল,
না ভাই, কি আমি বেড়াদার থেকে দেখেই ছুট দিয়েছি, এতদিন আসুনি কেন বাবা?
একটা অদ্ভুত ব্যাপার হল, এতদিন তো ভুলেই ছিল, কিন্তু আজ এই মাত্র হঠাৎ দেখা মাত্রই অপুর বুকের মধ্যে একটা গভীর স্নেহ সমুদ্র উদ্বেল হয়ে উঠল। কি আশ্চর্য, এই ক্ষুদ্র বালকটি তারই ছেলে, এই অবোধ জগতে সে ছাড়া ওর আর তো কেউ নেই।
ব্যাগে কি আছে বাবা?
দেখবি, চ দেখাবোখন। তোর জন্য কেমন পিস্তল আছে, একসঙ্গে দুমদুম আওয়াজ হয়, আর জানিস ছবির বই আছে দুখানা, আর একটা রবারের বেলুন।
তো তোমাকে একটা কথা বলবো বাবা?
বল।
তোমার কাছে একটা পাথরের গেলাস আছে।
পাথরের গেলাস? কেন রে, পাথরের গেলাস কি হবে?
কাজল চুপি চুপি বাবাকে গেলাস ভাঙার কথা সব বলল।
আচ্ছা চ, কোনো ভয় নেই।
সঙ্গে সঙ্গে কাজলের সব ভয় কেটে গেল। রাতে কাজল বলল,
আমি তোমার সঙ্গে যাব বাবা।
অপুর অনিচ্ছা ছিল না, কিন্তু কলকাতায় এখন সে নিজেই অচল। সে তাকে ভোলাবার জন্য বলল,
আচ্ছা হবে হবে, শোন একটা গল্প বলি তোকে।
নিয়ে যাবে তো বাবা, এখানে সবাই বকে মারে, তুমি নিয়ে চলো, আমি তোমার কত কাজ করে দেব।
কাজ করে দিবি? কি কাজ করে দিবি রে খোকা?
রাতে ছেলেকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়। অপু একবার তাকিয়ে দেখে কখন সে ঘুমিয়ে পড়েছে। খানিক রাত পর্যন্ত সে একখানা বই পড়ল, পরে আলো নেভানোর আগে ছেলেকে ভালো করে শোয়াতে গেল। ঘুমন্ত অবস্থায় বালককে কি অদ্ভুত ধরনের অবোধ, অসহায়, দুর্বল, পরাধীন মনে হল অপুর। এই যে ছেলে, পৃথিবীতে এ তো কোথাও ছিল না। অপর্ণা আর অপু দুজনে ওকে কোনো এক অনন্ত থেকে সৃষ্টি করেছে, তারপর সংসারে এসে অবোধ নিষ্পাপ বালককে একা এভাবে সংসারে ছেড়ে দিয়ে পালানো কি অপর্ণাই সহ্য করবে? কিন্তু এখন কোথায় বা নিয়ে যাওয়া যায়? অপর্ণার গয়না বিক্রি করে অপু বইখানা ছাপিয়ে ফেলল পুজোর পরে, শুধু হার ছড়াটা বেচতে পারল না। অপর্ণার অন্যান্য গয়না চেয়ে সে এই হার ছড়াটার সঙ্গে বেশি পরিচিত। যাই হোক, ছাপানো বইয়ের প্রথম কপিখানা দপ্তরের বাড়ি থেকে এনে সে দুঃখ ভুলে গেল। এই বইয়ে সে নাম করবে। আজ ২০ বছরের দূর জীবনের পার থেকে সে নিশ্চিন্দিপুরের পৌড়ো ভিটেকে অভিনন্দন পাঠাল মনে মনে।
যেখানেই থাকি ভুলিনি।
মাস কয়েকের জন্য একটা ছোট আপিসে একটা চাকরি জুটে গেল তাই রক্ষে, এক জায়গায় আবার ছেলেও পড়ায়। এইসব না করলে রোজকার খরচা, বইয়ের বিজ্ঞাপনে টাকা আসবে কোথা থেকে? শীতকাল কেটে আবার গ্রীষ্ম পড়ল। বইয়ের অবস্থা খুব একটা সুবিধেজনক নয়। নিজে না খেয়ে বিজ্ঞাপনের খরচ যোগায়, তবু বইয়ের কাটতি নেই। বইওয়ালারা উপদেশ দেয় এডিটরদের কাছে কি বড় বড় সাহিত্যিকদের কাছে যেতে, একটু জোগাড় যন্ত্র করে ভালো সমালোচনা বার করতে, না হলে বই কি হাওয়ায় কাটবে? অপু সেসব পারবে না। নিজের লেখা বই বগলে করে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো তার কম্য নয়। অতএব জীবন পুরনো পরিচিত পথ ধরেই বইতে লাগল, আপিস আর ছেলে পড়ানো, রাতে আরেকটা নতুন বই লেখে। ওটা যেন একটা নেশা। বই বিক্রি হয় না হয়, কেউ পড়ে না পড়ে, তাকে যেন লিখে যেতেই হবে। সে একটা ছোট একতলা বাড়ির নিচেকার একটা ঘর 8 টাকায় ভাড়া নিয়ে সেখানে উঠে গেল। আজ কয়েকদিন হল কাজলের চিঠি পেয়েছে। এই প্রথম চিঠি, খাটাকুটি বানান ভুলে ভর্তি।
বাবা, তুমি কবে আসবে? তোমার জন্য আমার মন খারাপ করে। একবার এসো, আসার সময় একখানা আরব্য উপন্যাস একটি লণ্ঠন নিয়ে আসবে তো।
বার 15 অপু চিঠিটা পড়ল, তারপর জবাব দিল শনিবারেই সে যাবে। শ্বশুরবাড়ি পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। নৌকো থেকেই অপু দেখল কাজল ঘাটে তার অপেক্ষায় হাসি মুখে দাঁড়িয়ে আছে। নৌকো থামতে না থামতে সে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল।
বাবা, আমার আরব্য উপন্যাস।
এ বাবা, একদম ভুলে গেছি রে।
এত করে লিখলাম, তুমি ভুলে গেলে? আর লণ্ঠন,
তুই পাগল নাকি? লণ্ঠন কি করবি?
সে লণ্ঠন নয় বাবা, হাতে ঝুলানো যায়, রাঙা কাজ সবুজ কাজ বের করা যায়। তুমি আমার কোনো কথা শোনো না। আচ্ছা, একটা আরশি আনবে বাবা।
আরশি? আরশি কি করবি?
আমি আরশিতে ছায়া দেখব।
সেবার কলকাতা ফেরার সময় অপু কাজলকে নিয়ে ফিরল। ছেলেকে সঙ্গে নিয়ে অপু প্রথমে মনসাপোতা এল। বছর 6-7 এখানে আসা হয়নি, এই সময় দিন কয়েকের ছুটি আছে। এইবার একবার না দেখে গেলে আর আসা হবে না অনেক দিন। ঘর দোরের অবস্থা খুব খারাপ। অপুর মনে পড়ল, ঠিক এই রকম অপরিষ্কার ভাঙা ঘরে এই বালকের মাকে সে একদিন এনে তুলেছিল। তেলিদের বাড়ি থেকে চাবি এনে ঘরের তালা খুলে ফেলল। খড় নানা জায়গায় উড়ে পড়েছে, ইঁদুরের গর্ত পাড়ার গরু বাছুর উঠে দাওয়া ভেঙে নষ্ট করে ফেলেছে। উঠোন বন জঙ্গলে ভর্তি। কাজল চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল,
বাবা, এটা তোমাদের বাড়ি?
এইটা তোমাদের বাড়ি বাবা? জন্মে অবধি শুধু মামার বাড়ির কোটা দেখেছ, তা তো চলবে না। এই তোমার পৈতৃক সম্পত্তি।
সকালে উঠে একটা খবরে অপু স্তম্ভিত হয়ে গেল। নিরুপমাদি মারা গিয়েছে। গত পৌষ মাসে তীর্থ করতে গিয়েছিল, পথে কলেরা হয়, সেখানেই মারা যায়। গ্রামের সবার সাথে দেখা করে এসে একটু বেলাই হয়ে গিয়েছিল। উঠোনে পা দিয়ে অপু ডাকল,
ও খোকা, কাজল কোথায় গেলি রে?
কাজল কখন ঘুম থেকে উঠে তেলি বাড়ি থেকে আঁকশি জোগাড় করে এনে গাছের চাঁপা ফুল পাড়ার জন্য নিচের একটা ডালে আঁকশি বেঁধে টানাটানি করছে। দৃশ্যটা অপুর কাছে অদ্ভুত মনে হল। অপর্ণার পোঁতা সেই চাঁপা ফুল গাছটা, কবে তার ফুল ধরেছে, কবে গাছটা বড় হয়েছে, গত 7 বছরের মধ্যে অপুর সে খোঁজ নেওয়ার অবকাশ ছিল না।
খোকা, ফুল তো পারছিস, গাছটা কি পুঁতেছিল জানিস?
তুমি এসো না বাবা, ওই ডালটা চেপে ধরো না, মনটা দুটো পড়েছে।
কে পুঁতেছিল জানিস গাছটা? তোর মা।
কিন্তু মা বললে কাজল কিছুই বোঝে না। জ্ঞান হওয়া অবধি সে দিদিমা ছাড়া আর কাউকেই চিনত না। মা একটা অবাস্তব কাল্পনিক ব্যাপার মাত্র। মায়ের কথা তার মনে কোনো বিশেষ সুখ বা দুঃখ জাগায় না। কাজলকে সে কলকাতায় নিয়ে এলো পরদিন বিকেলে ট্রেনে। সন্ধ্যের পর গাড়িখানা শিয়ালদা স্টেশনে ঢুকল। এত আলো, এত বাড়িঘর, এত গাড়ি ঘোড়া, কি কাণ্ড এসব! কাজল বিস্ময়ে একেবারে নির্বাক হয়ে গেল। সে শুধু বাবার হাত ধরে চারদিকে ডাগর চোখে তাকাতে তাকাতে চলল। হ্যারিসন রোডের বড় বড় বাড়িগুলো দেখিয়ে একবার বলল,
ওগুলো কাদের বাড়ি বাবা, কত বাড়ি!
আবার বাসাটাই ঢুকে কাপড় চোপড় ছেড়ে সে গলির মোড়ে দাঁড়িয়ে বড় রাস্তার গাড়ি ঘোড়া দেখতে লাগল। বাবার দেওয়া দুটো পয়সা কাছে ছিল, এক পয়সার অবাক জলপান কিনে খেয়ে সে সত্যিই অবাক হয়ে গেল। অপু তাকে ডেকে বাসার মধ্যে নিয়ে গেল। কাজলের দুঃস্বপ্ন কেটে গিয়েছে, আর দাদামশাইয়ের বকুনি খেতে হবে না, আর একা গিয়ে দোতলার ঘরে রাতে শুতে হবে না। মামিমাদের ভয়ে পাতের প্রত্যেক পাতটি গুছিয়ে গুছিয়ে খেতে হবে না। অপু বাসায় এসে দেখল কে একখানা চিঠি দিয়েছে তার নামে। তিনি তার বই পড়ে দারুণ মুগ্ধ হয়েছেন। শুধু তিনি নন, তার বাড়ি শুদ্ধ সবাই প্রকাশকের কাছ থেকে ঠিকানা জেনে এই চিঠি লিখছেন। অপু দু তিনবার চিঠিখানা পড়ল। পরের প্রশংসা শুনতে অপু চিরকালই ভালোবাসে। পরের দিন কাজল চিড়িয়াখানা দেখল, গড়ের মাঠ দেখল।
এই দেখ, এটাকে কি বলে জানিস?
না তো।
বর্ষাকালের মাঝামাঝি অপুর চাকরিটি গেল। অর্থের এমন কষ্ট সে অনেক দিন ভোগ করেনি। ভালো স্কুলে দিতে না পেরে ছেলেকে কর্পোরেশনের ফ্রি স্কুলে ভর্তি করে দিল। ছেলেকে দুধ পর্যন্ত দিতে পারে না, বইয়ের বিশেষ কিছু আয় নেই, হাত এদিকে কপর্দক শূন্য। তবে কাজলের নবীন মন এসবের কিছু বিশেষ বোঝে না। বাবার সঙ্গে বেড়াতে বেরোলে এত ট্রাম মোটর লোকজনের ভিড়ের মাঝখানে কোথায় একটা কাক ফুটপাথের ধারে ড্রেনের জলে স্নান করছে তা দেখে তার মহা আনন্দ। আর সব বিষয়ে বাবাকে আনন্দের ভাগ না দিতে পারলে কাজলের আনন্দ যেন পূর্ণই হয় না। খেতে খেতে বেগুনিটা কি তেলে ভাজা কচুরিখানা এক কামড় খেয়ে ভালো লাগলে বাকি আধখানা বাবার মুখে গুঁজে দেবে। তাকে মানা করতেও অপুর প্রাণ কেমন করে। কাজল জীবনে বাবার মতো বন্ধু পায়নি এবং অপুও বোধ হয় কাজলের মতো বিশ্বস্ত ও একান্ত নির্ভরশীল তরুণ বন্ধু খুব একটা বেশি পায়নি জীবনে। আর কি সরলতা! পথে হয়তো দুজনে বেড়াতে বেরিয়েছে, কাজল বলল,
শোনো বাবা একটা কথা শোনো, চুপি চুপি বলব, ঠাকুর বড় কম ভাত দেয় হোটেলে, আমার খেয়ে পেট ভরে না, তুমি বলবে বাবা, বললে আরো দুটো দেবে না?
দিন কত গলির একটা হোটেলে পিতা পুত্রে দুজনে খায়। হোটেলে ঠাকুর হয়তো শহরের ছেলে ভেবে ভাত দেয় কাজলকে, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে কাজল বয়সের অনুপাতে দুটি বেশি ভাতই খেয়ে থাকে। আরেকদিন কাজল লাজুক মুখে বলল,
বাবা একটা কথা বলবো।
কি?
না বাবা বলবো না।
বল না কি।
তুমি তুমি মদ খাও বাবা।
মদ? কে বলেছে তোকে?
সেই যে সেদিন খেলে সেই রাস্তার মোড়ে একটা দোকান থেকে পান কিনলে, আর সেই যে
দূর বোকা লেমনেড, সেই পানের দোকানে তো। আরে তোর ঠান্ডা লেগেছিল বলে তো তোকে দিইনি, খাওয়াবো তোকে, ওটা একরকম মিষ্টি শরবত।
সেই দিনই অপু তাকে লেমনেড খাইয়ে তার ভ্রম ঘুচিয়ে দিল। এই অবস্থায় একদিন সে বিমলেন্দুর চিঠি পেল। একবার আলিপুরের লীলার ওখানে যেতে লিখেছে। লীলার খবর সুবিধের নয়, তারও আর্থিক অবস্থা বড়ই শোচনীয়। নিজের যা কিছু ছিল গিয়েছে, আর কেউ দেয়ও না। বাপের বাড়িতে তার নাম করবার পর্যন্ত উপায় নেই। ইদানিং তার মা কাশী থেকে তাকে টাকা পাঠাতেন। বিমলেন্দু নিজের খরচ থেকে বাঁচিয়ে কিছু টাকা দিদির হাতে দিয়ে যেত। তার উপর মুশকিল হল এই যে, লীলা বড় মানুষের মেয়ে, কষ্ট করা অভ্যেসে নেই, হাত ছোট করতে জানে না। এই রকম কিছুদিন গেল, লীলা যেন দিন দিন কেমন হয়ে গিয়েছিল। অমন হাস্যমুখী মেয়ে, তার মুখে হাসি নেই, শরীরও যেন দিন দিন শুকিয়ে যাচ্ছে। বর্ষাকাল এইভাবেই কাটল। বিমলেন্দু পূজোর সময় পীড়াপিড়ি করে ডাক্তার দেখাল। ডাক্তার বললেন, থাইসিসের লক্ষণ দেখা দিয়েছে, সতর্ক হওয়া দরকার। বিমলেন্দু লিখেছে,
দিদির খুব জ্বর, ভুল বকছে, কেউ নেই, আমি আর চাকরটি সারা রাত জাগাজাগি করছি, আত্মীয় স্বজন কাউকে ডাকলে আসবে না, এই অবস্থায় কি করব আমি কিছুই বুঝতে পারছি না।
অপু এখানে আজকাল তত আসতে পারে না, অনেক দিন লীলাকে দেখেনি। সে লীলার বাড়ি গেল। লীলার মুখ যেন লাল, অস্বাভাবিকভাবে রাঙা ও উজ্জ্বল দেখাচ্ছে। অপুর সাথে দেখা হতেই বিমলেন্দু শুকনো মুখে বলল,
কাল রঘুয়ার মুখে খবর পেয়ে এসে দেখি এই অবস্থা, এখন কি করি বলুন তো, বাড়ির কেউ আসবে না, আমি কাউকে বলতেও যাব না, মাকে একখানা টেলিগ্রাম করে দেব।
মা যদি না আসেন?
কিছু বলেন, এক্ষুনি ছুটে আসবেন, মা দিদি অন্তপ্রাণ, তিনি যে আর 4 বছর কলকাতা মুখ হননি সে তো এই দিদির কাণ্ডেই। মুশকিল হয়েছে কি জানেন, কাল রাতেও বকেছে, শুধু খুকি খুকি, অথচ তাকে আনানো অসম্ভব।
আর এক কাজ করতে হবে, একজন নার্স আমি ঠিক করে নিয়ে আসি, মেয়ে মানুষের নার্সিং পুরুষ দিয়ে হয় না। বসো তোমরা।
2-3 দিনে সবাই মিলে লীলাকে সারিয়ে তুলল, কিন্তু রোগ থেকে উঠেও লীলার স্বাস্থ্য ভালো হল না। শুয়ে আছে তো শুয়েই আছে, বসে আছে তো বসেই আছে, মাথার চুল উঠে যেতে লাগলো, আপন মনে গুম হয়ে বসে থাকে, ভালো করে কথাও বলে না, হাসেও না, কোথাও নড়তে চড়তে চায় না। ইতিমধ্যে কাশী থেকে লীলার মা এলেন, বাপের বাড়ি থাকেন, রোজ মোটরে এসে 2-3 ঘন্টা থাকেন, আবার চলে যান। ডাক্তার বলেছে, স্বাস্থ্যকর জায়গায় না নিয়ে গেলে এই রোগ সারবে না। সেদিন দুপুরবেলায় একটু মেঘ করার দরুন রোদ নেই একটু। অপু লীলার বাসায় গিয়ে দেখল, লীলা জানালার ধারে বসে আছে। সে সবসময় আসতে পারে না, কাজলকে একা বাসায় রেখে আসা চলেও না। ভারী চঞ্চল ও নির্বোধ ছেলে, তাছাড়া রান্নাবান্না ও অন্যান্য অনেক কাজ করতে হয় অপুকে। কাজল সারা দিন খেলাধুলো নিয়েই মহাব্যস্ত, অপু তাকে কিছু করতে বলেও না, শুধু ভাবে,
আহা খেলুক একটু।
এসো।
এরা কোথায়? বিমলেন্দু কোথায়? মা এখনো আসেননি?
বসো না। বিমলেন্দু এই কোথায় গেল? নার্স তো নিচে, বোধহয় খেয়ে একটু ঘুমোচ্ছে।
তারপর কোথায় যাওয়া ঠিক হলো? সেই ধরমপুরেই? সঙ্গে কে যাবেন?
মা আর বিমল। আচ্ছা অপূর্ব, বর্ধমানের কথা তোমার মনে আছে?
খুব মনে আছে।
তোমরা সেই ওইদিকের একটা ঘরে থাকতে, আমি সেই যেতুম।
তুমি আমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলে, মনে আছে? তখন ফাউন্টেন পেন নতুন উঠেছে।
অপূর্ব, কেউ মোটরটা কিনবে কিনা বলতে পারো? তোমার সন্ধানে আছে?
তোমার অত সাধের গাড়িটা?
আমিও সব গ্রাহ্য করিনি, কিন্তু মা ভাবেন, যাক সেসব কথা। আচ্ছা একটা কথা বলবো, তুমি আমাকে কোথাও নিয়ে যাবে অপূর্ব?
কোথায়?
যেখানে হোক, তোমার সেই পোর্তোপ্লাতায়, মনে নেই সেই যে সমুদ্রের মধ্যে কোন ডুবোজাহাজ উদ্ধার করে বলেছিলে সোনা আনবে, সেই যে মুকুলে পড়ে বলেছিলে না?
সে ঠিক 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 ও সে কথা মনে আছে তোমার? আমি বলেছিলাম কেমন করে যাবে, তুমি বলেছিলে জাহাজ কিনে সমুদ্রে যাবে।
শৈশবের স্বাদ আশার নিঃসলতা সম্বন্ধে সে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল লীলাও এ ধরনের নানা আশা পোষণ করত। বিদেশে যাবে, বড় আর্টিস্ট হবে।
যাবে না, যাও যাও না, সমুদ্র থেকে সোনা আনবে তো। দেখো এখনো ঠিক মনে রেখেছি, রাখিনি। একটু চা খাবে?
লীলার মুখে শীর্ণ হাসি ও তার বাঁধন হারা উদ্ভ্রান্ত আলগা ধরনের কথাবার্তা অপুর বুকে তীক্ষ্ণ তীরের মতো বিঁধল। সঙ্গে সঙ্গে সে বুঝল লীলাকে অপু আর কোনো দিন এত ভালোবাসেনি আজ যতটা বেশেছে।
দুপুরবেলা চা খাবো কি, ব্যস্ত হয় না লীলা?
তোমার মুখে সেই পুরনো গানটা শুনিনি অনেকদিন, সেই আমি চঞ্চল হে, গাও না।
মেঘলা দিনের দুপুর, বাইরের দিকে একটা সাহেব বাড়ির কম্পাউন্ডে গাছের ডালে অনেকগুলো পাখি ডাকছে। অপু গান আরম্ভ করল। লীলা জানালার ধারেই বসে বাইরের দিকে মুখ রেখে গানটা শুনতে থাকল।
আমি চঞ্চল হে, আমি সুদূরে রো পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরে রো পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরে রো পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরে রো পিয়াসী।
লীলার মনে আনন্দ দেবার জন্য অপু গানটা দু তিনবার ফিরিয়ে ফিরিয়ে গাইল।
আমি চঞ্চল হে, আমি সুদূরে।
লীলা তবু জানালার বাইরেই তাকিয়ে আছে, অন্য মনস্ক ভাবে যেন কিছু লক্ষ্য করছে। এভাবেই খানিকক্ষণ কেটে গেল।
আমি সুদূরে পিয়াসী।
এক সময় গান শেষ হয়ে গেল, দুজনেই চুপ করেছিল। হঠাৎ লীলা বলল,
একটা কথার উত্তর দেবে অপূর্ব।
কি কথা?
বেঁচে থেকে কি লাভ বলো তো?
হঠাৎ এ কথার কি মানে, মানে এ কথা কেন বলছো?
বলো না।
না লীলা, এ ধরনের কথাবার্তা কেন, এর দরকার নেই।
আচ্ছা একটা সত্যি কথা বলবে?
কি বলো?
আমাকে লোকে কি ভাবে?
অপু ভাবল এ কি সেই লীলা, তার মুখে এরকম দুর্বল ধরনের কথাবার্তা সে কি কখনো স্বপ্নেও ভেবেছিল? অপু বুঝল অভিমানিনী তেজস্বিনী লীলা আর সব সহ্য করতে পারে, লোকের ঘৃণা তার অসহ্য। গত কয়েক বছরে ঠিক তাই জুটেছে তার কপালে, এতদিন অপু সেটা বোঝেনি। ওর গলায় যেন একটা ডেলা আটকে গেল। যতদূর সম্ভব সহজ সুরে সে বলল,
দেখো লীলা, অন্য লোকের কথা আমি জানি না, তবে আমার কথা শুনবে? আমি তোমাকে আমার চেয়ে অনেক বড় তো ভাবি, অনেকের চেয়ে বড় ভাবি। তোমাকে কেউ চেনেনি, চিনলো না, আজ নয় লীলা, আমি তো তোমাকে এতটুকু বেলা থেকে জানি। অন্য লোকে ভুল করতে পারে, কিন্তু আমি।
লীলা যেন অবাক হয়ে গেল, কখনো সে এরকম কথা বলতে শোনেনি অপুকে। পরক্ষণে খেয়ালি অপু আর একটা কাজ করে বসল, এটাও সে এর আগে কখনো করেনি। লীলার খুব কাছে সরে গিয়ে তার ডান হাতখানা নিজের দুহাতের মধ্যে নিয়ে লীলাকে নিজের দিকে টেনে তার মুখ ফেরাল। পরে গভীর স্নেহে তার উত্তপ্ত গালে কানের পাশের চুলে হাত বোলাতে বোলাতে দৃঢ় স্বরে বলল,
তুমি আর আমি ছেলেবেলার সাথী লীলা, আমরা কেউ কাউকে ভুলব না, কোন অবস্থাতেই না। এতদিনে কখনো ভুলিনি লীলা।
লীলার সারা দেহ শিউরে উঠল। সে আজ অপুর মুখে কথার সুরে ডাগর চোখের অকপট দৃষ্টিতে যা পেল জীবনে কোনো দিন কারো কাছ থেকে কখনো পায়নি। আজ সে দেখল অপুকে সে চিরকাল ভালোবেসে এসেছে, বিশেষ করে অপুর মাতৃবিয়োগের পর লালদিঘির সামনের ফুটপাথে তাকে যেদিন শুকনো মুখে নিরাশ্রয়ভাবে বেড়াতে দেখেছিল সেদিন থেকে। কিছুক্ষণ পরে অপুর চমক ভাঙল। লীলা কখন তার বুকে মুখ লুকিয়েছিল। অপু অনুভব করল লীলার মতো সে কাউকে ভালোবাসে না। সেই গভীর অনুকম্পা মিশ্রিত ভালোবাসা যা মানুষকে সব ভুলিয়ে দেয়, আত্মবিসর্জনে প্রণোদিত করে। লীলাকে যে করে হোক সে সুখী করবেই, লীলাকে এতটুকু কষ্টে পড়তে দেবে না, নিজেকে ছোট ভাবতে দেবে না। যার ইচ্ছা লীলাকে ছাড়ুক, সে লীলাকে ছাড়তে পারবে না। সে লীলাকে কোথাও একটা নিয়ে যাবেই। এই অবস্থায় কলকাতায় থাকলে লীলা বাঁচবে না। গোটা দুনিয়া একদিকে, লীলার মুখের অনুরোধ আর একদিকে। দিন তিনেক পর বেলা আটটা, অপু সকালে স্নান সেরে কাজলকে সঙ্গে করে বেড়াতে বেরোবে এমন সময় মিস্টার লাহিড়ির ছোট নাতি অরুণ ঘরে ঢুকল। এক কোণে ডেকে নিয়ে চুপি চুপি উত্তেজিত সুরে বলল,
শিগগির আসুন, দিদি কাল রাতে বিষ খেয়েছে,
সর্বনাশ।
কাজলকে কোনো মতে ভুলিয়ে তাকে রেখে দুজনে ট্যাক্সি ধরে লীলার বাসায় এল। আরো দুখানা মোটর দাঁড়িয়ে আছে। ঢুকতেই লীলাদের বাড়ির ডাক্তার বৃদ্ধ কেদারবাবুর সঙ্গে দেখা। অরুণ ব্যস্ত সমস্ত ভাবে জিজ্ঞাসা করল,
কি অবস্থা এখন?
কেদারবাবু বললেন,
অবস্থা তেমনই, আরেকটা ইঞ্জেকশন দিয়েছি, বড় স্যাড ব্যাপার, বড়ই স্যাড, মরফিয়া বুঝলেন, রাতে কখন খেয়েছে বোঝা যায়নি, আর সকালে তাও বেলা হলে তবে টের পাওয়া গেল। কর্নেল হিলককে আনতে লোক গিয়েছে, তিনি না আসা পর্যন্ত।
অরুণের সঙ্গে সঙ্গে ওপরের সেই ঘরটাতে গেল অপু। মাত্র দিন তিনেক আগে যেখানে বসে সে লীলাকে গান শুনিয়ে গিয়েছে, প্রথমে সে ঘরে ঢুকতে পারল না, হাত পা কাঁপছিল। ঘরটা অন্ধকার, জানালার পর্দাগুলো বন্ধ, ঘরে বেশি লোক নেই, কিন্তু বারান্দাতে আট দশ জন, সবাই চুপি চুপি কথা বলছে, পা টিপে টিপে হাঁটছে। কিছু বিশেষ অস্বাভাবিক ব্যাপার ঘটেছে বলে কিন্তু অপুর মনে হল না। অথচ একজন যে পৃথিবীর সুখকে এত ভালোবাসত, আকাঙ্ক্ষা করত, সেই এখন উপেক্ষায় মুখ বেঁকিয়ে পৃথিবী থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। সেদিনকার সেই জানালার পাশের খাটেই লীলা শুয়ে রয়েছে, সংজ্ঞা নেই, মুখ পাণ্ডুর, কেমন যেন বিবর্ণ ঠোঁট, ঈষৎ নীল। একখানা হাত খাটের বাইরে ঝুলছিল, অপু গিয়ে তুলে দিল। কি অপূর্ব যে দেখাচ্ছে লীলাকে, দেবীর মতো সৌন্দর্য মৃত্যুর পথে যেতে যেতে আরো যেন অপার্থিব হয়ে উঠেছে। মিনিট দশ কাটল, অপু বাইরের বারান্দাতে এসে দাঁড়াল। পাশের ঘরে লোকেরা একবার ঢুকছে, আবার বেরোচ্ছে, অনেকেই এসেছে, কেবল মিস্টার লাহিড়ি ও লীলার মা নেই। মিস্টার লাহিড়ি দার্জিলিং এ, লীলার মা মাত্র কাল এখান থেকে বর্ধমানে কি একটা কাজে গিয়েছেন। লীলা সত্যিই অভাগিনী। এমন সময় নিচে একটা গোলমাল, একখানা গাড়ির শব্দ পাওয়া গেল। ডাক্তার সাহেব এসেছেন। তিনি উপরে উঠে এলেন, পিছন পেছন কেদারবাবু ও বিমলেন্দু। অনেকেই ঘরে ঢুকতে যাচ্ছিল, কেদারবাবু নিষেধ করলেন। মিনিট সাতেক পরে ডাক্তার সাহেব যাওয়ার সময় বলে গেলেন,
চলে আইছে, কোনো হোপ নেই।
আরো আধ ঘন্টা, এত লোক। অপু ভাবল, এরা এতকাল কোথায় ছিল? আজ টু লেট, টু লেট। লীলা মারা গেল বেলা দশটায়। অপু তখন খাটের পাশেই দাঁড়িয়ে, এতক্ষণ লীলা চোখ বন্ধ করেছিল, সে সময়টা হঠাৎ চোখ মেলে তাকাল। চোখের তারাগুলো বড় বড়। অপুর দিকেও তাকাল, অপুর দেহে যেন বিদ্যুৎ খেলে গেল। লীলা তাকে চিনেছে বোধ হয়, কিন্তু পরক্ষণেই দেখল লীলার দৃষ্টি অর্থহীন, আভাহীন, উদাসীন, অস্বাভাবিক। তারপরই লীলা যেন চোখ তুলে কড়ি কাঠে, সেখান থেকে আরো অস্বাভাবিকভাবে মাথার শিওরে কার্নিশের বিটের দিকে ইচ্ছে করেই কি একটা দেখবার জন্য চোখ ঘোরাল। স্বাভাবিক অবস্থায় মানুষ ওরকম চোখ ঘোরাতে পারে না। তারপরেই সবাই ঘরের বাইরে বেরিয়ে এলো। কেবল বিমলেন্দু ছেলে মানুষের মতো চিৎকার করে কেঁদে উঠল,
দিদি, 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 দিদি।
অপু ফিরল, হায় রে পাপ, হায় পুণ্য, কে মানদণ্ডে মাপবে? মূর্খ, 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 লীলার বিচার করবে এই সব মূর্খের দল। এত দুঃখের মধ্যেও অপুর হাসি পেল। কাজল এই কমাসেই বেশ লেখাপড়া শিখেছে, বাড়িতেই পড়ে, অনেক সময় নিজের বই রেখে বাবার বইগুলোর পাতা উল্টে দেখে। আজকাল বাবা কি কাজে প্রায় সব সময়ই বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এই জন্য বাবার অনেক কাজও সে করে দেয়। এই সময় অপুর হঠাৎ অসুখ হল। একদিন সকালে অন্যদিনের মতো আর বিছানা থেকে উঠতেই পারল না। বাবার অসুখে কাজলের ছোট্ট জগৎটা যেন ওলট পালট হয়ে গেল। সারা দিন কাটল, বাবা জ্বরে অজ্ঞান হয়ে পড়ে রইল। কাজল পাউরুটি কিনে এনে খেল, ক্রমে সন্ধে হয়ে এল। কাজল পরমানন্দ পানওয়ালার দোকান থেকে তেল পুড়ে এনে লণ্ঠন জ্বালল। বাবা তখনও সেই রকমই শুয়ে। কাজল অস্থির হয়ে উঠল, দু একবার বাবার কাছে গিয়ে ডাকল,
বাবা, বাবা।
জ্বরের ঘোরে বাবা একবার বলে উঠল,
স্টোভটা নিয়ে ধরাই।
অর্থাৎ সে স্টোভটা ধরিয়ে কাজলকে রান্না করে দেবে। কাজল ভাবল, বাবাও তো সারাদিন কিছু খায়নি, স্টোভ ধরিয়ে সে বাবাকে সাবু তৈরি করে দেবে। কিন্তু স্টোভ সে ধরাতে জানে না, কি করে এখন? স্টোভটা নেড়ে দেখল, তেল নেই। আবার পরমানন্দের দোকানে গিয়ে তাকে সব কথা খুলে বলতে সে কাজলকে নিয়ে পাশেই একজন নতুন পাশ করা হোমিওপ্যাথিক ডাক্তারের ডিসপেন্সারিতে গেল। ডাক্তারটি তাদের সঙ্গে বাসায় এলেন, অপুর হাত ও বুক পরীক্ষা করলেন, তারপর নিজেই ডাক্তারখানা থেকে ওষুধ এনে দিলেন। পরদিন সকালে উঠে কাজল বাবার জন্য ফুটপাথের দোকান থেকে খেজুর ও কমলা লেবু কিনল, একটু দূরের দুধের দোকান থেকে জাল দেওয়া গরম দুধও কিনে আনল। দুধের ঘটি হাতে ছেলে ফিরলে অপু বলল,
কথা শুনবি নে খোকা, দুধ আনতে গেলি ওই রাস্তা পার হয়ে সেই আম স্ট্রিটের দোকানে, এখন গাড়ি ঘোড়ার বড় ভিড়, ও দিও না বাবা। আচ্ছা আচ্ছা শোনো, ওই যে একটা পাউরুটি নিয়ে তো, আমি অতটা দুধ খাবো না, তুই অর্ধেকটা রুটি দিয়ে খা।
না বাবা, এই তো কাছেই হোটেল, আমি ওখানে গিয়ে খেয়ে আসবো।
না সে তো রাস্তা পার হয়ে, সেটা একদম অফিসের সময়, এখন মোটরের ভিড়, এবেলা ওই খাও বাবা, আমি তোমাকে ওবেলা দুটো রেঁধে দেবো। খন
মাস দেড় হল অপু সেরে উঠেছে, চৈত্রের প্রথম, অনেক খুঁজেও চাকরি পাওয়া গেল না, তবে আজকাল লিখে কিছু আয় হয়। একদিন সকালে অপু মেঝেতে মাদুর পেতে বসে কাজলকে পড়াচ্ছে, একজন 20-22 বছরের ছেলে দরজার কাছে দাঁড়িয়ে বলল,
আসতে পারি? আপনার নামই অপূর্ব বাবু, নমস্কার নমস্কার।
হ্যাঁ নমস্কার, আসুন 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 বসুন। কোত্থেকে আসছেন?
আগে আমি ইউনিভার্সিটিতে পড়ি, আপনার বই পড়ে আপনার সঙ্গে দেখা করতে এলুম। আমার অনেক বন্ধু বান্ধব সবাই এত মুগ্ধ হয়েছে, তাই আপনার ঠিকানাটা নিয়ে দেখা করতে চলে এলুম।
এরপর ছেলেটি চারদিকে তাকিয়ে বলল,
এই ঘরটাতেই আপনি থাকেন বুঝি?
অপু একটু সংকুচিত হয়ে পড়ল, ঘরের আসবাবপত্র অতিহীন, ছেঁড়া মাদুরে পিতা পুত্রে বসে পড়ছে। খানিকটা আগে কাজল ও সে দুজনে মুড়ি খেয়েছে, মেঝের খানিকটাতে তারই চিহ্ন। সে ছেলের ঘাড়ে সব দোষটা চাপিয়ে সলজ্জ সুরে বলল,
তুই এমন দুষ্টু হয়ে উঠছিস খোকা, রোজ রোজ তোকে বলি যে খেয়ে অমন করে ছড়াস নি, আর বাটিটা অমন দরজার গোড়ায় কেউ রাখে?
কাজল এই অকারণ তিরস্কারের কারণ না বুঝে বলল,
আমি কই বাবা, তুমি তো বাটিতে মুড়ি রাখতে বললে।
থাম থাম, লেখ ওই বানানগুলো লিখে ফেল তো দেখি।
আমাদের মধ্যে আপনার বই নিয়ে খুব আলোচনা হয়। আচ্ছা আপনি ওবেলা বাড়িতে থাকবেন? বিবাহবাড়ি কাগজের এডিটর শ্যামচরণ বাবু আপনার সঙ্গে দেখা করতে আসবেন, আমরা আরো তিনজন সেই সঙ্গে আসব।
আচ্ছা আপনারা তিনটে নাগাদ আসুন তবে।
তিনটে? আচ্ছা তিনটেই ভালো।
আরো খানিক কথাবার্তার পর ছেলেটি বিদায় নিলে অপু কাজলের দিকে তাকিয়ে বলল,
এই খোকা, এই রাগ করেছিস? রাগ করিস নে,
আমি আর তোমার সাথে কথা বলবো না।
না বাবা, আমার আমার লক্ষ্মী শোনা রাগ করে না, কিন্তু কি করা যায় বলতো?
কি বাবা?
তুই এখনই ওঠ, এবার আর করতে হবে না, এই ঘরটা ঝেড়ে বেশ ভালো করে সাজাতে হবে বুঝলি, আর তোর ওই ছেঁড়া জামাটা তক্তপোষের নিচে লুকিয়ে রাখ দেখি, ওবেলা বিভাবরীর সম্পাদক আসবে।
বিভাবরী কি বাবা?
বিভাবরী কাগজ রে পাগল, যা তো দৌড়ে যা, পাশের বাসা থেকে বালতিটা চেয়ে নিয়ে এত যা।
বিকেলের দিকে ঘরটা একরকম মন্দ দাঁড়ালো না, তিনটের পর সবাই এলেন। শ্যামাচরণ বাবু বললেন,
আপনার বইটার কথা আমার কাগজে যাবে আসছে মাসে, হ্যাঁ ওটাকে আমি আবিষ্কার করেছি মশাই, এই আপনার লেখা গল্প টল্প দিন না।
পরের মাসে বিভাবরী কাগজে তার সম্বন্ধে এক নাতি দীর্ঘ প্রবন্ধ বেরোল, সঙ্গে তার গল্পটাও বেরোল। শ্যামাচরণ বাবু 25টি টাকা গল্পের মূল্য স্বরূপ লোক মারফত পাঠিয়ে দিয়ে আর একটা গল্প চেয়ে পাঠালেন, অপু ছেলেকে প্রবন্ধটি পড়তে দিয়ে নিজে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে শুনতে লাগল। কাজল খানিকটা পড়ে বলল,
বাবা এটা তোমার নাম লেখা তো দেন।
দেখেছিস খোকা, লোকে কত ভালো বলেছে আমাকে। তোকেও একদিন ওই রকম বলবে, পড়াশোনা করবে ভালো করে, বুঝলে।
দোকানে গিয়ে শুনল বিভাবরীতে প্রবন্ধ বেরোনোর পরে বই খুব চলছে, বইখানার অজস্র প্রশংসা করছে মানুষ। একদিন কাজল বসে পড়ছে, সে ঘরে ঢুকে হাত দুটো পেছনের দিকে লুকিয়ে বলল,
খোকা বলতো হাতে কি।
কথাটা বলেই মনে পড়ে গেল, শৈশবে একদিন তার বাবা ঠিক এইভাবে ঠিক এই কথাটি বলেই খবরের কাগজের মোড়কটা তার হাতে দিয়েছিল। জীবনের চক্র ঘুরে ঘুরে কি অদ্ভুতভাবে আবর্তিত হচ্ছে চিরকাল ধরে। কাজল ছুটে গিয়ে বলল,
কি বাবা দেখি।
পরে বাবার হাত থেকে জিনিসটা নিয়ে কাজল বিস্মিত হয়ে উঠল। অজস্র ছবিওয়ালা আরব্য উপন্যাস, অনেক দিন পরে হাতে পয়সা পাওয়ায় সে নিজের জন্য এক রাশ বই ও ইংরেজি ম্যাগাজিন কিনে এনেছে, আর এটা কিনেছে কাজলের জন্য। পরদিন বিকেলে অপু এক সাহেব বন্ধুর কাছ থেকে একখানা চিঠি পেয়ে গ্রেট ইস্টার্ন হোটেলে তার সঙ্গে দেখা করতে গেল। সাহেবের বাড়ি ক্যানাডায়, 40-42 বছর বয়স, নাম অ্যালবার্ট। হিমালয়ের জঙ্গলে গাছপালা খুঁজতে এসেছে, ছবিও আঁকে। ভারতবর্ষে এই দুবার এলো। দ্য স্টেটসম্যানে তার লেখা হিমালয়ের উচ্ছ্বসিত বর্ণনা পড়ে অপু হোটেলে গিয়ে মাস দুই আগে লোকটির সঙ্গে আলাপ করে। এই দু মাসের মধ্যে দুজনের বন্ধুত্ব খুব জমে উঠেছে। সাহেব তার জন্য অপেক্ষা করছিল। ফ্ল্যানেলের ঢিলা স্যুট পরা, মুখে পাইপ, দীর্ঘকায় সুস্ত্রী মুখ, নীল চোখ। অপুকে দেখে হাসি মুখে সাহেব এগিয়ে এসে বলল,
অপু কাল একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল, এরকম কোনোদিন হয়নি। কাল একজন বন্ধুর সঙ্গে মোটরে কলকাতার বাইরে বেড়াতে গিয়েছিলাম। একটা জায়গায় গিয়ে বসেছি, কাছে একটা পুকুর, ওপারে একটা মন্দির, এক সার বাঁশ গাছ আর তাল গাছ। এমন সময় চাঁদ উঠল, আলো আর ছায়ার কি খেলা। অপু দেখে আর চোখ ফেরাতে পারলাম না। আহ, দিস ইজ দি ইস্ট, দি ইটার্নাল ইস্ট, অমন দেখিনি কখনো।
এন্ড প্রে হু ইজ দ্য সান।
শোনো, আমি কাশী যাচ্ছি, তোমাকে না নিয়ে যাব না, কিন্তু আসছে সপ্তাহে যাওয়া যাক, চলো।
কাশী, সেখানে সে কেমন করে যাবে? শত সহস্র স্মৃতি জড়ানো সেই কাশী, জীবনের ভাণ্ডারের অক্ষয় সঞ্চয় কি যখন তখন গিয়ে নষ্ট করা যায়?
তুমি যাওয়া এসো না আমার সঙ্গে, বড় বুডুরের স্কেচ আঁকবো, তাছাড়া মাউন্ট শ্যালকের বনে যাব। ওয়েস্ট যাওয়াতে বৃষ্টি কম হয় বলে ট্রপিক্যাল ফরেস্ট তত জমকালো নয়, কিন্তু ইস্ট যাওয়ার বন দেখলে তুমি মুগ্ধ হবে, তুমি তো বন ভালোবাসো, এসো না।
সপ্তাহের শেষে কিন্তু বন্ধুটির আগ্রহ ও অনুরোধ এড়াতে না পেরে তাকে কাশী রওনা হতে হল। কাশীতে পরদিন বেলা 12টার সময় পৌঁছে বন্ধুকে ক্যান্টনমেন্টের এক সাহেবী হোটেলে তুলে দিল, আর নিজে এক্কা করে শহরে ঢুকে গোধুলিয়ার মোড়ের কাছে পার্বতী আশ্রমে এসে উঠল। গোধুলিয়ার মোড় থেকে একটু দূরে সেই বালিকা বিদ্যালয়টা আজও আছে, এরই একটু দূরে ছিল তার প্রথম স্কুল। একবার মণিকর্ণিকার ঘাটে গেল অপু, পিতার নশ্বর দেহের রেণু মেশানো পবিত্র মণিকর্ণিকা। বিকেলে বহুক্ষণ দশাশ্বমেধ ঘাটে বসে কাটাল। ওই সেই শীতলা মন্দির, ওরই সামনে বাবার কথকতা হত। পরদিন সকালে দশাশ্বমেধ ঘাটে এসে স্নান করতে নামছে, হঠাৎ তার চোখে পড়ল একজন বিধবা একটা পিতলের ঘটিতে গঙ্গাজল ভর্তি করে স্নান সেরে উঠছেন। নিশ্চিন্দিপুরের ভুবন মুখুজ্জের মেয়ে লীলা। বাল্য জীবনের সেই রানুদির বোন লীলা দি, পরনে আদময়লা শাড়ি, হাতে শাঁখা, বয়স 37, মাথায় এক রাশ কালো চুল। অপু সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে হাসি মুখে বলল,
দেখি লীলা দি, চিনতে পারো আমায়?
লীলা তার মুখের দিকে তাকিয়ে আছে, বোধ হয় চিনতে পারিনি। অপু আবার বলল,
আমার নাম অপু, আগে নিশ্চিন্দিপুরে বাড়ি ছিল।
ও অপু, হরি কাকার ছেলে, এসো এসো ভাই এসো।
লীলা অপুর চিবুক স্পর্শ করে আদর করল। এমন সব অপূর্ব সুপবিত্র মুহূর্ত জীবনে আসে, লীলাদির ঘনিষ্ঠ আদরটুকু অপুর সারা শরীরে একটা স্নিগ্ধ আনন্দের শিহরণ আনল। গ্রামের মেয়ে, তাকে ছোট থেকে দেখেছে, সে ছাড়া এত আপনার জনের মতো অন্তরঙ্গতা কেই বা দেখাতে পারে? লীলাদি ছিল তাদের ধনী প্রতিবেশী ভুবন মুখুজ্জের মেয়ে, বয়সে তার থেকে অনেক বড়। অল্প বয়সে বিবাহ হয়েছিল, তারপরেই শ্বশুরবাড়ি চলে আসে। ছোটবেলায় দুজনে সাক্ষাৎ অল্প দিনের, কিন্তু আজ অপুর মনে হল লীলাদির মতো আপনার জন সারা কাশিতে আর কেউ নেই। লীলাদির সাথেই অপু ওর বাড়ি গেল। কালীতলার গলিতে বাঁদিকে ঢুকেই সরু ধরনের তেতলা বাড়িটা, সিঁড়ি যেমন সংকীর্ণ তেমনই অন্ধকার। একটা ছোট দুয়ার পেরিয়ে সরু একটা দালান। লীলা অপুর জন্য দালানেই আসন পেতে দিল। ঘরদোর বেশি নেই, পরের ঘরে সংসার। সে নিজে কাছে বসে কত খোঁজ খবর নিল। অপুর বারণ সত্ত্বেও ছেলেকে দিয়ে জল খাবার আনালো, চা করে দিল। তারপর লীলা নিজের অনেক কথা বলল। বড় ছেলেটি 14 বছরের হয়ে মারা গিয়েছে, তার উপর সংসারে এই দুর্দশা। স্বামী পক্ষাঘাতে পঙ্গু, ভাসুরে সংসারে চোর হয়ে থাকা। ভাসুর লোক মন্দ নন, কিন্তু বড় যার পায়ে কোটি কোটি দণ্ডবত। সংসারের যত উদ্বৃত্ত কাজ সব লীলার ঘাড়ে। আপন জন কেউ কোথাও নেই, বাপের বাড়িতে এমন কেউ নেই যার কাছে দুদিন গিয়ে আশ্রয়টুকু নিতে পারে। সতু লেখাপড়া শেখেনি, গ্রামে মুদির দোকান করে, পৈতৃক সম্পত্তি একে একে বিক্রি করে খাচ্ছে, তার উপর দুটি বিয়ে করেছে, এক রাশ ছেলে পিলে। তার নিজেরই চলে না, লীলা সেখানে কি করে গিয়ে থাকে? রানীদিও এখন ওখানেই থাকে। আজ বছর 7-8 বিধবা হয়েছে, তাহারও আর কোনো উপায় নেই। শ্বশুর বাড়িতে এক দেওর আছে, মাঝে মাঝে নিয়ে যায়, বেশিরভাগ নিশ্চিন্দিপুরেই থাকে।
দেখো ভাই অপু, নিশ্চিন্দিপুরের সেই বাঁশবাগানের ভিটে এত মিষ্টি লাগে, কি মধু যে মাখানো ছিল তাতে। ভেবে দেখো, মা নেই, বাবা নেই, কিছু তো নেই, তবুও তার কথা ভাবি। সেই বাপের বাড়ির ভিটে আজ দেখিনি 11 বছর। সেবার সতুকে চিঠি লিখলাম, উত্তর দিল এখানে কোথায় থাকবে, থাকবার ঘর দোর নেই। থাক তবে, ভগবান যদি মুখ তুলে চান কোনোদিন, দেখব, নয়তো বাবা বিশ্বনাথ তো চরণে রেখেছেন।
ঠিক বলেছ লীলাদি, আমার গায়ের কথা এত মনে পড়ে, সত্যি কি মধু মাখানো ছিল তাই এখন ভাবি।
তুই কতদিন যাসনি সেখানে অপু? 23 বছর কেন? হ্যাঁ কেন? আমি না হয় মেয়ে মানুষ, তুই তো ইচ্ছে করলেই যেতে।
তা নয় গো লীলাদি, প্রথমে ভাবতুম বড় হয়ে যখন রোজগার করব, মাকে নিয়ে আবার নিশ্চিন্দিপুরের ভিটেতে গিয়ে বাস করব। মায়ের বড় সাধ ছিল, মা মারা যাওয়ার পরেও ভেবেছিলাম, কিন্তু তারপর
স্ত্রী বিয়োগের কথাটা অপু বয়োজ্যেষ্ঠা লীলাদির কাছে প্রথমটা তুলতে পারল না, পরে বলল,
বউ কতদিন বেঁচে ছিলেন?
বছর চারেক।
তাহলে তোমার বড় অন্যায় কাজ ভাই, তোমার এই বয়সে বিয়ে করবে না কেন? তোমাকে তো এতটুকু দেখেছি, এখনো মনে হচ্ছে ছোট্ট পাতলা টুকটুকে ছেলেটি। না না ভাই, তুমি বিয়ে করো। আচ্ছা, খোকাকে কলকাতায় রেখে এলে কেন?
এরপর লীলা স্বামীর সঙ্গে আলাপ করল। ফিরে আসার সময় লীলা বলল,
কাল আসিস অপু, নেমন্তন্ন রইল, এখানে দুপুরে খাবি।
পরদিন নেমন্তন্ন রাখতে গিয়ে অপু লীলাদির পরাধীনতা মর্মে মর্মে বুঝল। সকাল থেকে পুরো সংসারের রান্নার ভার একা লীলাদির ওপর। কৈশোরে লীলাদি দেখতে খুব ভালো ছিল, এখন সেই লাবণ্যের কিছুই অবশিষ্ট নেই। চুল দু চার গাছা এরই মধ্যে পেকে গিয়েছে, শীর্ণ মুখ, আদময়লা শাড়ি পরনে। সেদিন বিদায় নেওয়ার সময় লীলা বলল,
কিছুই করতে পারলুম না ভাই, এলি যদি এতকাল পরে কি করি বল? পরের ঘর কন্যা, পরের সংসার, মাথা নিচু করে থাকা, উদয়াস্ত খাটুনিটা দেখলি তো? তবুও একটা ধরে আছি, মেয়েটা বড় হয়ে উঠল, বিয়ে তো দিতে হবে। ওই বর ঠাকুর, তিনি ছাড়া আর ভরসা নেই। তবে কি জানিস, সন্ধেবেলাটা বেশ ভালো লাগে, দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যার সময় বেশ কথা হয়, পাঁচালি হয়, গান হয়, দেখিস নি? আসিস না আজ ওবেলা, বেশ জায়গা, আসিস কেমন? তোদের দেখলে যে কত কথা মনে পড়ে, কি সব দিন ছিল।
এবার অপু অতি কষ্টে চোখের জল চাপল। সেদিনের বাকি সময়টুকু অপু বন্ধুর সঙ্গে সারনাথ দেখে কাটাল। সন্ধ্যের দিকে একবার কালীতলার গলিতে লীলাদিদের বাসায় বিদায় নিতে গেল, কাল সকালেই এখান থেকে রওনা হবে। আসার সময় অপু মুগ্ধ হল লীলাদির আন্তরিকতা দেখে, যেন মায়ের পেটের বোন। কাজলের জন্য কতকগুলো কাঠের খেলনা দিয়ে দিল। অপু মনে মনে ভাবল,
কি চমৎকার মানুষ লীলাদি, পরের সংসারে কি কষ্টটাই না পাচ্ছে। তোমার আমি বাপের ভিটে দেখাবো লীলাদি এই বছরের মধ্যে, তুমি দেখো।
আজ বেশ কিছুদিন থেকে সে আরেকটি অদ্ভুত জিনিস নিজের মনের মধ্যে অনুভব করছে, আগে তো সে এরকম ছিল না। কাজলের জন্য খুব মন খারাপ করছে। এই কদিন পাশের বাড়ির বাণুজ্য গৃহিণীর কাছে কাজলকে সে রেখে এসেছে, তবে কাজলকে নিয়ে চিন্তা কিছুতেই কমছে না। আর্টিস্ট বন্ধুর কথার উত্তরে সে বলেছিল, সে জাভা, বালি, সুমাত্রা দেখবে, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ দেখবে, আফ্রিকা দেখবে, ওদের বিষয় নিয়ে উপন্যাস লিখবে, কিন্তু খোকাকে ছেড়ে যেতে মন চায় না আজকাল। কাজল কিছু বুঝতে পারে না, কিছু পারে না, বড় নির্বোধ। না, বিদেশ যাত্রা আপাতত চাপা থাকুক।
বাবা, তোমার নামে একখানা চিঠি এসেছে, ওই বইখানা তোলো তো।
আর্টিস্ট বন্ধুটির পত্র। বন্ধু লিখেছে,
তোমাদের মতো আর্টিস্ট লোকেদের এখানে আসার যে নিতান্ত দরকার, পত্র পাঠ এসো। ফিজিতে মিশনারিরা স্কুল খুলেছে, হিন্দি জানা ভারতীয় শিক্ষক চায়, দিনকতক মাস্টারি তো করো, তারপর একটা কিছু ঠিক হয়ে যাবে। কারণ চিরদিন মাস্টারি করবার মতন শান্ত ধাত তোমার নয় তা জানি। আসতে বিলম্ব করো না।
চিঠি শেষ করে সে খানিকক্ষণ কি একটা ভেবে ছেলেকে বলল,
আচ্ছা খোকা, আমি তোকে ছেড়ে যদি কোথাও চলে যাই তুই থাকতে পারবি না? তোকে যদি মামার বাড়ি রেখে যাই?
হ্যাঁ, তাই যাবে বই কি, তুমি ভারী দেরি করো, কাশিতে বললে তিন দিন হবে, আর কবে এলে? না বাবা না।
অপু কাজলকে আর কিছু বলল না, মনে মনে ভাবল,
পাগল ছেলে, এ কি কাশি, এ বহু দূর, দিনের কথা কি এখানে ওঠে? থাক, কার কাছে রেখে যাবো খোকাকে, অসম্ভব।
কাজল ঘুমিয়ে পড়লে ছাদে উঠে সে অনেকক্ষণ একা বসে রইল। এ কি জীবন সে যাপন করছে এখানে, প্রতিদিন একই রকম একঘেয়ে, নিরস, বৈচিত্র্যহীন। আজও যা, কালও তা। কাশি থেকে ফেরার সপ্তাহ খানেকের মধ্যে অপুর কাছে বিভাবরী ও বঙ্গ সুহৃদ এই দুখানা পত্রিকার তরফ থেকে উপন্যাস লিখতে অনুরোধ এসেছিল। দুখানাই প্রসিদ্ধ মাসিক পত্রিকা, দুখানারই গ্রাহক সারা বাংলা জুড়ে এবং পৃথিবীর যেখানে যেখানে বাঙালি আছে সর্বত্র। বিভাবরী তাকে সম্প্রতি আগাম কিছু টাকা দিল। বঙ্গ সুহৃদের নিজেদের বড় একখানা প্রেস আছে, তারা নিজেদের খরচে অপুর একখানা ছোট গল্পের বই ছাপাতে রাজি হল। অপুর বইখানির বিক্রিও হঠাৎ বেড়ে গেল। আগে যেসব দোকানে তাকে পুঁছতো না সেসব দোকান থেকে বই চেয়ে পাঠাতে লাগল। এই সময় একটি বিখ্যাত পুস্তক প্রকাশক ফার্মের কাছ থেকে অনুরোধ এল তারা বইখানির দ্বিতীয় সংস্করণ নিজেদের খরচে ছাপাতে ইচ্ছুক। এদের দিলে লাভ কমে যাবে বটে, কিন্তু দোকানে দোকানে ছোটাছুটি, তাগাদা, এসব হাঙ্গামাও কমবে। তাছাড়া নগদ টাকার মোহ আছে। সাতপাঁচ ভেবে অপু রাজি হল। আপাতত ৬০০ টাকায় কথাবার্তা মিটল, ১০২ টাকা সে নগদ পেল। কি করা যায় এত টাকায়? পুরনো দিন হলে সে ট্যাক্সি করে খানিকটা বেড়াত, রেস্টুরেন্টে খেত, বায়োস্কোপ দেখত, কিন্তু আজকাল আগেই খোকার কথা মনে হয়। কি চমৎকার নীল আকাশ আজ! গরম আজ একটু কম, চৈত্র দুপুরের এই ঘন নীল আকাশের দিকে তাকালেই আজকাল শৈশবের কথা মনে পড়ে। একটা জিনিস সে লক্ষ্য করেছে, ছোটবেলা যখন যা পড়ত মনে মনে তার ঘটনাস্থলের কল্পনা করতে গিয়ে নিশ্চিন্দিপুরেরই বাঁশবন, আমবাগান, নদীর ঘাট, কুটির মাঠের ছবি মনে ফুটে উঠত। তাও আবার তাদের পাড়ার আর তাদের বাড়ির আশেপাশের জায়গার। তাদের বাড়ির পিছনের বাঁশবন তো রামায়ণ মহাভারত মাখানো ছিল। তারপর অপু বড় হয়ে কত নতুন জায়গায় একে একে গেল, মনের ছবি ক্রমশ পরিবর্তিত হতে লাগল। ম্যাপ চিনল, ভূগোল পড়ল, বড় হয়ে যেসব বই পড়ল তাদের ঘটনা নিশ্চিন্দিপুরের মাঠে, বনে, নদীর পথে ঘাটে থাকে না। কিন্তু এতকাল পরেও ছোটবেলার যে ছবিগুলো একবার আঁকা হয়ে গিয়েছিল সেগুলি অপরিবর্তিত আছে। রাতে অপুর মনে হল সে কাজলের প্রতি একটা গুরুতর অবিচার করছে। ওরও তো এখন শৈশব। কাজলের এই অমূল্য শৈশবের দিনগুলিতে সে তাকে এই ইট, কংক্রিট, সিমেন্ট ও বার্ড কোম্পানির পেটেন্ট স্টোনে বাঁধানো কারাগারে আবদ্ধ রেখে দিনের পর দিন তার কাঁচা, উৎসুক, স্বপ্নপ্রবণ শিশু মন তুচ্ছ, বৈচিত্র্যহীন অনুভূতিতে ভরিয়ে তুলেছে। তার জীবনে বন বনানি নেই, নদীর মর্মরধ্বনি নেই, পাখির কলস্বর, মাঠ, জ্যোৎস্না, সঙ্গী সাথীদের সুখ দুঃখ এসব কিছুই নেই। অথচ কাজল অতি সুন্দর ভাবপ্রবণ বালক, তার পরিচয় সে অনেকবার পেয়েছে। এবার কাজল দুঃখজনক মানুষ হোক। একবারটি নিশ্চিন্দিপুর ফিরলে কেমন হয়? সেখানে আর কেউ না থাক, শৈশব সঙ্গিনী রানী দিদি তো আছে, সে যদি বিদেশে চলে যায়, তার আগে খোকাকে তার দাদুর ভিটেটা দেখিয়ে আনাও তো একটা কর্তব্য। পরদিনই সে কাশিতে লীলাদিকে ২৫টা টাকা পাঠিয়ে লিখল, সে খোকাকে নিয়ে একবার নিশ্চিন্দিপুর যাচ্ছে, খোকাকে দাদুর গ্রামটা দেখিয়ে আনবে। পত্রপাঠ যেন লীলাদি তার দেওরকে সঙ্গে নিয়ে সোজা নিশ্চিন্দিপুর চলে যায়। ট্রেনে উঠেও যেন অপুর বিশ্বাস হচ্ছিল না সে সত্যি সত্যি নিশ্চিন্দিপুরের মাটিতে আবার পা দিতে পারবে। মাঝের পাড়া স্টেশনে ট্রেন এলো বেলা ১টার সময়। অনেক পরিবর্তন হয়েছে স্টেশনটায়। প্ল্যাটফর্মের মাঝখানে জাহাজের মাস্তুলের মতো উঁচু যে সিগন্যালটা ছেলেবেলায় তাকে তাক লাগিয়ে দিয়েছিল সেটা আর এখন নেই। স্টেশনের বাইরে পথের ওপর একটা বড় জাম গাছ, অপুর মনে আছে এটা আগে ছিল না, ওই সেই বড় মাদার গাছটা যেটার তলায় অনেক কাল আগে তাদের এদেশ ছাড়বার দিনটাতে মা খিচুড়ি রেঁধেছিলেন। গাছের তলায় দুখানা মোটর বাস যাত্রী প্রত্যাশায় দাঁড়িয়ে, অপুরা থাকতে থাকতে দুখানা পুরনো ফোর্ড ট্যাক্সিও এসে জুটল। আজকাল নাকি নবাবগঞ্জ পর্যন্ত বাস আর ট্যাক্সি হয়েছে। জিনিসটা অপুর কেমন যেন ভালো লাগলো না। কাজল সাগ্রহে বলল,
মোটর গাড়ি করে যাবো বাবা।
অপু ছেলেকে জিনিসপত্র সমেত ট্যাক্সিতে তুলে দিল। বটের ঝুড়ি দোলানো ছায়া ভরা সেই প্রাচীন দিনের পথটা দিয়ে সে নিজে মোটরে চড়ে কখনোই যেতে পারবে না। এদেশের সঙ্গে পেট্রোল গ্যাসের গন্ধ কি খাপ খায়? চৈত্র মাসের শেষ, বাংলায় সত্যিকার বসন্ত এই সময়ই নামে। পথ চলতে চলতে পথের ধারে ফুলে ভরা ঘেঁটু বনের সৌন্দর্যে সে মুগ্ধ হয়ে গেল। এই কম্পমান চৈত্র দুপুরের রৌদ্রের সঙ্গে, আকন্দ ফুলের গন্ধের সঙ্গে শৈশব যেন মিশানো আছে।
বিত্রবতী,
এই সেই বিত্রবতী, এমন মধুর স্বপ্ন ভরা নামটি কোন নদীর আছে এই পৃথিবীতে? খেয়া পেরিয়ে আবার সেই আষাঢ়ুর বাজার, বিডল ডানলপ টায়ারের বিজ্ঞাপনওয়ালা পেট্রোলের দোকান নদীর ওপরেই। বাজারেরও চেহারা অনেকটা বদলে গিয়েছে। ২৩ বছর আগে এত কোঠাবাড়ি ছিল না। বেলা পড়ে এসেছে এমন সময় পথটা সোনাডাঙা মাঠের মধ্যে ঢুকে পড়ল। পাশেই মধুখালীর বিল পদ্মবনে ভরে আছে। এই সেই অপূর্ব সৌন্দর্য ভূমি সোনাডাঙার স্বপ্ন মাখানো মাঠ। এত জায়গায় তো অপু বেড়াল, এমন অপরূপ মাঠ ও বন কই কোথাও তো দেখেনি। তারপরই দূর থেকে ঠাকুরজি পুকুরের সেই ঠ্যাঙাড়ে বটগাছটার উঁচু ঝাঁকড়া মাথাটা নজরে পড়ল। ওর পরেই নিশ্চিন্দিপুর। অপুর সারা দেহ এক অপূর্ব অনুভূতিতে যেন অবশ হয়ে আসছে। ক্রমে মাঠ শেষ হল, ঘাটের পথের সেই আমবাগানগুলো। পথের মাটি একটু তুলে অপু মাথায় ঠেকাল, ছেলেকে বলল,
খোকা এই হল তোমার ঠাকুরদার গাঁ। ঠাকুরদাদার নামটা মনে আছে তো? বলো তো কি?
শ্রী হরিহর রায়।
শ্রী নয় বাবা, ঈশ্বর বলতে হয়, শিখিয়ে দিলাম যে সেদিন।
রানীদির সঙ্গে দেখা হল পরদিন বিকেলে। রানীদি একটি অদ্ভুত মজার কথা বলল, রানী অপু আসবার কথা শোনেনি। নদীর ঘাট থেকে বিকেলে ফিরছে, বাঁশবনের পথে কাজল দাঁড়িয়ে আছে। সে একা গ্রামে বেড়াতে বেরিয়েছিল। রানী প্রথমটা থতমত খেয়ে গিয়েছিল। অনেক কাল আগের একটা ছবি অস্পষ্ট মনে পড়ছিল। ছেলেবেলায় ওই ঘাটের ধারের জঙ্গলে ভরা ভিটেটাতে হরিকাকারা বাস করত। কোথায় যেন তারা চলে গিয়েছিল। তাদের বাড়ির সেই অপু না? ছেলেবেলার সেই অপু? পরক্ষণেই সামলে নিয়ে এসে কাছে গিয়ে ছেলেটির মুখের দিকে তাকাল। অপুও বটে, নাও বটে। যে বয়সে সে গ্রাম ছেড়ে গিয়েছিল, অপুর সেই সময়ের চেহারাখানা রানীর মনে আঁকা আছে, কখনো ভুলবে না। সেই বয়স, সেই চেহারা, অবিকল। রানী বলল,
তুমি কাদের বাড়ি এসেছো খোকা?
গাঙ্গুলিদের বাড়ি।
রানী ভাবল, গাঙ্গুলিরা বড় লোক, কলকাতা থেকে কেউ কুটুম এসে থাকবে, তাদেরই ছেলে হয়তো। গাঙ্গুলি বাড়ির বড় মেয়ে নাম করে বলল,
তুমি বুঝি কাদুপিসির নাতি?
কাদুপিসিকে জানি না তো, আমার ঠাকুরদাদের এই গায়ে বাড়ি ছিল, তার নাম ঈশ্বর হরিয়র রায়, আর আমার নাম অমিতাভ রায়।
বিস্ময়ে ও আনন্দে রানীর মুখ দিয়ে কথা বেরোল না অনেকক্ষণ। সঙ্গে সঙ্গে একটা অজানা ভয়ও হল।
তোমার বাবা?
বাবার সঙ্গেই তো কাল এলাম, গাঙ্গুলি বাড়িতে এসে উঠলাম রাতে। বাবা ওদের বাইরের ঘরে বসে গল্প করছে, মেলা লোক দেখা করতে এসেছে কিনা তাই।
রানী দুহাতের তালুর মধ্যে কাজলের সুন্দর মুখখানা নিয়ে আদরের সুরে বলল,
খোকন, তোমার বাবাকে প্রায় ডেকে নিয়ে এসো তো, বলো কে, রানী পিসি ডাকছে।
সন্ধ্যের আগেই ছেলের হাত ধরে অপু রানীদের বাড়ি ঢুকে বলল,
কোথায় গেলে গো রানুদি?
যাই।
এই তো, কি গো, চিনতে পারো?
রানী ঘরের ভেতর থেকে ছুটে এসে অবাক হয়ে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বলল,
যাক, মনে করে এলি এতকাল পরে। তা ও পাড়ায় গিয়ে উঠলি কেন? গাঙ্গুলিরা আপনার লোক হলো তো?
কি অদ্ভুত পরিবর্তন! অপু অবাক হয়ে দেখছিল, 14 বছরের সেই বালিকা রানীদি কোথায়? বিধবার বেশ, বাল্যের সেই লাবণ্যের কোনো চিহ্ন না থাকলেও রানী এখনো সুন্দরী। কিন্তু এ যেন সম্পূর্ণ অপরিচিত শৈশব সঙ্গিনী রানীদির সঙ্গে এর মিল কোথায়? অপু কিন্তু বেশি আশ্চর্য হল এদের বাড়িটার পরিবর্তন দেখে। ভুবন মুখুজ্জেরা ছিলেন অবস্থাপন্ন গৃহস্থ, তবে ছেলেবেলায় দেখা সেই অবস্থা আর নেই। চণ্ডী মণ্ডপের ভিটে পড়ে রয়েছে, পশ্চিমে কোঠা ভেঙে কারা ইট নিয়ে চলে গিয়েছে। বাড়িটার ভাঙা ধসা ছন্ন ছাড়া চেহারা
দেখছিস কি, কিছুই নেই আর। মা বাবা মারা গেলেন, টুনু খুড়িমা এরাও গেলেন, শত্রুর মাও মারা গেল, শত মানুষ হল না তো, এতদিন বিষয় বেছে বেছে চালাচ্ছে আমরা।
হ্যাঁ, লীলাদির কাছে সব শুনলাম সেদিন কাশিতে।
কাশিতে দিদির সঙ্গে দেখা হয়েছে তোর? কবে কবে?
পরে অপুর মুখে সব শুনে সে ভারী খুশি হল। দিদি আসছে তাহলে, কতকাল দেখা হয়নি।
হ্যাঁ রে, বউ কোথায়? বাসায় তোর কাছে?
স্বর্গে।
আমার কপাল, তা কতদিন রে, বিয়ে করিস নি আর?
সেই দিনই আবার বিকেলে চড়ক, আর তেমন জাঁকজমক হয় না। চড়ক গাছ পুঁতে কেউ ঘুরপাক খায় না। অপুও টের পেল মেলা দেখার অধীর আনন্দে ছুটে যাওয়া সেই ছোট্ট মনটা আর নেই। কেবল সেসব অর্থহীন আশা উৎসাহ অপূর্ব অনুভূতির স্মৃতিটা মাত্র আছে। এখন যেন সে দর্শক আর বিচারক মাত্র। ২৪ বছরে মনটা কেমন বদলে গিয়েছে। ২৪ বছর আগে এই চড়কের মেলার পরদিনই তারা গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। তারপর কত ঘটনা, কত দুঃখ বিপদ, কত নতুন বন্ধু বান্ধব সব। গোটা জীবনটায় এত পরিবর্তন এসেছে, কিন্তু সেই দিনটির অনুভূতিগুলোর স্মৃতি এখনো সজীব। বৈশাখের প্রথমেই লীলা তার দেওরের সঙ্গে নিশ্চিন্দিপুরে এল। দুই বোনে অনেক দিন পর দেখা, দুজনে গলা জড়িয়ে কাঁদতে বসল। অপুকে লীলা বলল,
তোর মনে যে এত ছিল তা তখন কি জানি, তোর কল্যাণেই বাপের ভিটে আবার দেখলুম। কখনো আশা ছিল না যে আবার দেখব।
অপু বিকেলে ছেলেকে নিয়ে নৌকায় খাবড়া পোতার ঘাট পর্যন্ত বেড়াতে গেল। তেঁতুলতলার ঘাটের পাশে দক্ষিণ দেশের ঝিনুক তোলা বড় নৌকা বাঁধা ছিল। হাওয়ায় আলকাতরা ও গাবের রস মাখানো বড় ডিঙিগুলোর শৈশবের সেই অতি পুরনো বিস্তৃত গন্ধ, একটা বাবলা গাছে অজস্র বন ধুধুল ফল দুলতে দেখে কাজল আঙুল দিয়ে দেখিয়ে বলল,
ওই দেখো বাবা, সেই যে কলকাতায় আমাদের গলির মোড়ে বিক্রি হয় গায়ে সাবান মাখবার জন্যে, কত ঝুলছে দেখো।
অপু কিন্তু নির্বাক হয়ে বসেছিল, কত কাল সে এসব দেখেনি। পৃথিবীর এই মুক্ত রূপ তাকে যে আনন্দ দেয়, সে আনন্দ উগ্র বীর্য সুরার মতো নেশার ঘোর আনিয়ে তার শিরার রক্তে তাকে অভিভূত ও আচ্ছন্ন করে ফেলে। দূর গ্রামের হাওয়া, বাঁশের বন, অস্ত আকাশের রাঙা পটে অতিকায় লায়ার পাখির পুচ্ছের মতো খাড়া হয়ে আছে। একধারে খুব উঁচু পাড়ে সারি বাঁধা গাং শালিকের গর্ত, কি অপূর্ব শ্যামলতা!
বেশ দেশ বাবা, তাই না?
তুই এখানে থাক খোকা, তোকে আমি যদি রেখে যাই এখানে থাকতে পারবি না, তোর পিসিমার কাছে থাকবি।
ফেলে রেখে যাবে? হবে না, আমি তোমার সঙ্গে যাব বাবা।
রানীর যত্নে আদরে সে মুগ্ধ হয়ে গেল। শত্রুদের বাড়ির সেই আজকাল কর্ত্রী, নিজে ছেলে মেয়ে হয়নি, ভাইপোদের মানুষ করে। অপুকে রানী বাড়িতে এনে রাখল। কাজলকে দুদিনে এমন আপন করে ফেলেছে যে সে পিসিমা বলতে অজ্ঞান। একদিন রানীতেই প্রস্তাব দিল,
এক কাজ কর না অপু, শত্রু তো তোদের নীলমণি জেঠার তরুণ জমিতে ছেড়ে দেবে, তুই বাগানটা নিয়ে গিয়ে জানা, তোদেরই তো ছিল, ও যা নিজের জমি জমায় বিক্রি করে ফেলবে সব, তা আবার বাগান রাখবে। হ্যারে নিবি তুই?
মায়ের বড় ইচ্ছে ছিল গো, মরবার কিছুদিন আগেও বলতো বড় হলে বাগানখানা নিই শকু, আমার আপত্তি নেই, যা দাম হবে আমি দেব।
প্রতি সন্ধে শত্রুদের রোয়াকে মাদুর পাতা হয়, রানী লীলা অপু ছেলেপিলেদের মজলিস বসে, শত্রুও যোগ দেয়, তবে তামাকের দোকান বন্ধ করে আসতে তার একটু রাত হয়ে যায়। এতদিন এখানে এলেও নিজেদের ভিটেটাতে অপু ঢুকতে পারেনি। একদিন বিকেলের দিকে সে চুপি চুপি বন জঙ্গল ঠেলে সেখানে ঢুকল। বাড়িটা আর নেই, ইটগুলো পড়ে গিয়ে স্তূপাকার হয়ে আছে, লতা পাতা শ্যাওলা বন চালতার গাছ, ছেলেবেলাকার মতো কাল মেঘের জঙ্গল। পেছনের বাঁশঝাড়গুলো এই দীর্ঘ সময়ের মধ্যে বেড়ে চারদিকে ঝুঁকে পড়েছে। পশ্চিমের পাঁচিলের গায়ে সেই কুলুঙ্গিটা আজও আছে, ছেলেবেলায় যে কুলুঙ্গিটাতে সে বাতাবি লেবুর বল কড়ি রাখত। এত নিচু কুলুঙ্গিটা তখন কত উঁচু বলে মনে হতো, ঠেস দেওয়ালের গায়ে ছুরি দিয়ে ছেলেবেলায় একটা ভূত এঁকেছিল, সেটা এখনো আছে। পাশেই নীলমণি জ্যাঠামশাইয়ের পোড়া ভিটে, সেও ঘন বনে ভরা, চারধার নিঃশব্দ নির্জন। এই পাড়াটাই জনহীন হয়ে গিয়েছে, এধার দিয়ে লোকজনের যাতায়াত বড় কম। এই সেই জায়গা কতকাল আগে যেখানে দিদি আর অপু একদিন চড়ুই ভাতি করেছিল, শেয়াকুল বনে দুর্গম দুর্ভেদ্য হয়ে পড়েছে গোটা জায়গাটা। পোড়ো ভিটের সেই বেলগাছটা একদিন যার তলায় ভীষ্মদেব স্বরসজ্জা পেতেছিলেন তার 9 বছরের শৈশবে, সেটা এখনো আছে। পাঁচিলের ঘুলঘুলিটা কত নিচু বলে মনে হচ্ছে, এটাতেই অপু আশ্চর্য হল, কত ছোট ছিল সে তখন, খোকার মতো অতটুকু বোধ হয়। এইখানে খিড়কি দোরটা ছিল, চিহ্নও নেই কোনো। এইখানে দাঁড়িয়ে দিদির চুরি করা সেই সোনার কৌটোটা ফেলে দিয়েছিল একদিন। কত সুপরিচিত জিনিস এই দীর্ঘ 25 বছর পর আজও আছে। খিড়কি দোরের পাশে উঁচু জমিটাতে মায়ের হাতে পোতা সজনে গাছটা এখনো আছে। যাবার বছরখানেক আগে মা ডালটা পুঁতে দিয়েছিলেন, অপুর শরীর যেন শিউরে ওঠে। এই গন্ধ তো শুধু গন্ধ নয়, এই অপরাহ্ন এই গন্ধের সঙ্গে জড়ানো আছে মায়ের কত রাতের আদরের ডাক, দিদির কত কথা, বাবার পদাবলী গানের সুর, ছোটবেলার ঘরকন্যার সুধাময় দারিদ্র, কত কি। মনে হয় এই বোন, এই স্তূপাকার ইটের রাশি, এ সব স্বপ্ন। এখনই মা ঘাট থেকে সন্ধ্যায় গা ধুয়ে ফিরে ফর্সা কাপড় পরে ভেজা কাপড়খানা উঠোনের বাঁশের আলনায় মেলে দেবে। তারপরে প্রদীপ হাতে সন্ধে দিতে দিতে তাকে দেখে থমকে দাঁড়িয়ে বিস্মিত অনুযোগে সুরে বলে উঠবে,
এত সন্ধে করে বাড়ি ফিরলি অপু?
ভিটে চারিদিকে খোলাম কুচি ভাঙা কলসি কত কি ছড়ানো। মা পেছনের বাঁশ বনে এক জায়গায় সংসারের হাঁড়ি কুড়ি ফেলত, সেগুলো এখনো সেইখানেই আছে। উঠোনের মাটির খোলাম কুচির মধ্যে সবুজ কাচের চুড়ির টুকরো পাওয়া গেল, হয়তো তার দিদির হাতের চুড়ির টুকরো। অপু টুকরোটা হাতে তুলে নিল। সারা ভিটের ওপর আসন্ন সন্ধে এক অদ্ভুত করুণা মাখা ছায়া ফেলেছে। মনে হয় বাড়িটার এই অপূর্ব বিকেল কার জন্য বহুকাল অপেক্ষা করে ক্লান্ত জীর্ণ অবসন্ন অনাসক্ত হয়ে পড়েছে।
নিশ্চিন্দিপুর, 10ই আষাঢ়। ভাই প্রণব, অনেকদিন তোমার কোনো সংবাদ পাই না, কোনো সন্ধানও জানতাম না। হঠাৎ সেদিন কাগজে দেখলুম তুমি আদালতে কুনিজম নিয়ে এক বক্তৃতা দিয়েছ, তা থেকেই তোমার বর্তমান অবস্থা জানতে পারি। তুমি জানো না বোধহয় আমি অনেকদিন পর আমার গ্রামে ফিরেছি, সেসব কথা পরে লিখব। খোকাকেও এনেছি, সে তোমায় বড় মনে রেখেছে, তুমি ওর মাথায় জল দিয়ে বাতাস করে জ্বর সারিয়েছিলে, সে কথাও এখনো ভুলিনি। আজকাল আমার মনে হয় অনুভূতি, আশা, কল্পনা, স্বপ্ন এসবই জীবন। এবার এখানে এসে জীবনটাকে নতুন চোখে দেখতে পেলাম, এমন সুবিধে ও অবকাশ আর কোথাও হয়নি এক নাগপুর ছাড়া। কত আনন্দের দিনের যাওয়া আসা হল এই জীবনে। যে দিনটিতে ছেলেবেলায় বাবার সঙ্গে প্রথম কুঠির মাঠ দেখতে গেছিলাম সরস্বতী পুজোর বিকেলে, যেদিন আমি ও দিদি রেল রাস্তা দেখতে ছুটে গেছিলাম, যেদিন বিয়ের আগের রাতে তোমার মামার বাড়ির ছাদটিতে বসেছিলাম সন্ধে, জন্মাষ্টমীর তিমির ভরা বর্ষণ সিক্ত রাত জেগে কাটিয়েছিলাম আমি আর অপর্ণা মনসাপোতার ঘরের ঘরে। জীবনের পথে এরাই তো আনন্দের অক্ষয় পাথেয়।
যে আনন্দ অর্থের উপর নির্ভর করে না, ঐশ্বর্যের উপর নির্ভর করে না, মান সম্মান বা সাফল্যের উপর নির্ভর করে না, যা সূর্যের কিরণের মতো অকৃপণ, অপক্ষপাতী, উদার। ধনী দরিদ্র বিচার করে না, উপকরণের স্বল্পতা বা বাহুল্যের উপর নির্ভর করে না। বড়লোকের মেয়েরা নতুন মোটর কিনে যে আনন্দ পায়, মা অবিকল সেই আনন্দই পেতেন যদি নেমন্তন্ন থেকে আমি ভালো ছাঁদা বেঁধে আনতে পারতুম। আমার দিদি সেই আনন্দই পেত যদি বন ঝোপে কোথাও পাকা ফলে ভরা মাকাল কি বৈচি গাছের সন্ধান পেত। জীবনে সর্বপ্রথম যেবার একা বিদেশে গেলুম, পিসিমার বাড়ি সিদ্ধেশ্বরী কালীর পুজো দিতে, বছর নয়েক বয়স তখন। হাজার বছর যদি বাঁচি, কে ভুলে যাবে সেদিনের সেই আনন্দ অনুভূতির কথা। বহু পয়সা খরচ করে মেরু পর্যটকেরা তুষার শীতের রাতে উত্তর হিমকটিবন্ধের বরফ জমা নদী ও অন্ধকার অরণ্যভূমির নির্জনতার মধ্যে নর্দার্ন লাইট জ্বলা আকাশের তলায় অবাস্তব হলুদ রঙের চাঁদের আলোয় শুভ্র তুষারাবৃত পাইন অরণ্যে নেকড়েবাঘের ডাক শুনে সে আনন্দ পান না। আমি সেদিন খালি পায়ে বালু মাটির পথে শিমুল সোঁদালি বনের ছায়ায় ছায়ায় ভিন গায়ে যেতে যেতে যে আনন্দ পেয়েছিলুম, আমি তো বড় হয়ে জীবনে কত জায়গায় গেলুম। কিন্তু জীবনের উষায় মুক্তির প্রথম আস্বাদের সে পাগল করা আনন্দের সাক্ষাৎ আর পাইনি। তাই রেবাতটের সেই বেতস তরুতলেই অবুঝ মন বারবার ছুটে ছুটে যায়, যদি তাকে দোষ দিতে পারি কই? আজ এ কথা বুঝি যে সুখ ও দুঃখ দুই অপূর্ব। জীবন খুব বড় একটা রোম্যান্স, বেঁচে থেকে একে ভোগ করাই রোম্যান্স। অতি তুচ্ছতম হীনতম একঘেয়ে জীবন রোম্যান্স, এ বিশ্বাসটা এতদিন আমার ছিল না। ভাবতুম লাফালাফি করে বেড়ালেই বুঝি জীবন সার্থক হয়ে গেল, তা নয়। দেখলুম এর সুখ দুঃখ আশা নিরাশা আত্মার যে কি বিচিত্র অমূল্য অ্যাডভেঞ্চার, তা বুঝে দেখতে ধ্যান দৃষ্টির প্রয়োজনীয়তা আছে। তা আসে এই রহস্যমাখা যাত্রাপথের অমানবীয় সৌন্দর্যের ধারণা থেকে। শৈশবের গ্রামখানাতে ফিরে এসে জীবনের এই সৌন্দর্য রূপটাই শুধু চোখে দেখছি। এতদিনের জীবনটা এক চমকে দেখবার এমন সুযোগ আর হয়নি কখনো। এত বিচিত্র অনুভূতি, এত পরিবর্তন, এত রস। অনেকক্ষণ শুয়ে শুয়ে চারধারের রৌদ্রদীপ্ত মধ্যাহ্নের অপূর্ব শান্তির মধ্যে কত কথাই মনে আসে। কত বছর আগেকার সে শৈশব সুরটা যেন কানে বাজে, এক পুরনো শান্ত দুপুরের রহস্যময় সুর। কত দিগন্তব্যাপী মাঠের মধ্যে এই শান্ত দুপুরে কত বটের তলা, রাখালের বাঁশির সুরের উপারের যে দৃষ্টি অনন্ত তার কথাই মনে ওঠে। কিছুতেই আমাদের দেশের লোকে বিস্মিত হয় না কেন বলতে পারো প্রণব? বিস্মিত হওয়ার ক্ষমতা একটা বড় ক্ষমতা। যে মানুষ কোনো কিছু দেখে বিস্মিত হয় না, মুগ্ধ হয় না, সে তো প্রাণহীন। কলকাতায় দেখেছি কি তুচ্ছ জিনিস নিয়েই সেখানকার বড় বড় লোকে দিন কাটায়। জীবনকে যাপন করা একটা আর্ট, তা এরা জানে না বলেই অল্প বয়সে আমাদের দেশে জীবনের ব্যবসায় দেউলে হয়ে পড়ে। দিনের মধ্যে খানিকটা অন্তত নির্জনে বসে থেকে ভাবতে হয়। সে দেখেছিলাম নাগপুরে বাইসে কি অবর্ণনীয় আনন্দ পেতুম। বিকেলে যখন কোনো শালবনের ছায়ায় পাথরের ওপর গিয়ে বসতুম, লোকাতীত যে বড় জীবন শত শত জন্ম মৃত্যুর দূর পারে অক্ষুণ্ণ, তার অস্তিত্বকে মন যেন চিনে নিত। এখানে এসো তাই মনে হচ্ছে প্রণব, এখানে বুঝেছি জগতে কত সামান্য জিনিস থেকে গভীর আনন্দ আসতে পারে। তুচ্ছ টাকা, তুচ্ছ যশ মান, আমার জীবনে এরাই হোক অক্ষয়। এত ছায়া, এত স্মৃতির আনন্দ কোথায় আর পাব? হাজার বছর কাটিয়ে দিতে পারি এখানে, তবু এ পূরণ হবে না যেন। তোমায় লিখি, আমি বাইরে যাচ্ছি, খুব সম্ভব যাব ফিজি ও সামোয়া। এক বন্ধুর কাছ থেকে ভরসা পেয়েছি। কাজলকে কোথা রেখে যাই এই ছিল সমস্যা। তোমার মামার বাড়ি রাখবো না। তোমার মেজ মামিমা লিখেছেন কাজলের জন্যে তাদের মন খারাপ, সে চলে গিয়ে বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে। থাক অন্ধকার, সেখানে আর নয়, আমার এক বাল্য সঙ্গিনী এখানে আছেন, তার কাছেই ওকে রেখে যাব। এর সন্ধান না পেলে বিদেশে যাওয়া কখনো ঘটে উঠত না, খোকাকে যেখানে সেখানে ফেলে যেতে পারতাম না তো। আজ আবার ত্রয়োদশী তিথি, মেঘ শূন্য সুনীল আকাশ, খুব জ্যোৎস্না উঠবে, ইচ্ছা হয় তোমায় নিয়ে এসে দেখাই। তোমার ঋণ এ জীবনে শোধ করতে পারব না ভাই, তুমি অপর্ণাকে জুটিয়ে দিয়েছিলে, সে যে জীবনের কত বড় দান তা তুমিও হয়তো বুঝবে না। তোমার চিরদিনের বন্ধু অপূর্ব।
ভাদ্রের শেষে আর একবার কলকাতায় এসে খবরের কাগজে একদিন অপু পড়ল,
ফিজি প্রত্যাগত কয়েকজন ভারতীয় আর্য মিশনে এসে উঠেছেন।
অপু তখনই আর্য মিশনে গেল, একটি ছেলের সঙ্গে আলাপও হল, ঠিক হল এবার ওরা একসাথেই ফিজি যাবে। কলকাতার কাজ সেরে আর মন টেকে না অপুর, কাজলের জন্য উদ্বিগ্ন হয়ে থাকে। তাড়াতাড়ি গ্রামে রওনা দিয়ে বেলা তিনটে নাগাদ গ্রামে পৌঁছল। সমস্ত কিছু ছেড়ে যাওয়ার আগে কিছুদিন এই আকাশের রং, সন্ধ্যের পুরবী দিগন্ত, এই অনন্ত প্রকৃতির সমস্তটা সে যেন শেষবারের মতো আস্বাদন করল। এবার বিদায়ের পালা। যাবার সময় অপু রানুদিকে বলল,
রানুদি, খোকাকে তোমার হাতে দিয়ে যাচ্ছি, ওকে এখানে রাখবে, ওকে বলুন আমি কোথায় যাচ্ছি, যদি আমার জন্য কাঁদে ভুলিয়ে রেখো, তুমি ছাড়া ও কাজ আর কেউ পারবে না।
ওকে এরকম ফাঁকে দিতে তোর মন সরছে? বোকা ছেলে তাই বুঝিয়ে গেলি, যদি চালাক হতো।
রানুদি, আরেকটা কথা বলি, ওই বাঁশ মনের জায়গাটা চলো তোমায় দেখিয়ে রাখবো। ওখানে একটা সোনার কৌটো মাটিতে পোঁতা আছে আজ অনেকদিন, মাটি খুঁড়লেই পাবে। আর যদি না ফিরি, আর খোকা যদি বাঁচে, বৌমাকে কৌটোটা দিও সিঁদুর রাখতে, খোকাও কষ্ট পেয়ে মানুষ হোক, এত তাড়াতাড়ি স্কুলে ভর্তি করবার দরকার নেই, যেখানে যায় যেতে দিও, কেবল যখন ঘাটে যাবে তুমি নিজে নাইতে নিয়ে যেও, সাঁতার জানে না তো, ছেলে মানুষ ডুবে যাবে, ও একটু ভীতু, কিন্তু সে ভয় ভেঙে দেওয়ার চেষ্টা করো না, গোড়ামি কোনোদিনই ভালো নয়, তাওর ওপর চাপাতে যাওয়ারও দরকার নেই, যা বোঝে বুঝুক সেই ভালো।
অপু জানত কাজল শুধু তার কল্পনা প্রবণতার জন্য ভীতু, এই কাল্পনিক ভয় সব আনন্দ রোম্যান্স ও অজানা কল্পনার উৎস মুখ। মুক্ত প্রকৃতির তলায় কাজলের মনের সব বিকেল আর রাতগুলো অপূর্ব রহস্যে রঙিন হয়ে উঠুক, মনে প্রাণে এই তার আশীর্বাদ। ভবঘুরে অপু চলে গেছে আজ প্রায় ছ সাত মাস হল। কাজল রোজ রানুকে জিজ্ঞাসা করে,
পিসিমা, বাবা কবে আসবে, কতদিন দেরি হবে?
চঞ্চল কাজলকে রানু সবসময় চোখে চোখে রাখতে পারে না, এই আছে তো এই পাখির খোঁজে কোথায় যেন ছুটছে, পাখির প্রতি কাজলের বড় ঝোঁক। সবে শীতকাল শেষ হয়ে রোদ বেজায় জড়েছে, আকাশে বাতাসে বনে কেমন একটা গন্ধ, জায়গাটা খুব উঁচু ঢিবি মতো। ঠিক দুপুরবেলা কাজল এদিক ওদিক তাকিয়ে ঢিবিটার ওপরে উঠল, তারপর ঘন শ্যাওড়া বনের বেড়া ঠেলে নিচের উঠোনে নামল, চারধারে ইট বাঁশের কঞ্চি, ঝোপঝাপ, পাখি নেই এখানে? এখানে তো কেউ আসে না। কত পাখির বাসা আছে হয়তো, কেই বা খোঁজ রাখে। কোথায় বাসাটা? না, এমনি ডালে বসে ডাকছে। কাজল মুখ তুলে গাছের ঘন ডালপালার দিকে উৎসুক চোখে দেখতে লাগল। এক ঝলক হাওয়া যেন পাশের পোড়ো ঢিবিটার দিক থেকে অভিনন্দন নিয়ে এলো। ভিটের মালিক ব্রজ চক্রবর্তী, ঠ্যাঙাড়ে বীরু রায়, ঠাকুরদাদা হরিহর রায়, ঠাকুমা সর্বজয়া, পিসিমা দুর্গা, জানা অজানা সমস্ত পূর্বপুরুষ অভ্যর্থনা করে বলল, এই যে তুমি আমাদের হয়ে ফিরে এসেছ, আমাদের সকলের প্রতিনিধি হয়ে ফিরে এসেছ, আজ তুমি আমাদের আশীর্বাদ নাও, বংশের উপযুক্ত হও। সঙ্গে সঙ্গে রানীর গলা শোনা গেল,
ও খোকা, ওরে দুষ্টু ছেলে, এই এক গলা বনের মধ্যে ঢুকে তোমার কি হচ্ছে এটা শুনি, বেরিয়ে এই বলছি।
খোকা হাসি মুখে বেরিয়ে এলো। সে পিসিমাকে মোটেই ভয় করে না, সে জানে পিসিমা তাকে খুব ভালোবাসে। দিদিমার পরে এক বাবা ছাড়া তাকে এমন ভালো আর কেউ বাসেনি। হঠাৎ সেই সময় রানীর মনে হল, অপু ঠিক এমনই মুখের ভঙ্গি করত ছেলেবেলায়। যুগে যুগে অপরাজিত জীবন রহস্য কি অপূর্ব মহিমাতেই আবার আত্মপ্রকাশ করে। খোকার বাবা একটু ভুল করেছিল। 24 বৎসরের অনুপস্থিতির পর অবোধ বালক অপু আবার নিশ্চিন্দিপুরে ফিরে এসেছে। এখনকার মতো গপ্প বিরে থেকে সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। টিল দেন, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প বিরে থেকে, আপনার গপ্পের প্লেলিস্ট।